exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি অতীতের জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়।
ঋতু 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 অপূর্ব সুন্দরী, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সৌন্দর্যতাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে সেটাই আজকের গল্প। কন্যা জায়া জননী, তিন রূপেই দেখা যাবে ঋতুকে। তার জীবন গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন, এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। সপ্তাহান্তে আরো একবার প্রিয় শ্রোতা, আপনাদের সামনাসামনি বসার সুযোগ হলো আমার। শুরুতেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের লাখ লাখ শ্রোতাকে, যারা আমার এই অনুষ্ঠানটিকে এত দ্রুত, এত মনের গভীরে জায়গা দিয়েছেন। দিস ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং টু মি, কজ ঢাকা এফএমে আমার যাত্রা শুরু হয়েছে মাস দুয়েকের মতো। এটা খুবই অল্প একটা সময়। আমি যতদূর জানি যে আমি আগের যে রেডিও স্টেশনটিতে এই শোটা করতাম, সেখানে প্রায় আড়াই থেকে তিন বছর লেগেছিল একটা এই শোটা মানুষের কাছে জায়গা করে নিতে। যাই হোক, হয়তো কিছু মানুষ আমাকে চেনেন, সে কারণেই এই ভালোবাসাটুকু খুব তড়িঘড়ি পেয়ে গিয়েছি। এবং একই সাথে এটা ঠিক যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা হয়তোবা রেডিও শুনেছেন কিন্তু এভাবে হয়তোবা কন্টিনিউয়াসলি রাত্রেবেলা এই ধরনের অনুষ্ঠান হয় শোনেননি, তাদের কাছে আমি নতুন। সো সেই অর্থে তারা যে এত দ্রুত আমাকে রিসিভ করবেন সেটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। জীবন গল্পের আরও একটি আনকোর এপিসোড নিয়ে আমি আর জি কি ব্রিয়া এই মুহূর্তে আপনার সাথী, এবং রাত দুটো অবধি তো আমার সময় রয়েছে, যতটুকু সম্ভব হয় আমি আপনার সঙ্গে থাকার চেষ্টা করব। শুরুতেই বলতে চাই, জীবন গল্প এবং রবিবারে প্রচারিত হওয়া সিক্রেটস, এই দুটো অনুষ্ঠানের এখন পর্যন্ত সবচাইতে আলোচনা সমালোচনা এবং একই সাথে সবচাইতে শ্রোতাপ্রিয় যে কটি পর্ব প্রচার হয়েছে, সেই কটি পর্ব আরও ইন ডিটেল, যেগুলো হয়তো রেডিওতে বলা সম্ভব হয়নি, সেটা আরও বিস্তারিতভাবে আমি একটি বইয়ের সংযোজন করেছি, যে বইটি এখন পাওয়া যাচ্ছে বইমেলাতে। এবং একই সাথে আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাটিতে এই রেডিওটা শোনা যায়, অনেকেই হয়তো বা ঢাকাতে আসতে পারবেন না, অনেকেই হয়তো ঢাকাতে এসেও দেখবেন যে হয়তো বইটি শেষ হয়ে গেছে। সেজন্যে আমরা যেটা করেছি, একটা বিশেষ অফার আপনাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে আপনি ঘরে বসেই বইটি সংগ্রহ করতে পারেন। আমি আবারও বলছি, আপনি ঘরে বসেই বইটি সংগ্রহ করতে পারেন। আমি দুটো নাম্বার আপনাদেরকে আজকে বলবো, এবং এই দুটো নাম্বারই আপনি ফোন দিয়ে অর্ডার দিলে আপনার ঘরে বইটি পৌঁছে যাবে। ওকে, প্রথমটি হচ্ছে রকমারি ডট কম এর 16297। আমি আবারও বলছি 16297। আরও একবার বলছি 16297। এই নাম্বারে ফোন দিতে হবে, ফোন দিয়ে বলতে হবে যে আর জি কি প্রিয়ার জীবন গল্প এবং সিক্রেটস এই বইটি চাই। এই দুটো, জীবন গল্প এবং সিক্রেটস, কিন্তু একটা বই, ঠিক আছে? বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। এবং আরেকটি নাম্বার, যেটি 24 ঘন্টা খোলা থাকে, সেই নাম্বারও আপনি চাইলে ফোন দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771, অর্থাৎ 09638771771। এই নম্বরে ফোন করলে বললেই হবে যে বইটি চাই, আর জিকে বিয়ার বইটি চাই, তাহলে বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ওকে, আমি অনুষ্ঠান শুরু করবার আগে আজকের এই গল্প সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমরা জানি, যারা ধর্ম মানি, বিশেষ করে ইসলাম ধর্মের যারা অনুসারী আছি, তারা জানি যে আইয়ামে জাহিলিয়া যুগ বলে একটা যুগ ছিল। সেই যুগে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এরকম একটা সময়ে সেখানে মহামানবের আবির্ভাব, যিনি আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, এবং তিনি এসে এই আয়ামি জাহিলিয়া যুগ থেকে মানুষকে বের করার চেষ্টা করেছিলেন, নারী মুক্তির অগ্রদূত বলা যেতে পারে তাকে। এবং আজকের এই গল্পটা আপনাদেরকে, আমার কেন জানি মনে হচ্ছে, সেই ভয়াবহতম বিভীষিকা। আমি কোনো কিছুই আপনাদেরকে আঁচ করতে বলবো না, আয়ামি জাহিলিয়া যুগের যে ভয়াবহতম বিভীষিকা, সেই বিভীষিকটাকে কিছুটা হলেও আজকে আপনাদেরকে আঁচ করিয়ে দেবেন। প্রতিটি গল্পই আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেয়। ভূমিকার বড় করতে চাই না, আমি বরং সরাসরি যেতে চাই যিনি আমার গেস্ট তার কাছে। আপনার নামটা একটু বলেন।
ঋতু আক্তার।
ঋতু কি পুরো নামটাই কি ঋতু আক্তার নাকি
সাদিয়া জাহান ঋতু?
সাদিয়া জাহান ঋতু। আপনি কি আপনার অরিজিনাল নামটা এখানে বলছেন নাকি ছদ্ম নাম? অরিজিনাল নামটাই বলছেন। আপনি গল্পটা যখন বলতে আসেন, তার আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আপনি কেন বলতে চান। আপনি ফেস দেখাতে চাননি, আপনি দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর, এবং আপনি ফেস দেখাতে চাননি, কারণ আপনার ব্যক্তিগত সামাজিক একটা সমস্যার কারণে। আর আপনি গল্পটা মূলত বলতে এসেছেন শুধু হালকা হওয়ার জন্য, নিজের মনটাকে হালকা করার জন্য, রাইট?
জি।
আচ্ছা, মানে সমাজের কাছে বা কারো কাছে কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসেননি?
জি না।
লিসেন দিস গার্ল ভেরি ভেরি কেয়ারফুলি প্রিয় শ্রোতা, ও কারো জন্য আসেনি, কারো কাছ থেকে ওর কোনো কিছু চাওয়ার নেই, ও শুধু ঘন্টা দুয়েকের জন্য এখানে এসছে, কুমিল্লা থেকে এসছে, নিজের মনটাকে একটু হালকা করার জন্য। ওকে, শুরু করুন ঋতু, আপনার যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে আমি শুনবো এবং লাখ লাখ শ্রোতাকে শোনাবো, আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আমার নাম ঋতু, আমি এসেছি কুমিল্লা থেকে, আমার বাড়ি কুমিল্লা নাকশাম নাঙ্গলকোট থানায়। আমরা চার ভাই বোন, বড় একটা ভাই আছে দেশের বাইরে থাকে, আমি মেঝু, আমার ছোট একটা বোন আছে, তার ছোট আর একটা ভাই আছে। তো ছোটবেলা থেকে আসলে ছোটবেলার গল্পগুলো বলতে চাই না, কারণ ছোটবেলা আমার গল্প দিনগুলো অনেক সুখের কাটছে। আমার বাবা মা আমাকে যথেষ্ট, আমাকে না আমাদের চার ভাই বোনকে যথেষ্ট আদর স্নেহ ভালোবাসা সব কিছুই দিছে। তো আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার আগে আমার আরেকটা বোন হয়েছিল, তো বোন মারা গেছিলো। তো আমার বাবা খুব মেয়ে পছন্দ করে, সবসময় বলতেন যে আমার যদি দুটো ছেলে না হয়, আমার যদি চারটা মেয়ে হইতো আমি আরো বেশি সুখে থাকতাম। তো যাই হোক, আমরা আমাদের একটা খুবই হ্যাপি ফ্যামিলি ছিল।
বাবা কি করতেন?
জি, বাবা দেশের বাইরে থাকে। আমি যখন ক্লাস এইটে উঠি তখন আমার কাছে একটা ফোন ছিল, তো আমার বেশিরভাগ পড়াশোনা হয় আমার নানুর বাড়িতে।
কারণ কি এরকম যে আপনি জন্মের পর থেকে বাবাকে দেশের বাইরে দেখেছেন?
হ্যাঁ।
ওকে,
ওইখানে সবার সাথে যোগাযোগ রাখতাম এতটুকুই, কারণ নানুর বাড়িতে ছিলাম, তো উনি বেশি একটা কিছু বুঝতো না, তো সেজন্য আমার কাছে ফোনটা দেওয়া হয়েছে সবার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো একদিন স্কুল থেকে আসছি, চারটার সময় এসে দেখি একটা অপরিচিত ফোন আসছে, অনেকবার ফোন আসছে, তো নাম্বারটা অপরিচিত দেখি আমি আরেকবার মিস করি।
ওকে,
দেওয়ার পর ওইখান থেকে ব্যাক করে, ব্যাক করার পর আমি সালাম দিই, যে যেটা বলার দরকার ভালো টালো কথা জিজ্ঞেস করি। তারপর আমি ওনার নাম জানতে চাইছি, তো উনি ওনার নাম রবিউল বলছেন। আমি বললাম যে আপনি কেন ফোন দিচ্ছেন, কোত্থেকে নাম্বার পাইছেন? তো উনি বলল যে দেখেন, হয়তো আল্লাহ আপনার সাথে আমার কথা বলে দিবে, সেজন্য আমি হয়তো আপনার সাথে কথা বলতে পারছি। তো তখন আমি বলছি ঠিক আছে স্যার, ফোন টোন দিবেন না। তো বলে যে আপনার সাথে কথা বলতে কি সমস্যা? আমি বলছি যে হ্যাঁ, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তারপর এই দিন রেখে দিছে, রেখে দেওয়ার পর দু একদিন পর পরই ফোন আসে। তো ফোন আসার পর ভালো মন্দ জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পর এতটুকুই, ভালো টালো কি করেন, কি করতেছি, কি খাইছেন, এতটুকুই।
ওই সময়টাতে কি লোকটার নাম জিজ্ঞেস করা, কোথায় থাকে, কি করে?
হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করছি। ওনার নাম বলছে রবিউল, নামটা ঠিক বলছে, উনি একটা এজেন্সিতে কাজ করতো, ওনার বাড়ি হচ্ছে ডোমবাড়িয়া, গ্রামের নাম। তো যাই হোক, ওইখানে কাজ করে। তো একদিন আমাকে বললো যে আপনাকে একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। তো আমি বলছি ঠিক আছে বলেন। বলে যে যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলবেন, আর যদি না হয় না বলে দেবেন, কিন্তু রাগ করবেন না। আমি বলছি ঠিক আছে, আমি রাগ করবো না, আপনি বলেন। তো উনি আমাকে বললো যে দেখেন, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে আপনার ফ্রেন্ড হতে চাই।
ওকে,
তো আমি আপনার সাথে ফ্রেন্ড হবো, আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো বলে যে কতদিন লাগবে? আমি বলছি ছয় মাসও লাগতে পারে, এক বছরও লাগতে পারে, আবার এক মাসও লাগতে পারে। বলে যে না না, এত লং টাইম তো নিতে পারবো না, আমি আপনাকে এক সপ্তাহ সময় দিলাম। আমি বলছি না। তো উনি আমাকে খুব জোরাজোরি করতেছে, জোরাজোরি করার পর আমি বলছি ঠিক আছে আমি এক সপ্তাহ পর, তবে এক সপ্তাহের মধ্যে আপনি আমাকে আর ফোন কল কোনো কিছু দিতে পারবেন না। তো রেখে দিছে, রেখে দেওয়ার পর এক সপ্তাহ পর ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, আমি আপনার বন্ধু হতে পারি, তবে এক সপ্তাহে। তো বলে যে কী শর্ত? আমি বলছি জাস্ট বন্ধুই, বন্ধুর বাইরে আমি আর কোনো কিছু করতে পারবো না। বলছি ঠিক আছে, করতে হবে না। তো তখন আমি ক্লাস এইটে উঠি, জানুয়ারি মাসের কথা। তো এভাবেই ওনার সাথে কথা বলি, কথাবার্তা চলতেছে। তো কথাবার্তা চলার মাধ্যমে উনি আমাকে দেখা করার কথা বলছে, এর মধ্যে অনেকবার তো দেখা করার কথা বলছে, আমি আসলে দেখা করতে চাই না ওনাকে। তো এক বছরের মাথায় উনি আমাকে প্রপোজ করেন।
প্রপোজ করা কিভাবে করলো? ফোনের মাধ্যমে?
হ্যাঁ, ফোনের মাধ্যমে, এক বছর কোনো দেখা হয়নি।
এর মাধ্যমে কি আপনাদের এর আগে বা মানে ফেসবুক বা অনলাইনে কোথাও?
না না, তখন তো আমি ফেসবুক এমনিতে নরমাল একটা ফোন ইউজ করতাম,
এছাড়া কোনো কিছু
ছিল না।
আপনাকে দেখিনি?
না,
না দেখি। আপনাকে প্রপোজ করে ফেলেছে?
হ্যাঁ, প্রপোজ করে ফেলছে, এক বছর কথা বলার পর প্রপোজ করে ফেলছে। তো আমি বলছি ঠিক আছে, আপনি
আমাকে বয়সটা জানা ছিল? লাইক আপনি তখন ক্লাস 8 এ পড়েন, ওর বয়স কত ছিল?
ওনার বয়স তখন 24 বছর ছিল।
তো আপনি তখন খুব বেশি হলে 13 থেকে 14 বছর বয়স, 10 বছরের ডিফারেন্স।
তখন আমার ওনার বয়সটা ভালো লাগতো,
বয়সটা ভালো লাগতো,
ফোনের আমি ওনাকে দেখিনি।
আচ্ছা আচ্ছা,
তাও কি আর ওনার ওনাকে দেখি না, জাস্ট ওনার সাথে কথা বলতে আমার ভালো লাগতো, তো সেই জন্য কথা বলতাম। তো কথা বলার পর উনি আমাকে প্রপোজ করলো, বলে যে আপনার সাথে আপনার মানে কথা অনেক চিন্তা ভাবনা করলাম, আপনার মতো এরকম একজনকে খুঁজছি বা আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে যদি আমার জীবনসঙ্গী হিসেবে পাইতাম তাহলে অনেক ভালো হইতো। আমি বলছি আপনি কি আমার দেখেন না, দেখেন আমি তো দেখতেও সুন্দর না আপনি, আর আপনি যেভাবে চাচ্ছেন আমি তো ওরকম না। বলে যে না, যার কথা শুনে
এখানে আমি আমি জানি না, আমি নিজের একটা ঘটনা ছোট্ট করে একটু শেয়ার করবো, সরি ফর দিস ইন্টারাপশন, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে না দেখে যে আকর্ষণটা জন্ম হয় একজন আরেকজনের প্রতি, ভুলেও ভাববেন না যে তার শক্তি নেই, এটা ভয়াবহতম শক্তিশালী আকর্ষণ, ভয়াবহ মানে আনথিঙ্কেবল। এটা আমার ব্যক্তি জীবনে একবার হয়েছিল, আমি তখন একবার ইনিশিয়ালি আজ থেকে 12 বছর বা 11 বছর আগের কথা, যিনি হয়তোবা রেডিওটা শুনছেন উনি, আমি জানি না, কারণ তাকে আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। এবং আমি নিজে জানি যে এটা কত ভয়াবহতম হতে পারে। আমার মনে আছে, আমি ঘটনাটা খুব ছোট করে বলি, নামটা পর্যন্ত আমার মনে আছে, আমি নামটা বলবো না কারণ নামটা বললে নামের সাথে হয়তো অনেকেরই নাম মিলে যাবে, হয়তো সেটা ভালো হবে না তার জন্যে। এই মেয়েটি, আমি তখন ইউনিভার্সিটির অনার্স কমপ্লিট করে ফেলেছি, মাস্টার্সে পড়ছি, এরকম একটা সময়ের ঘটনা। হঠাৎ করে নাম্বারে একটা ফোন আসলো এবং কথোপকথন শুরু করলাম। এমন হলো যে ঘন্টায় ঘন্টা তার সঙ্গে আমার কথা বলতে হচ্ছে এবং আমি কোনোভাবেই তাকে কোনোভাবে মাথা থেকে বের করতে পারছি না। দুই দিনের মাথায় কি আমি ফুললি যেটা দেখলাম যে আমি প্রচণ্ড রকমভাবে অ্যাডিক্ট হয়ে গেছি তার ভয়েসের প্রতি, মানে আমি তার ভয়েসের ফ্যান ছিলাম। এবং সে এরকম বললো যে আমি তখন মহসিন হলে থাকতাম এবং সে বললো যে সে শামসুন্নাহার হলে থাকে। ইনফ্যাক্ট আমার মহসিন হল থেকে শামসুন্নাহার হলের দূরত্ব খুব বেশি না। আমি হঠাৎ করে একদিন, মানে আমি তখন রেডিও টুডেতে একটা অনুষ্ঠান করি, পোস্ট বক্স 9032, এবং ওই অনুষ্ঠানটা করার পরপরই আমি চিন্তা করলাম আই নিড টু মিট হার। এবং আমি হলের সামনে গেলাম, গিয়ে আমি তাকে বললাম যে আপনাকে আমার সামনে আসতে হবে, আইদার আপনি আসবেন অথবা আমি কানেকশন এখনই অফ করে দিব। আমি ঠিক জানি না মানে আমি সেটা সেই কাজটা কী করেছিলাম, বাট আমার মনে আছে সে আসেনি আমার সামনে। সো আদৌ শামসুন্নাহার হলে ছিল বা অন্য কোথাও ছিল আমি জানি না। এবং আমি যেটা করেছিলাম যে সিমটা বের করে আমি ভেঙে ফেলেছিলাম সিমটা, এবং ওই সিমটা আমি আর পরবর্তীতে কখনো তুলিনি, আর কোনো ইউজ করিনি। সো ওই দুই দিনের রেজাল্ট দিয়ে আমি যেটা বুঝতে পারি যে এটা ভয়াবহতম আকর্ষণ তৈরি হয়, এবং এই ভয়েস দিয়ে যখন একটা মানুষের অবয়ব বা মূর্তি আমরা মনের মধ্যে তৈরি করি, সেটা সবচাইতে নিজের জায়গা থেকে সবচাইতে সুন্দর মানুষের যে অবয়বটা সেটা ভিতরে তৈরি করি, এবং এটা দুর্ধর্ষতম আকর্ষণ। এটা না জেনে এইদিকে পা বাড়ানো এটা ভয়াবহ রকমের ভুল আমি বলবো। যাই হোক, আপনার ক্ষেত্রে আপনি না দেখেই ও আপনাকে প্রপোজ করেছে, আপনি কি করলেন?
তখন আমি বলছি যে আপনি তো আপনার সাথে তো আমার প্রথমেই কথা হয়েছে যে ফ্রেন্ড হিসেবে আমরা সারা জীবন থাকবো, কিন্তু তার বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। তো বলে যে হ্যাঁ দেখেন আমি আপনার প্রতি খুবই দুর্বল হয়ে গেছি, আসলে আপনাকে সবসময় ভাবি, সেজন্য আসলে ফ্রেন্ড থেকে যদি আর একটু সম্পর্কটা আর একটু গভীরে যায় তাহলে আপনার জন্য ভালো হয়, আমার জন্য ভালো। তখন আমি বলছি যে আমি আপনাকে দেখিনি বাট আপনিও আমাকে দেখেন নাই, তো এইখানে আসলে সম্পর্কটা কখনই হতে পারে না। আমি একথা বলে ফোনটা রেখে আমি ফোনটা অফ করে ফেলছি। একটানা 10 দিন আমি ফোন অফ রাখছি। ফোন অফ রাখার 10 দিন পর আমি যখন ফোনটা অফিন করছি, ফোনটা অফিন করার সাথে সাথেই ওনার ফোন, তো আমি ফোনটা তখন রিসিভ করিনি। তো রিসিভ না করাতে অনেকবার ফোন দিছে, ফোন আমি রিসিভ করিনি। তারপর উনি আরেকটা অপরিচিত একটা নাম্বার দিয়ে ফোন দিছে, তো আমি পরিচিত অপরিচিত নাম্বারটা যখন চিনি না তখন ভাবলাম যে আমার হয়তো আত্মীয় স্বজন হইতে পারে, তো আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর উনি আমাকে বলে যে আপনি আমাকে মানে আমার ফোনটা রিসিভ করছেন না, আপনি ফোন বন্ধ রাখছেন কেন, কী সমস্যা আপনার, আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে না বলে দেন। আমি বলছি না আমার ভালো লাগে না, আপনি আর আমাকে ফোন দিয়েন না, আসলে আমি এটা চাচ্ছি না, আমার ফ্যামিলি সেটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তো বলে যে না আপনি একটু ভেবে দেখেন, আসলে চিন্তা ভাবনা করে তো মানুষ সব কাজ করে, তো চিন্তা ভাবনা করে ভালো, আপনি একটু ভেবে দেখেন। তো আমি বলছি ঠিক আছে আমি ভাববো। তো বলে যে ভাববার জন্য কতদিন সময় লাগবে? তো আমি বলছি দেখেন আমার চিন্তা ভাবনা জিনিস শেষ হবে আমি আপনাকে ওই দিন ফোন দেবো, কিন্তু তার আগে আপনি আমাকে আর ফোন দেবেন না। বলে যে না না এটা কেমন কথা, আসলে আপনার সাথে কথা না বলে আমি থাকতে পারি না, এই 10টা দিন আমার অনেক কষ্ট হয়েছে, আপনি আপনাকে আমি কীভাবে বোঝাবো? তো বলে যে ঠিক আছে আমি 10 দিন সময় দিলাম। তো ঠিক আছে আমি 10 দিন পর আমি উনি আমাকে ফোন দিল বিকালের টাইমে, তখন আমি আমি বলছি যে ঠিক আছে আমি রাজি আছি। তো বলে যে ঠিক আছে, তখন তো রাজি হয়েছি।
আপনি রাজি হয়ে গেলেন?
হ্যাঁ আমি রাজি হই।
রাজি হয়ে গেলেন কেন? মানে আপনি তো
আসলে মানে চিন্তা ভাবনা করেছিল, আসলে আমি তার সে কেমন দেখতে সেটা আমি জানি না, তো তার কথাগুলো আমার ভালো লাগতো, আসলে তার কথাগুলো
মানে আপনি নিজে দুর্বল ছিলেন?
হ্যাঁ তার কথার মধ্যে আমি খুবই দুর্বল ছিলাম, তার মানে সে অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে বা তার কথাগুলো অনেক ভালোই লাগে আমার, মানে শুনতেই মন চায়।
ওকে,
তো যাই হোক, তারপর এভাবে অনেকদিন কেটে গেছে, প্রায় 1 মাসের মতো। তো উনি আমাকে হঠাৎ আবার বলতেছে ঠিক আছে এখন তো আমরা আরেকটা রিলেশনে নতুন করে একটা রিলেশন করছি, তো এখন তো আমি আপনাকে তুমি করে বলতে পারি। আমি বলছি ঠিক আছে তুমি করে বলেন।
এখানে একটা জিনিস খেয়াল করবেন, ওদের এই সম্পর্কটা এটা কিন্তু অনেক লম্বা সময় নিয়ে তারপরে কিন্তু হয়েছে, যদিও দুজন দুজনকে দেখেনি, সম্পূর্ণ ভার্চুয়াল একটা রিলেশনশিপ। প্রথম পর্যায়ে ফ্রেন্ডস ছিল, পরে আপনারা মানে এক ধরনের কি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে গেলেন। এটার মধ্যে সময় নিলেন কতদিনের? প্রায় এক বছরের বেশি।
এক বছরের বেশি,
এক বছরের বেশি, যেটা সাধারণত দেখা যায় না। মানে এই ধরনের সম্পর্ক ভার্চুয়াল জগতে হতে সপ্তাহখানেকেরও কম সময় লাগে, ডিপেন্ড, এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। বাট ওনারা এক বছর সময় নিয়ে দুজন দুজনের প্রতি এফেক্টেড হয়েছেন, এবং খুব লম্বা একটা সময় আমি বলবো, যথেষ্ট সময় নিয়েছেন। যাই হোক, প্রিয় শ্রোতা, আমরা এখান থেকেই ফিরবো, গল্পটা শুরু হয়েছে মাত্র। এবং একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আজকের এই জীবন গল্প দুর্ধর্ষতম, কষ্টদায়ক, বেদনাদায়ক, ভয়াবহতম একটা গল্প, এবং যারা কষ্ট কম নিতে পারেন তাদের না শোনাটাই ভালো, আমি প্রথমেই বলে দিচ্ছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে মানে নিজে তো বাবা হয়েছি, মাস তিনের চারেক হলো, সহ্য করাটা আসলে কঠিন, খুবই খুবই কঠিন। ছোট্ট একটা বিরতি মাত্র দুই মিনিটের, আরিফাকে বলে নেই, জীবন গল্প এবং সিক্রেটস দুটো অনুষ্ঠানের একটা বই বাজারে এসছে আর জিকে বিয়ার ঢাকা এফএম 90.4 থেকে। যদি আপনি সংগ্রহ করতে চান, তড়িঘড়ি করে খুব অল্প সংখ্যক বই আমি বাজারে নিয়ে এসেছি, এবং সংগ্রহ করতে চাইলে আপনি দুটো নম্বরে ফোন দেবেন, বই আপনার ঘরে পৌঁছে যাবে। এছাড়া আপনারা চলে আসতে পারেন বইমেলার বর্ণপ্রকাশের স্টলে, 101 নম্বর স্টল। আমি কবে নাগাদ যাবো সেখানে সেটা হয়তো রেডিওতে জানাবো, কারণ এর আগের দুইবার বইমেলাতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সেটা খুব সুখকর না, কারণ ওখানে আসলে এইভাবে সিকিউরিটির যে ব্যাপারটা, মানে সেই সিকিউরিটিটা সবার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতো মানুষ যখন যান তখন কিছু কি বলবো এটাকে, ফ্যান ফলোয়ার শব্দটার সাথে আমার একটু আপত্তি আছে, ভালোবাসার মানুষ যখন চারপাশে ঘিরে ধরেন ওই অবস্থা আসলে ট্যাকল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপরও প্রচণ্ড ইচ্ছা আছে যাওয়ার জন্য, এবং হয়তো চুরি করে একবার গিয়ে ঘুরে আসার প্ল্যান আছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, আমি জানাবো আপনাদেরকে। চেষ্টা করছি যেভাবে সিকিউরিটি ম্যানেজ করতে পারি তাহলে হয়তো যাবো। আর সবাইকে বলছি যে আপনি যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাহলে যেটা করবেন, আপনি ফোন দেবেন এই দুটো নাম্বারে, যে কোনো একটা নাম্বারে, 16297 rokumari.com এর একটা নাম্বার আছে, 16297, এবং আরেকটি নাম্বার সেখানেও আপনি ফোন দিতে পারেন, এটা rokumari.com না, এটা হচ্ছে ক্লিক অ্যান্ড ডিল। এই নাম্বারটিতে ফোন দিয়েও আপনি কুরিয়ারের মাধ্যমে বইটি পেয়ে যাবেন। নাম্বারটি হচ্ছে 09638771771, আর একবার বলছি 09638771771। এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে, এবং এই নাম্বারে আপনি 24 ঘন্টায় অর্ডার করতে পারবেন, কিন্তু rokumari.com এর নাম্বারটি শুধু অফিস টাইমে অর্ডার করা যায়। rokumari.com এর নাম্বারটি হচ্ছে 16297।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা এফ এম 90.4 জীবন গল্প নিয়ে আছি আমি আর জি কিবরিয়া, এবং ঋতু আজকে লাখ লাখ মানুষের সামনে বসেছে নিজের জীবনের গল্প নিয়ে। ঋতুর মতো যদি আপনারা এখানে আসতে চান নিজের জীবনের গল্প নিয়ে, তাহলে ফোন করবেন এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এখানে ফোন করার পরে আপনি অবশ্যই যে ইনস্ট্রাকশনটা আছে সেটা ফলো করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। যেখানটায় আমি ছিলাম, ঋতু বলুন তারপর।
তারপর সে আবার আমাকে বলে যে দেখা করার কথা, তো তখনও আমি আসলে এতটা তার সাথে এতটা ফ্রি হইতে পারিনি, তো তখন আমি আর তাকে বলছি যে না আজকে দেখা হবে না, বা তাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সময় পার করতেছি। প্রায় 1.5 বছর চলে যায় ভাবেন, 1.5 বছর চলে যাওয়ার পর সে আমাকে হঠাৎই একদিন, শুক্রবার ছিল, তো আমাকে বলতেছে যে দেখো তুমি যদি আজকে আমার সাথে দেখা না করো তাহলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তো বলছে যে তুমি স্কুলের সামনে আসবে আমি ওইখানে আসবো। তো আমি বলছি ঠিক আছে, বিকাল 5টার দিকে। তখন আসলে আমি তখন নানুকে বললাম যে আমি একটু বাজারে যাবো, তো নানু বললো যে না এখন এখন বাজারে দেওয়ার দাওয়ার দরকার নেই, তো তোমার মামা আছে, তোমার মামাকে বলো যদি উনি চাইতে দেয় তো তুমি দাও। তখন আসলে মামার কাছে তো বলতে পারবো না, কারণ মামার কাছে বললে যে বলবে যে তোমার কী লাগবে তুমি আমার কাছে বলো, তোমার যাওয়ার দরকার নেই। তখন আমি বলতে পারি না, তো যে কোনো কারণে আমি বাইরে হইতে পারি না, তখন আমি ওকে আর বলতে পারি নি যে মানে আমি আসবো না। তখন আমি আবার ফোনটা অফ করে শুনছি যে তখন সে আমাকে অনেকবার ট্রাই করছে, আমার ফোনটা তখন মিস কল অ্যালার্ট চালু ছিল, তো আমি যখন ফোনটা অফ করছি দেখি যে সে আমাকে প্রায় 1000-এর উপরে ফোন দিছে। তো সে আমাকে রাগ করে দুই তিন দিন ফোন দেয় নি, দুই তিন দিন ফোন না দিতে আমিও ফোন দিই নি। তো দুই তিন দিন পর সে নিজে আমাকে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে তোমার কী সমস্যা, তুমি আমার সাথে দেখা করলো না কেন? তো আমি বলছি আমার সমস্যা ছিল, আমি বাইরে যেতে পারিনি। তো বলে যে বাইরে হইতে না পারলে তুমি আমাকে বলতাম। তো আমি বলছি বললে হয়তো আপনি এটা অন্যভাবে নেবেন, সেটা আমি বলতে পারিনি। তো তাকে সরিটারি বলছি, তো সরিটারি বলার পর সে যাই হোক সেটা সমাধান হয়ে গেছে। কথা চলতে চলতে দুই বছর, তখন 2012 সালের লাস্টের দিকে আমি আমার বোন, তখন আমার আবু বাড়িতে আসছে বিদেশ থেকে, বাড়িতে আসার পর আমি আমাকে বাড়িতে নিয়ে আসছে। তো আমি তাকে বলছিলাম যে আমার আবু বাড়িতে আসতেছে, তো আমি আপনার সাথে অনেকদিন কথা বলতে পারবো না, মানে যতদিন বাড়িতে থাকবো ততদিন কথা বলতে পারবো না, কারণ আমাদের বাড়িতে আসলে আবার কথা হবে, কথা বলতে পারবো না। তো উনি বলছে যে কেন, আমি বলছি আমার আব্বু বাড়িতে আসতেছে, তো আমি তো ফোনটা আবার ওইখানে নিয়ে যেতে পারবো না। তো বলে ঠিক আছে, তখন আমি বাড়িতে আসছি। আসার পর তো আমার আব্বু, আমার বোন, আমার ছোটো ভাই, আমার বোনের একটা ফ্রেন্ড ছিল, আমার মামা, মামাদের বাসা আসবো ঢাকায় উত্তরায়, সেটা আমি আসলে ওনাকে বলতে পারিনি যে কারণ আমি ফোন ধরতে কারো ফোন ধরতেও পারি না, বা বাড়িতে গেলে আমি বিশেষ করে আম্মু বা আব্বুর ওনাদের ফোন ধরি না। তো ফোন না পেয়ে আমি ওনাকে বলতে পারিনি। তো আমি ঢাকা আসছি, ঢাকায় সেখানে প্রায় 1 সপ্তাহ ছিলাম। তো 1 সপ্তাহ থাকার পর আবার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার আব্বু কোনো একটা কাজে চিটাগং গেছিলো, তো ওইখানে যাওয়ার পর আমি এটা সুযোগ পাইছি আমার নানুদের বাড়িতে আসার জন্য, তো আমার নানু ফোন দিয়েছিল যাওয়ার জন্য। তখন আমি গেছি, গিয়ে আবার ওনার সাথে কন্ট্যাক্ট করছি। তো কন্ট্যাক্ট করার পর বলে যে এতদিন কেন, তুমি তো বলছো কয়েকদিন তারপর আবার আসবা, তো এতদিন গ্যাপ ছিল কেন? বলছি ঢাকা গিয়েছিলাম আব্বুর সাথে, সেজন্য বলতে পারিনি। তো এই ব্যাপারটা আমি ওনাকে বলি নাই কেন, ওইটা উনি আমার সাথে অনেক রাগ করছে যে তুমি ঢাকা গেছো আমাকে বলছো, নাহলে আমিও ঢাকা যেতাম, দূর থেকে তোমাকে দেখতাম। আমি বলছি আমি বলতে পারিনি, আমি সুযোগ পাইনি, এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর উনি বলছে, উনি আমাকে তুইটাই করে বলতেছে যে তুই আর আমাকে ফোন দিবি না। আমি বলছি ঠিক আছে আমি ফোন দিব না। পরে ঠিক আছে, তখন আমি আর তাকে মানে সে আমাকে ফোন দিবে না কেন সেটা আমার জানার আগ্রহ ছিল না, ফোন না দিলেনি। আসলে আমি তার সব মানে তার প্রতি অ্যাট্রাকশন হয়নি, আমি আসলে তার কথাগুলো আমার ভালো লাগতো, সেজন্য আমি তার সাথে কথা বলতাম তার প্রতি।
পয়েন্ট করবেন প্রিয় শ্রোতা, ও যেটা বলছে যে ওর কথাগুলো শুনতে ওর খুব মন চাইতো, এবং ওই কথাগুলোর কারণেই ওর প্রতি এক ধরনের ওর দুর্বলতা ছিল, কিন্তু এটা আসলে সে অর্থে কোনো লাভ ছিল না। ওকে,
তো সে আমাকে আবার নিজে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলে যে তুমি এত পাশান মানুষ, তোমার মেয়েরা মেয়েদের মন নাকি অনেক নরম থাকে, তো তোমার তুমি এত শক্ত মনের মানুষ আমি আসলে কখনো ভাবি নেই, তো তুমি আমি রাগ করে ফোন রেখে দিছি, তোমার উচিত আমার রাগ ভাঙানো, আমাকে ফোন দাও, তুমি সেটা না করে তুমি উল্টা রাগ করে বসে আছো। তো ওনার কথাগুলো আমি আসলে এত কেয়ার করতাম না, যেটা বলতো এটা শুনতাম। 2012 সালের প্রায় মাঝামাঝি আমি আবার ঢাকা আসি, আমার মামারা সবাই মিলে কক্সবাজার যাবে, তো আমি ঢাকায় আসি আবার। তো আমি ওনার কাছে বলছি, বলছি যে আমি কক্সবাজার যাবো, আমরা সবাই মিলে কক্সবাজার যাবো, ওইখানে অনেকদিন থাকবো, আপনার সাথে আমার কথা হবে না। তো বলে যে আমার যদি ছুটি থাকতো তাহলে তো আমিও যেতে পারতাম। তো বলে যে ঠিক আছে তোমরা যেদিন যাবে তার একদিন আমাকে ফোন দিও। তো আমরা যেদিন যাবো তার একদিন ওনাকে ফোন দিছি, তো উনি যেতে পারবেন, উনি ছুটি নিতে পারেনি। তো আমরা চলে গেছি, গেছি ওইখানে প্রায় 9 দিনের মতো ছিলাম। পুরো দিন থেকে আবার যখন কক্সবাজার গেছি তখন আমার মামারও সাথে ছিল, তো মামার এক বন্ধু ছিল তো সাথে ছিল, তো উনি আবার ওইখানে গেছে, তো আমরা ওইখানে অনেক আনন্দ করলাম, সবাই মিলে একসাথে ছিলাম, আড্ডা দিলাম। তো ওই ছেলে আবার আমাদের সাথে ছিল, তো আমি আবার ঢাকায় যখন কক্সবাজার থেকে যখন ঢাকায় ব্যাক করি তখন ওই ছেলে আমার আর একটা মামাতো ভাই ছিল, ওর নাম হচ্ছে রাফি, ওর কাছে আবার মানে আমার জিজ্ঞেস জানতে চাইছে যে মেয়েটা কে বা কি করে,
ছেলেটার নাম কি ছিল?
রাজু।
ওকে,
তো কি করে বা কোথায় থাকে? তো বললো যে এটা আমার সম্পর্কে মামাতো বোন হয়, তো এরকম এরকম। তো বলে যে আমি ফোন ইউজ করে, তো আমি যে ফোন ইউজ করি সেটা তার ওনারা জানে না। তো বলে যে না ফোন ইউজ করে না কেন? তো বলে যে না এমনিতেই। তখন আমার মামা যখন বাড়িতে আসে শীতের সময় তখন ওই ছেলে আবার আমাদের সাথে, আমার মামাদের সাথে আমাদের বাড়িতে আসছে, তো মা আমাদেরকে দাওয়াত করায় ওনা ওই ছেলেও আসছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িটারে দেখলো, আমাদেরকে দেখলো, তখন আমার সাথে কথা বললো, হাই হ্যালো, এতটুকুই, কী করো, কোন ক্লাসে পড়ো, তখন আমি ক্লাস 9 এ পড়ি। তো বললো যে ঠিক আছে, তো এখন তো ছুটি, তো তোমার মামার সাথে আবার ঢাকায় যাও, গিয়ে ঘুরে আসো, আমরা তো আসি, সবাই একসাথে আনন্দ হবে। তো আমি বলছি দেখি যদি আম্মু দেয় তাহলে। তো উনি আমার মামাকে বললো, বলার পর আমার মামা আমার আম্মুকে বললো। তো গেলাম, গিয়ে ওইখানে প্রায় 20-25 দিন ছিলাম। এর মধ্যে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি। আমি তোমাকে ফোন কিনে দিই, তুমি নিবে? বলছে কেন, আপনার ফোন আমি নিবো কেন, আর আপনি আমার কি হন?
রাজু এটা বলতেছে।
হ্যাঁ, রাজু এটা বলতেছে। বলে যে না, নেও, মাঝে মাঝে তোমার সাথে কথাবার্তা বলবো।
এখানে বিষয়টা গুলিয়ে ফেলবেন না, রাজু এবং রবিউল, রাজুটা হচ্ছে ওর আত্মীয় সম্পর্কের একজন, আর রবিউলটা হচ্ছে হলো যে ছেলেটার সঙ্গে প্রথম দিকে ভার্চুয়ালি মানে ফোনের মাধ্যমে কমিউনিকেট, কিন্তু এখনো দেখা হয়নি। ওদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলা যেতে পারে, বাট ঠিক সেই অর্থে ম্যাচিউর টাইপের রিলেশনশিপ না, অন্তত এই মেয়েটার সাইড থেকে না। ওকে, ঠিক আছে, বলুন।
রাজু আমাকে যখন আমি চলে আসব, তখন রাজু আমার মামা আর ওই মামাতো ভাইটা আমাকে বাস পর্যন্ত বাসে উঠেছে, কারণ মামা আমার সাথে আসছে আর মামার সাথে ওনারা আসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো আসছো রাজু এখানে, মানে আমি চলে যাচ্ছি, মানে এটা দেখো কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর আমি আসলে ব্যাপারটা দেখছি, তারপর বুঝতে পারলো না, বোঝার মতো করেছিলাম। তো আমি যখন চলে গেছি, তখন ও আমার যে জামা কাপড় নেওয়ার একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে ওই একটা ফোন কিনে রেখে দিয়েছে, সেটা আমি জানি না। তো না জানার পর আমি বাড়িতে গেছি, সোজা আমার নানুদের বাড়িতে গেছি। নানুদের বাড়িতে যাওয়ার পর জামা কাপড় যখন ওইটা থেকে বের করছি, তখন দেখছি একটা মোবাইলের বক্স। তো আমার কাছে আশ্চর্য লাগতেছে, মোবাইলের বক্স এটা কে দিল? তখন আমি কাউকে বিষয়টা না বলে আমি এটা একটু খুললাম, খুলে দেখি একটা ফোন, মোবাইল ফোন, স্যামসাং মোবাইল ফোন ছিল, ওইটার মধ্যে আবার একটা চিঠি ছিল। তো দেখলাম, দেখার পর চিঠিটা পড়লাম, চিঠির মধ্যে লেখা ছিল যে মানে রাজু যে আমাকে ফোনটা দিছে সেটা যেন আমি কাউকে না বলি, সেটা শুধুমাত্র আমাকে দিছে আমার সাথে একটু কথা বলার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য, বাস এতটুকুই। আর যদি আমার ওর মোবাইলটা আমার নিতে ইচ্ছে না হয় তাহলে সেটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু কাউকে না বলার জন্য এটা লিখে দিছে। তো লিখে দেওয়ার পর আমি এটা রেখে দিছি, আমি আর ফেলিনি। ওটার সাথে আবার একটা সিমও দিছে, তো আমি ওইটা অফ করছি। করার পর ও আবার অনেকগুলো মেসেজ করছে, আমি ফোনটা অফেন করার পর অনেকগুলো মেসেজ পেয়েছি, কেমন আছি, কোথায় আছি, ওই তো রাস্তার মধ্যে ফোন দিছে। তো আবার ফোনও দিছিল মনে হয়। তখন রাত্রেবেলা আমি আর ওকে ফোন দিই নাই বা মেসেজও রিপ্লাই দিই নাই। তো রাত্রেবেলা সন্ধ্যার দিকে আমার নানু তখন নামাজ পড়তে গেছে, তো আমিও নামাজ পড়ে ফেলছি আগে, নানু পরে নামাজ পড়তে গেছে। পড়ার পর আমি ওই আমার আগের ফোনটা রবিউলের সাথে আবার
নামাজ পড়েন।
হ্যাঁ,
মাশাআল্লাহ।
তো রবিউলের সাথে রবিউলকে মিস কল দিলাম। তো মিস কল দেওয়ার পর সে সাথে সাথে ব্যাক করলো। ব্যাক করার পর
রবিউলের সাথে কতদিন পরে কথা হচ্ছে?
এই প্রায় 1-10 দিন।
1-10 দিন কোনো কমিউনিকেশন ছিল না?
জি না।
মানে আপনার দিক থেকে আপনি অনুভবই করেননি?
না, কোনো অনুভবই করিনি।
তার মানে বুঝতেই পাচ্ছেন, ইট ওয়াজ নট লাভ অ্যাকচুয়ালি, কোনো লাভ ছিল না। নইলে 1-10 দিন অফ ট্র্যাকে থাকার সময় ও বিজি হয়ে গেছে অন্য কোনো জায়গাতে, রবিউল মাথা থেকে আউট হয়ে গেছে, কিন্তু যখনই ও ফিরে এসেছে সময় হাতে আছে তখন আবার রবিউলকে সে নক করছে।
তারপর ফোন দিলাম, ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করার সাথে সাথে খুব কান্নাকাটি করতেছে, অনেক মানে বাচ্চাদের মতো খুব জোরে জোরে কান্নাকাটি করতেছে। আমি কেন তাকে এতদিন ফোন দিই নি? তখন আমি তাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, বুঝিয়ে বলার পর সে আমাকে বলতেছে আমি তোমার সাথে কালকেই দেখা করতে চাই। আমি বলছি এটা কখনোই সম্ভব না, আমি কালকে দেখা করতে পারবো না, আমার যখন সময় হবে আমি তখনই আপনাকে ফোন দিব, আপনি আমার সাথে দেখা করিয়েন। এর মধ্যে রাজু আবার আমার মামাতো ভাই, যেটা যার মাধ্যমে পরিচয় হয়েছিল, সে আবার আমার নানুদের বাড়িতে আসছে। তো রাজু আবার আমার নানুদের বাড়িতে আসছে, আসার পর সে আমাকে 12টার কথা জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পর আমার নানুর সাথে কথা বললো, কথাবার্তা বলার পর সে 2 দিন ছিল, 2 দিন থাকার পর সে আবার চলে গেছে। চলে যাওয়ার 5-6 দিন পর রাজু তার আম্মুকে পাঠাইছে, রাজুর আব্বু নাই, তার আম্মুকে পাঠাইছে, পাঠাইছে আমার নানুর কাছে, পাঠাইছে সে আমাকে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব নিয়ে আমার সে পাঠাইছে।
সে কি করতো?
সে পড়াশোনা করতো, অনার্স করতো।
এই অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে?
হ্যাঁ, আর ওরা মানে ঢাকায় স্থানীয় ছিল।
ওকে,
প্রস্তাব পাঠাইছে। তো তার আম্মু তো তখন আমাকে দেখে না, ঢাকা থাকার কারণে। তো উনি আমাকে দেখছে, দেখা টাকার পর আমার নানুকে ডিরেক্টলি বলছে যে আপনার নাতিকে তো আমার ছেলে খুবই পছন্দ করে, তো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এখানে তা আত্মীয়তা করতে পারি। তো আমার নানু বললো যে দেখেন, আমি তো ওর গার্জেন না, ওর আব্বু আছে, আম্মু আছে, আমার ছেলেরা আছে, ওদের সাথে কথা বলতে হবে, আপনি ওনাদের সাথে কথা বলেন। তো রাজুর আম্মু একদিন ছিল, তারপর একদিন সকালবেলায় চলে গেছেন। চলে যাওয়ার পর আমার নানু আমাকে বলতেছে যে রাজুর সাথে তোর কি? আমি বলছি তো না কিছু না, এমনিতে কথাবার্তা, তো এরকম কিছু না। তো বলে যে সত্যি? আমি বলছি যে হ্যাঁ। বলে যে না থাকলেই ভালো। তো আমি আরও জিজ্ঞেস করি নি যে কেন আসছে বা কী আসে দিছে। তখন আমার আব্বুর কাছে বলছে আমার মামা, রাজুর আম্মু আমার মামার কাছে বলছে আর আমার মামা আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলছে। তো আমার আব্বু বলছে ঠিক আছে ছেলের একটা ছবি দাও আর আমি খোঁজখবর নিয়ে দেখি কেমন। তো ওনারও ছেলে পছন্দ হয়ে গেছে, ছেলেরও পছন্দ হয়েছে বা ওর আম্মুরও পছন্দ হয়েছে, মনে করেন দুপক্ষ থেকেই সব কিছু ঠিকঠাক। এখন আমার ছোট মামা যিনি উনি আবার আমার আব্বুকে বলতেছে যে বিয়ে তো হবেই, ছেলেও ভালো বা ছেলের ফ্যামিলিও ভালো, এখন ঋতুকে একবার জিজ্ঞেস করে দেখেন ও কি বলে। তো আমার আব্বু আসলে আমাদের বন্ধুর মতোই, বাবা বললেও নয়। তো পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পর আমি বললাম যে আব্বু দেখেন আমি আসলে সামনে আমার এসেছে পরীক্ষা, তো আমি অন্তত পরীক্ষাটা দিই আপনাকে বিস্তারিত বলবো। বলে যে ঠিক আছে পরীক্ষা দো। তো আব্বুও ওই রকমভাবে মামাকে বলছে, মামাও ওই রাজুর আম্মুকে ওরকমভাবে বলছে। তো ওনারা বলছে ঠিক আছে পরীক্ষা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তো এর মধ্যে আমি আবার রবিউলকে সব কিছু বলে দিছি যে আমাকে এভাবে এভাবে দেখতে আসছে, আমার বিয়ের কথা চলতেছে, এখন আমি বলছি পরীক্ষা অবধি। তো সে বলতেছে আমি তো তোমাকে আজ পর্যন্ত দেখিই নেই, তুমি আমার সাথে একটু দেখা করো না। তো আমি বলছি কী দেখবেন, আমি তো বলছি আমি আমাকে দেখলে আপনার পছন্দ হবে না। তো দেখা এরকম এরকম করতে করতে তখন সে যে একটা এজেন্সিতে কাজ করে সেটা আমাকে বলছে, তখন আমি খোঁজখবর নিয়ে জানতে পারি এটা আমাকে রং বলছে,
মানে রবিউল আপনাকে মিথ্যা ইনফরমেশন।
হ্যাঁ, ওকে। তো বললাম, তখন আমি বললাম যে আপনি তো আমার কাছে মিথ্যা কথা বলছেন, আপনি তো আসলে কোনো অফিসে এরকম কোনো অফিসে চাকরি করেন, আসলে আপনি করেনটা কি আমাকে সত্যি করে বলেন, আমি আপনার সাথে দেখা করবো।
ওকে।
তো বলে যে আমি আসলে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো যে কোনোভাবে এটা ওই কোম্পানির মালিক পালিয়ে গেছে, এখন আসলে আমার উপর অনেক ধার দেয় না, এখন আমি আসলে বাড়ি থেকে বের হতে পারতেছি না, এখন অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করতেছি। তারপর আমি বললাম তো সেটা আমাকে বললেন না কেন আগে? তো বলে যে বলিনি এমনিতে, আসলে একটু এটা একটু আমি লুকিয়ে রাখছি, এটা বলতে চাইনি। তো আমি বলছি ঠিক আছে। তো তখন আমি তাকে নিজে ফোন দিতাম, আমি তাকে ফোন দিয়ে আমি তার সাথে কথা বলতাম, এমনকি সে আমার কাছে অনেকবার প্রায় 2-3 বার টাকা চাইছে তার মানে পকেট খরচের জন্য, আমি 2-3 বার প্রায় তাকে 10-12 হাজার টাকা দিছি, কিন্তু দেখা সাক্ষাৎ কোনো কিছুই না। তখন আমি যখন বিয়ের ব্যাপারটা বলছি তখন আম্মু আমাকে বললো যে দেখ ছেলেও ভালো ছেলে ফ্যামিলিও ভালো, তুই রাজি হয়ে যা, এসএসসি পরীক্ষার পরে বিয়েটা হয়ে যাক, তুই রাজি হয়ে যা, অন্য কোথাও যদি কোনো কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দে। তা আমার আম্মা আমাকে এভাবে বলছে, তখন আমি একটু ডাউট করছি যে আমার আম্মা আমাকে হয়তো একটু সন্দেহ করছে।
জি।
তো সন্দেহ করার পর আমি তাকে আবার রবিউলকে বলে দিচ্ছি, বলে দেওয়ার পর আমি বলছি দেখেন আপনার সাথে যা হওয়ার হয়ে গেছে, আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, তা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি আসলে এইভাবে আমি ফ্যামিলির বাইরে যেতে পারবো না।
এটা রবিউলকে বললেন?
হ্যাঁ, আমি রবিউলকে বলছি। তখন রবিউল তো অনেক কান্নাকাটি, খুব কান্নাকাটি করছে। আর আসলে অনেক খারাপ হয়ে যাবে। তখন আমি তাকে এরকম কোনো কিছু বলার পর সে আসেনি, আসার পর সে বলছে ঠিক আছে তুমি আমাকে তো বিয়ে করবে না নাকি? আমি বলছি যে হ্যাঁ করবো না। তো বলে যে ঠিক আছে তাহলে তুমি আমাকে আমার সাথে শুধু একবার দেখা করো, একবার দেখা করার পর আমি তোমাকে কথা দিতেছি জীবনে তোমাকে আর ফোন দিব না। তা আমি বলছি একবার দেখা করে কি লাভ? সে বলে যে আমি কেমন মেয়ের সাথে কথা বলছি তার মানে তাকে শুধু একবার দেখার ইচ্ছে আর কিছুই না। আমি বলছি আপনি কথা দিচ্ছেন তো? তো সে বলতেছে যে হ্যাঁ আমি কথা দিছি। তো এর মধ্যে সে আবার ব্রাহ্মণবাড়িয়া, সে এখানে একটা আপনার মাইক্রো ক্রেডিট একটা চাকরি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া। তো আমি আবার ঢাকা যাই মামাদের বাসায়। তখন আমার মামার মানে মামানি প্রেগনেন্ট ছিল, তো তখন তার উনি খুব অসুস্থ ছিল, তো ওনাকে আমি দেখতে গেছিলাম আমার আম্মু গেছিল সাথে। তো আমার আম্মু গিয়া আমার আম্মা আমাকে রেখে চলে আসছে, তো আমি ওইখানে ছিলাম। থাকার পর ওইখানে আবার মামাদের পাশের ফ্ল্যাট একটা মেয়ে থাকতো, নাম হচ্ছে রিয়া করে, তার সাথে আমার আবার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল, তার সাথে আমি আবার সব কিছু শেয়ার করছি। শেয়ার করার পর সে তখন আমি ঢাকা গেছি, ঢাকা যাওয়ার পর সে আমাকে বলতেছে যে আমি ব্রাহ্মণবাড়িয়ে যাওয়ার জন্য তার সাথে দেখা করার জন্য। তা বললাম আমি একটা মেয়ে হয়ে আমি আপনার ওইখানে কীভাবে যাই? বলে যে দেখো আমি তো নতুন অফিসে জয়েন করছি নতুন, এখন তো আমাকে ছুটি দিবে না, তো আমি আসলে কীভাবে তোমার কাছে যাবো, তুমি একটু আমার কাছে আসো। তো আমি বলছি ঠিক আছে। তখন আমি ওই রিয়াকে নিয়ে বাইরে বের হওয়ার নাম করে ওকে নিয়ে যাই, শুক্রবার দিন ছিল তখন।
যাই হোক
গেলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, ওইখানে উনি রবিউল আসছে। আসার পর আমরা গেলাম, যাওয়ার পর সে আমাকে ফোন দিছে, তো আমি বোকা পড়ে জানাই আমি এমনিতেই নর্মাল ভাবে গেছি। তো আসলে ওই মানে আমি ওই কথাটা ওখানে ভুলবো না, ওনাকে দেখে আসলে আবার মানে মাথা ঘুরতেছে, মানে এরকম একটা অবস্থা যে মানে আমি আসলে যেটা ভাবছি যেটা কল্পনা করছি এটা তো সম্পূর্ণ বাইরে। সে মনে করেন তখন খুবই হ্যাংলা ছিল, অনেক কালো ছিল, তো আমি ভাবলাম আর বাবা এটা কি, এটা তো এখন আমার ফ্যামিলি কখনো কোনোভাবে মেনে নেবে না।
অডিওর সাথে ভিডিওর মারাত্মক পার্থক্য, এটা কি বলে, এবং এটাই হয় আসলে ভোকাল শুনে ইমাজিন যেটা হয় সেটা বাস্তবে যখন মুখোমুখি হয় সেটা আসলে অনেক বেশি, এবং এটা আর্যদের ক্ষেত্রে আরও বেশি হয় টু বি অনেস্ট। অবশ্য এখনকার যুগটা অন্যরকম, কারণ এখন ফেসবুকের যুগ, এখন সব আর্যদেরকে দেখা যায়। আমরা যখন শুরু করেছি তখন দেখা যেত না, তখন এক একজনের ইমাজিনেশন ছিল যে নিশ্চয়ই আমার আর্য আমি যাকে পছন্দ করি সে দেখতে শাহরুখ খানের মতো হবে, সলমান খানের মতো হবে, এবং তারপরে যখন ফেস টু ফেস হতো সে দৃশ্য নাই বা বলি। যাই হোক, নিজের জীবনের বেশ কয়েকটা অভিজ্ঞতা আছে আর কি, যেটা আমি বললাম। হ্যাঁ,
তারপর তার সাথে আমি দীর্ঘ 3 বছর পর দেখা করি ওই দিন। তো 3 বছর পর ওই দিন ফার্স্ট দেখা, তো আমি আবার যখন আমি তার সাথে দেখা করতে যাচ্ছি মানে গাড়িতে উঠতেছি, তখন আমি আবার তাকে বলছি যে দেখেন আপনি আমাকে কথা দিচ্ছেন আপনি আমার সাথে শুধু একবারই দেখা করবেন, এখন আপনি যদি আপনি যেরকমই হন আমি আপনার সাথে দ্বিতীয়বার কথা বলবো না। সে বলছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমাকে কখনোই বিরক্ত করবো না। তো যাই হোক, সে আমাকে দেখলো, আমিও তাকে দেখলাম, দেখার পর ওইখানে একটা রেস্টুরেন্টে গেলাম। ওই দিন আমি সারাদিন মানে তার সাথে দেখা করবে একটু আনইজি ফিল করতেছি, আসলে আমি সাথে সারাদিন খাই নাই, তো না খাওয়াতে আমার খুব খিদে লাগছে, কিন্তু তাকে দেখার পর আমার খিদে চলে গেছে।
ওকে,
তাকে দেখার পর আমার আসলে আমার খুব খিদে চলে গেছে যে মানে যখন গাড়িতে আসতেছি তখন ভাবতেছি যে ওনার সাথে দেখা করলে একসাথে হয়তো দুপুরের লাঞ্চ হবে বা সকালের নাস্তা দুটি একসাথে হবে, কিন্তু তাকে দেখার পর আমার খিদেটা চলে গেছে, আমি আর মানে আমি কী খাবো। তখন সে আমাকে একটা একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, ওটার নাম ছিল ঝুমুর, বিশ্বর ব্রাহ্মণবাড়ি একটা শহরে, ওইখানে নিয়ে গেছিলো। তো শুক্রবার যেহেতু ছিল উনিও হয়তো খাওয়া দাওয়া করে আসে না, তো উনি খাইছে আমি আমাকেও দিছে আমি খাইনি, আমি বসেছিলাম। তো আমি ওইখান থেকে খুবই বিরক্ত ফিল করতেছি যে আমি কখন যাবো এখান থেকে।
রাইট, এবং আমরা এখান থেকেই ফিরবো, মাত্র 2 মিনিটের একটা বিরতি নেবো প্রিয় শ্রোতা। গল্প শুরু হয়েছে মাত্র, এবং গল্পের শেষটা কোন জায়গাটায় অচিন্তনীয়, এবং এজন্যই বলি আমরা জীবন নাটকের চেয়েও জি নাটকীয়। অনেকে আমাকে একটু আগে বলেছেন, আমি দেখতে পাচ্ছি SMS-এ, এবং একই সাথে ফেসবুকে যে রিপ্লাই দিয়ে বইয়ের জন্য যে ফোন নাম্বারটা দিচ্ছি সেটা একটু ধীরে বলার জন্য। দেখুন আমি বেশ কয়েকবার করে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই রেডি? ওকে, একটি মাত্র বই আসছে এবারের বইমেলাতে আমার, ঢাকা FM-এর আরজি কিবরিয়ার বই, এটুকু বললেও হবে, এবং বইটির দাম হচ্ছে মাত্র 200 টাকা। ঘরে বসে যদি আপনি সংগ্রহ করতে চান, বাসায় আপনার বই পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে, এবং সেক্ষেত্রে আপনাকে যেই দুটো নাম্বার দেওয়া হচ্ছে সেই দুটো নাম্বারের একটি নাম্বার আপনি চুজ করতে পারেন, ফোন দিতে পারেন। একটি নাম্বার শুধু অফিস টাইমে খোলা থাকে, আর একটি নাম্বার 24 ঘন্টা খোলা থাকে। অফিস টাইমের যে নাম্বারটা খোলা থাকে সেটা হচ্ছে rokomari.com-এর নাম্বার, খুব সহজ নাম্বার 1-6-2-9-7, বাংলায় বলছি আমি 1-6-2-9-7। আরেকটি নাম্বার সেটা হচ্ছে ক্লিক অ্যান্ড ডিল, এটা হচ্ছে 24 ঘন্টা খোলা থাকে, আপনি চাইলে এখনই ফোন দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 0963877717। শেষের দিকে 2টা 771 আছে, আমি আরেকবার বলছি 0963877717। ঠিক আছে, ওকে, এনি টাইম আপনি 24 ঘন্টা যে কোনো সময় ফোন দিতে পারেন, ঝটপট ওয়াটা দিতে হবে কারণ ভেরি লিমিটেড এডিশন। আমরা ফিরে আসছি মাত্র 2 মিনিট পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
Jibon Galpo, স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আর জি কিপ্তি আপনার সাথে আছি এবং ঋতুর জীবনের গল্প নিয়ে কথা না বাড়িয়ে ঋতুর কাছে আমি আবারও ফিরছি। ঋতু, তারপর কি হলো?
তো খাওয়া দাওয়া শেষ হলো, শেষ হওয়ার পর তখন আমরা আবার যখন বাসে যাইতেছি, মানে সে আমাকে বাসে তুলে দিবে, তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। তখন আমি বলছি ঠিক আছে, আপনি তো আমাকে বলছেন যে আপনি আমার সাথে আর কখনোই দেখা করবেন না বা কথা বলবেন না, এটা কেমন কথা? এখন তো আপনি মানে কথার সাথে কাজের কোনো মিল নেই, এটা তো কখনোই সম্ভব না। আমি আপনাকে বিশ্বাস করে আপনার সাথে দেখা করতে আসছি আর আপনি এখন এটা কি বলতেছেন? বলে যে না দেখো, আমি বলে ফেলছি এটা তোমাকে, শুধু তোমাকে দেখার জন্য বলছি, আমি মন থেকে এটা বলিনি। আমি বলছি ঠিক আছে, আমি আগে বাসায় যাই, আমি অনেক টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, অনেক জার্নি হয়েছে, আমি বাসায় যাই। তো আমার ফোনে চার্জ ছিল না, তো আমি যখন গাড়িতে উঠি তখন আমার ফোনে মানে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তো আমি বাসায় গেছি, বাসায় গিয়ে গোসল করলাম, গোসল টোসল করে বা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে মোবাইলটা চার্জ দিয়েছি, বন্ধ রেখে চার্জ দিয়েছি, মোবাইলটা খুলিনি। তো অনেকক্ষণ সময় হয়েছে, যখন বাসায় আস্তে আস্তে ছয়টা বাজছে, তো আমি ওনার সাথে আমি ফোনটা অফেন করি 8টার সময়। তো ফোনটা অফেন করার সাথে সাথে উনি আমাকে ফোন দিচ্ছে, তো বলতেছে এই তুমি আমাকে কেন এতক্ষণ ফোন দেওয়া নেই, মোবাইল বন্ধ ছিল কেন, জানো আমি কতক্ষণ টেনশন ছিলাম যে তুমি আমাকে কেন ফোন দেওয়া নেই, আমি কত টেনশনে ছিলাম, আমাকে টেনশন রাখতে ভালো লাগে, মানে সে এরকম করে কান্নাকাটি করতেছে। তো আমি বলছি যে দেখেন আপনি কান্নাকাটি করতেছেন কেন, আসলে আমি আপনাকে ফোন দিব কেন, আপনি তো বলছেন আপনার সাথে আমার কোনো কথা হবে না, তাহলে আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন, আপনি আমাকে দয়া করে আর ফোন দিয়েন না, আমি আপনার কথার উপর বিশ্বাস করে আপনার সাথে দেখা করছি, সেজন্য এটা না যে আপনার সাথে আমার কথা বলতে হবে। তখন সে আমাকে বলতেছে যে তুমি যদি আমার সাথে কথা না বলো আমি মরে যাবো, আমি ট্রেনের তলে নিজের জীবন দিয়ে দিবো, আমি ফাঁসি দিব, মানে এরকম বিভিন্ন রকমের ব্ল্যাকমেল করতেছেন। তো করার পর আমি ফোনটা রেখে দিচ্ছি, তখন ওনার সাথে আমার মানে কথাই বলতে ভালো লাগতেছে না যে কি কথা বলবো, আসলে তখন মনে হইতেছে যে একটা মানুষকে যদি মনে দেখে ভালো না লাগে তখন তার সাথে কথা বলাটা আসলে ভালো লাগতো, তখন ওনার কথাগুলো তখন আর আমার কাছে ভালো লাগতো না, কিন্তু দেখা করার আগে ওনার কথাগুলো আমার খুব ভালো লাগতো, কিন্তু তখন আর দেখা করার পর দেখা মানে কথাগুলি ভালো লাগতো না। তখন আমি রেখে দিছি, রেখে দেওয়ার পর আমি উনি আমাকে বারবার ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না, তারপর আমি নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখি দিছি। তো রেখে দেওয়ার পর সে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর আমি ফোন মানে কোনোভাবেই রিসিভ করি না। তো তার এক কলিং ছিল, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না, তো তার এক কলিং ছিল, সে আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে কি আমি কি ঋতুর সাথে কথা বলতে পারি, আমি বলছি হ্যাঁ আমি ঋতু, আপনি বলেন। তো বলে যে আপনি কি রবিউলকে চিনেন, আমি বলছি কোন রবিউল, বলে যে ওই যে ওই দিন শুক্রবারে দেখা করতে গেছেন ওই রবিউল, আমি বলছি না আমি এরকম আমি কাউকে তো চিনি না, আমি কারোর সাথে দেখা করিনি, আপনি কেন ফোন দিচ্ছেন? তো বলে যে দেখো না, তখন আমি ফোনটা রেখে দিছি, ফোনটা রেখে দেওয়ার পর উনি আবার ফোন দিছে, তখন আমি আবার ফোনটা কেটে দিছি। তো বারবার ফোন দিতেছে, তখন আমি বলছি যে আপনার সমস্যাটা কি, আপনি আমাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন, আমি তো বলছি আমি রবিউল, আমি কাউকে চিনি না, আপনি হয়তো ভুল নাম্বারে ডায়াল করছেন। তো বলতেছে যে দেখুন আপু, আপনার সাথে আমি একটু 2 মিনিট কথা বলবো, আমাকে প্লিজ 2 মিনিট সময় দেন। আমি বলছি ঠিক আছে 2 মিনিট, তা বেশি না। বলে যে দেখেন রবিউল কিন্তু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলছে আর ওর অবস্থা খুবই খারাপ, ও এখন কি জানি করে স্যালাইনে আসছে, ডাক্তার আসছে, স্যালাইন টেলান দিছে, ও আজকে 2-3 দিন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। দেখুন আপনি যদি আপনি কি চান আপনার জন্য একটা মানুষ মারা যাক, আমি বলছি আমি কেন চাইবো, আমি তো ওনাকে বলে নেই যে আমার জন্য উনি মরুক, আমি তো বলি নেই যে আমার জন্য না খেয়ে থাকুক, উনি এমন করতেছে কেন? বলে যে একটা মানুষ যদি একটা মানুষের সাথে কথা বললে তার জীবনটা বেঁচে যায়, তাহলে সেটা আমার মনে হয় সেটা একটা ভালো কাজ, আপনি যদি আপনার ভালো কাজের জন্য যদি ওই মানুষটার জীবন মানে প্রাণে বেঁচে যায় তাহলে তা আপনি আল্লাহর কাছে ভালো পাবেন, মানে উনি আমাকে এরকম করে বলতেছে। তখন তখন আমার কাছে একটু খারাপ লাগে, আমি বলছি মানুষটা আসলে সত্যি সত্যি যদি আবার মরে টরে যায় তখন তো মানে
আপনার অন্তরে একটু মায়া হয়েছে তার,
হ্যাঁ মায়া হয়েছে। তখন আমি বলছি ঠিক আছে ওনার কাছে দেন। তো বলে যে উনি তো এখন অজ্ঞান অবস্থা আছে, ওনার জ্ঞানে আসলে আমি আপনাকে ফোন দিব। তো বিকেলের দিকে উনি আবার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর বলতেছে যে নেন রবির ভাইয়ের সাথে কথা বলে। তো আমি বলছি তখন আমি ওনাকে তুই তুই করে বলছি, আমি বলছি যে তোর সমস্যা কি, তুই আমাকে বলছিস যে তুই আমার সাথে কথা বলবি না, আমাকে আর ফোন দিবি না, তো তুই এরকম করতেছিস কেন, তুই কি আমাকে ফাঁসে দিতে যাচ্ছিস, সামনে আমার বিয়ে, আমি তো তোর সাথে কখনই কথা বলতে পারবো না। তো সে আমাকে বলতেছে তুমি আমাকে যা গালি দাও মারো যাই করো আমি তোমাকে বারবার ফোন দিব, আর তুমি যদি তাও আমার ফোনে ফোন রিসিভ না করো বা মোবাইল বন্ধ করে রাখো সমস্যা, আমি তোমার বাড়ি চিনি, আমি তোমার আব্বু আম্মুকে গিয়ে বিস্তারিত যা বলা বলে দিব। তো আমি বলি কি বলবেন, বলে যে যা বলার বলবো যাতে তোমার আব্বু আম্মুও কখনো মুখ দেখাতে না পারা তুমি না দেখাতে পারো। তখন আমি বুঝতে পারছি সে আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করতেছে। তখন আমি বলছি যে ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে, বলে যে তুমি আমার সাথে কথা বলবা, আমি বলছি ঠিক আছে আমি কথা বলবো।
মানে আপনি ভয় পেলেন?
হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি, কারণ ও আমার বাসা চেনে, বাড়ি চেনে, এখন যদি আমার
বাবাও বাড়িতে থাকে না,
হ্যাঁ
তখন কি বাবা বাড়িতে থাকতো না সৌদি আরবে?
না
দেশের বাইরে চলে গেছে, সুতরাং ভয় হয়েছে বড় ভাই যেহেতু আর শাসন করতে পারে।
হ্যাঁ, এখন আম্মু তো আছে, এখন আর বলছে যে সে বাড়ির আশেপাশে মানুষদেরকেও জানাইবে।
ওকে,
যখন ভালো ভাবে কথা বলছি তখন ওই দিন আমাকে বলছে যে তোমার কথাগুলো কিন্তু আমি রেকর্ড করে ফেলছি, তখন আমি বিশ্বাস করতে চাইনি। তো সেই ওই যে ছেলেটা আমাকে ফোন দিছিল ওর কথা বললো, ওই ফোন নাম্বার থেকে ফোন দিয়ে ওই আমার রেকর্ড গুলো শুনাইছে। তো আমি তখন আরো বেশি ভয় পেয়ে গেছি যে সত্যি সত্যি যদি বলে দেয়, এখন রেকর্ড গুলো যদি সবাইকে শোনে, এখন তো তার কাছে হাতে না তো প্রমাণ আছে, এখন তো আমি যদি বলি কেউ আমার কথা বিশ্বাস করবে না। তখন আমি বলছি ঠিক আছে আমি আপনার সাথে কথা বলবো, তো কথা বলবো। এইভাবে আরো ধরেন দুই মাস কেটে গেছে। এর মধ্যে আমার পরীক্ষা, আমি এসএসসি পরীক্ষা দিছি। তো এসএসসি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন বিকেলে সে আমাকে ফোন দিছে, না তার আগের দিন বিকেলে ফোন দিছে, তার আগের দিন বিকেলে ফোন দিয়ে বলতেছে যে তোমার এসএসসি পরীক্ষা, তোমার তো কালকে পরীক্ষা শেষ, তাহলে তুমি তো আর স্কুলে যেতে পারবে না, বাসা থেকে বের হতে পারবে না, তুমি আমার সাথে জাস্ট একটু দেখা করবা, আমি তোমার সাথে দেখা করবো, অনেকদিন দেখা করি না। আমি বলছি ঠিক আছে আমি দেখা করবো। তখন আমাদের থানা লাকসাম, থানা লাকসাম বলছে যাওয়ার জন্য, তা আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি সোজা বাড়িতে না গিয়ে আমি লাকসাম চলে গেছি তো তার সাথে দেখা করার জন্য। তো সে ওইখানে তার কিছু বন্ধুবান্ধব আসছে, আসার পর সে আমার সাথে কথাবার্তা বললো, সে বললো যে চলো আমরা একটু ঘুরে আসি লাকসাম ফয়জিনেসা কলেজের নাম মনে হয় শুনছেন, ওইখানে সে আমাকে বলছে, বলে যে ওই জায়গাটা একটু সেফ আছে, আমরা একটু কথা বলি। আমি বলছি যে না আমি কথা বলতে পারবো না, আমাকে বাসে যেতে হবে, বাসে সবাই টেনশন করবে, আমি বলে আসিনি। বলছে যে না একটু সময় 5 মিনিট সময় দাও। তখন আমি ওইখানে গিয়েছি, দেখি যে তার অনেকগুলো বন্ধু, তার প্রায় 10-12 জন তার বন্ধুরা চলে এসছে। চলে এসে আমাকে ভাবি যাবি বলতেছে ভালো ডালো, তখন আমাকে আশ্চর্য লাগতেছে আমি কী ব্যাপার, ওরা কোথেকে আসছে? বলে যে এখানে ওরা অনেকদিন পর, ওরা ঢাকার বাইরে থাকে, কেউ চিটাগাং থাকে, কেউ বরিশাল থাকে, বিভিন্ন রকম বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, তারা এখানে আসছে তো তোমাকে দেখতেছে, সে এই জন্য দেখাতে আসছি। তখন আমি বলছি ঠিক আছে তাহলে আমি চলি। তখন আমার কাছে একটু ডাউট লাগছে, তখন ওদের মানে ভাব ভঙ্গি আমার ভালো লাগতেছে না, তো আমি চলে যাওয়ার জন্য বলছি, সে আমার হাতটা ধরে ফেলছে, মানে ধরে বলছে, আমি বল তখন আমার মানে আমি মানে রাগ করে ফেলছি যে আপনি সমস্যা কি, আপনি আমাকে আমার হাত ধরছেন কেন, আপনি আমার হাত ছাড়েন। বলে যে না তুমি আসছো তোমার ইচ্ছায়, তুমি তো তোমার ইচ্ছে যেতে পারবো না, তুমি আমার ইচ্ছে যেতে দেবো। আমি বলছি আপনি আমার হাত ছাড়েন নাকি আমি এখানে চেঁচামেচি করবো। বলে যে চেঁচামেচি করো, করলে কয়েকজন তোমার কথা বিশ্বাস করবে, সবাই আমার পক্ষে, তোমার পক্ষে তো কেউ নেই। তো আমি বলছি আপনার সমস্যা দিবি। বলে যে আমি তোমাকে বিয়ে করবো। আমি বলছি আপনার মাথা ঠিক আছে, আপনি কেন আমাকে বিয়ে করবেন, আর আমি তো আপনাকে কখনোই ভালোবাসিনি, আপনি জাস্ট আপনার বলছেন আপনার সাথে কথা বলার জন্য, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি তো বলি না আপনাকে বিয়ে করবো। বলে যে আমাকে বিয়ে করতে হবে, আমি তোমাকে আজ এখনই বিয়ে করবো, সব কিছু রেডি আছে, তুমি শুধু যাবে, গিয়েলে বিয়েটা হয়ে যাবে। আমি বলছি কখনই না, আমি কখনই বিয়ে করতে পারবো না। বলে যে বিয়ে করবা নাকি, আমি তোমার কি জানি বাবা মার মুখে চুনকালি মাখবো। আমি বলছি মাখেন, যা করেন আপনি করেন, আপনি আমার হাত ছাড়েন। বলে যে না তুমি এখান থেকে যেতে পারবা না। তখন সে এক প্রকার আমার সাথে যোগাযোগ করতেছেন,
এই বন্ধু বান্ধব সবার সামনে,
হ্যাঁ সবার সামনে সে আমার সাথে যোগাযোগ করতেছে, আমার হাত নিয়ে টানাটানি করতেছে, তার বন্ধুরা তার পক্ষে।
আপনার সঙ্গে কেউ ছিল?
আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম ওইখানে। তো তখন আমি অনেক ভয় পেয়েছি, তখন আমি খুব কানাকাটি করতেছি। তখন ওই আবার ওই কলেজের মাঠেই মনে করেন বিকেল টাইমে খুবই ফাঁকা ছিল, আর আশেপাশে কোনো লোকজন ছিল না যে আমি কাউকে ডেকে মানে আমার সমস্যার কথা বলবো। তখন তার বন্ধু, একটা বন্ধু একটা প্রাইভেট কার নিয়ে আসছে, নিয়ে এসে সে আমাকে মানে টান মেরেই মানে গাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলছে। ঢুকে গেলার পর তখন কি জানি মানে তারপর কি হয়েছে আমি আর জানি না। তখন আমার যখন জ্ঞান আসছে তখন আমি একটা রুমের মধ্যে, একটা বাসার মধ্যে ছিলাম, ফ্যামিলি বাসার মধ্যে ছিলাম। তখন আমার চোখে পানি টানে দিছে, দেওয়ার পর তখন বাড়ি তখন জ্ঞান ফিরছে ঠিকই, কিন্তু আসলে আমি কথা বলা অবস্থার মতো ছিলাম না।
আমরা একটা বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। যেটা বলেছিলাম যে কোনো বাকি আসলে অনুমান করতে পারবেন না এর পরের বাঘটা আসলে কোথায় যাচ্ছে। ঋতু আছে আজকের এই জীবন গল্প নিয়ে, এবং ঋতুর এই জীবন গল্পটা একটা ভয়াবহ রকমের ধাক্কা দিবে আজকে, রাতের ঘুম হারামও হয়ে যেতে পারে। আমি ফিরতে চাই তাকে নিয়ে, তবে তার আগে আরেকবার বলছি যে যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসতে চান, ঋতুর মতো শুধু মন খুলে কথা বলার জন্য কিছু না, তার এই জীবন গল্পটা শুধু 2 ঘন্টা লাখ লাখ মানুষের কাছে বলে একটু হালকা হতে চান, এরকমও যদি কেউ থাকেন চলে আসতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0961190404। আমি আবারও বলছি 0961190404। ফোন করার পরে ফোন থেকে নির্দেশনাগুলো শুনে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। এবং আরেকটি বিষয়, এই জীবন গল্প চলাকালীন অবস্থায় আমরা পুরো অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড করি। আপনি যদি ইউটিউবের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন বিশাল কিছু মিস করবেন, কারণ ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট আসছে। এবং শুধু কিছুই না, আপনি যদি ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখেন তাহলে আমরা নতুন কন্টেন্ট, নতুন কোনো এপিসোড ওখানে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইল থেকে অটোমেটিক্যালি জানতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি ঠিক রাত 12টায়। তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার এই বইমেলায় আসা বইটি নিয়ে। যারা এই বইটি সংগ্রহ করতে চান চলে আসবেন বইমেলার 101 নম্বর স্টল, একদম সহজ, খুব সুন্দর একটা নাম্বার, 101 বর্ণপ্রকাশের স্টল, এসে বললেই হবে। আর জিকে বিআর জীবন গল্প এবং সিক্রেটস দুটো অনুষ্ঠানের একটাই মাত্র বই, 200 টাকা দাম। বর্ণপ্রকাশের স্টলে আপনারা বইটি পাবেন। মাঝে মাঝে আমার সঙ্গে দেখাও হয়ে যাবে, হর হামেশা। আমি এখনই জানাচ্ছি না কবে আসবো, তবে হুটহাট আমি যাবো। ওকে, আর আপনি যদি ঘরে বসে সংগ্রহ করতে চান আপনি ফোন দেবেন এই নাম্বারে 16297। আরও একবার বলছি 16297। আরেকটি নাম্বার রয়েছে, সেটি 24 ঘন্টা খোলা থাকে, 09638771771। আরও একবার বলছি 09638771771। ফিরছি ঠিক রাত 12টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কিপ্রিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প, স্বাগত আরো একবার, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ। কথা না বাড়ি আবারও ফিরছি ঋতুর কাছে। হ্যাঁ, তারপরে আপনি দেখলেন যে কোন একটা জায়গায় আপনি তখনও ঠিক মতো শারীরিক ভাবে ওকে না।
হ্যাঁ, তো তারপর ওইখানে একটা মহিলাকে দেখলাম, তো উনি আমাকে বললো যে তুমি ঠিক আছো? আমি বলছি আমি কোথায়, আমাকে, আমি বাড়ি যাবো, আমাকে বাড়িতে নিয়ে যান। তুমি জানো তুমি কার কাছে আসছো? আমি বলছি যে না। আপনি কে? বলে যে তুমি যে ছেলের সাথে আসছো আমি ওই ছেলের আন্টি হই। তা আমি বলছি দেখেন উনি আমাকে জোর করে এখানে আনছে, আমার আসলে কোনো আসার ইচ্ছে ছিল না, আপনি আমাকে যাওয়ার একটু ব্যবস্থা করতেন। বলে যে না, ওরা তো বিয়ের ব্যবস্থা করতে গেছে, তোমাদের তো মানে কি আজকে বিয়ে? আমি বলছি যে না, আমার তো বিয়ে করার ইচ্ছা নেই, দেখেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখানে আমি আসলে থাকতে পারবো না। আর আপনি বুঝতে চেষ্টা করেন আমি তো ওনার সাথে জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলছি। তো বলে যে না, তুমি মিথ্যে কথা বলো না, আমি তো সব শুনছি। তো উনি আমাকে এড়িয়ে যাইতে সেভাবে যাওয়ার পরে, তো যাই হোক, এখন ও ছেলে আসছে, আসার পর আমি ওই মানে ওই ছেলের মানে পা ধরে ফেলছি, মানে পা ধরে মাপ চাইতেছি। হ্যাঁ, পা ধরে মাপ চাইতেছি যে আমাকে একটু চলে যেতে দেন, আমার আসলে আমার জীবনটাকে এভাবে নষ্ট করি না। তো সে বলতেছে যে আমার মধ্যে কি নেই, আমি তোমার জীবন কেন নষ্ট করবো, আমি তোমাকে বিয়ে করতে চাই, এমন তো না যে তোমাকে নিয়ে টাইম পাস করতেছি বা তোমাকে নিয়ে কোথাও গিয়ে সময় কাটাতেছি, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। তো আমার মধ্যে কি এমন নেই যে তুমি আমাকে ভালোবাসো না? তখন আমি বলছি যে আপনি নিজের চেহারাটা টানের মধ্যে গিয়ে দেখছেন, মানে আমি বুঝছি। বলার পর সে আমাকে একটা থাপ্পড় মারছে, এখানে অনেক জোরে একটা থাপ্পড় মারছে, থাপ্পড় মারা আমার খুব কানাকাটি করতেছি। কানাকাটি করার পর বলতেছে যে তুই যদি আমাকে বিয়ে না করাস এখানে তুই আমার লাশ দেখবি। আমি বলছি আপনি মরেন, যাই করেন, এটা আপনার ইচ্ছা, আমি আর আপনার কোনো কথায় আমার মন গলবে না। তখন সে কি করছে, একটা তরকারি কাটার যে ছুরিগুলা ওইগুলা এসে তার হাতের মধ্যে একটা ইয়ে করে
দিচ্ছে।
হ্যাঁ, অনেকগুলো রক্ত বাইরে দিচ্ছে। তো বাইরে হওয়ার পর মানে আমার তখন খারাপ লাগছে, তখন আমি দৌড়ে গিয়ে তার হাতটা মানে চেপে ধরছি যাতে রক্ত বাইরে না হয়। তো চেপে ধরার পর তার আন্টিকে আমি ডাকতেছি, ডাক দেওয়ার পর উনি এসে ব্যান্ডেজ করে দিছে। তারপর তো বলে যে ওই ছেলে আমাকে বলে যে এখন তো দেখছো আমি তোমাকে কতটা ভালোবাসি, এখন তুমি কি চাও আমি তোমার জন্য মরে যাই? তখন আমি আসলে এক ধরনের রাজি হয়ে গেছি, আমি বলছি ঠিক আছে আমি রাজি। তো আমি বলছি যে আমি রাজি এক সত্ত্বে, তো আমি বিয়ের পর আমি বাড়িতে চলে যাবো। তো সে বলছে যে না, বিয়ের পর তো আমি বাড়িতে যাওয়ার জন্য তো তোমাকে বিয়ে করবো না, আমি বিয়ে করবো তোমাকে আমার কাছে রাখার জন্য। তো যাই হোক, বিয়েটা হয়ে গেছে, 9,00,000 টাকা কাবিননামা ছিল। সে আমাকে বলছে যে কাবিননামা কত টাকা হবে, তখন আমি বলছি যে আপনার ইচ্ছা। তখন আসলে আমার ওই মানসিকতা, মানে বিয়ের জন্য যে একটা প্রস্তুত থাকা, আমি আসলে ওই রকম ছিলাম না। তখন আমি বলছি আপনার যত ইচ্ছে, তো না তুমি বলো। আমি বলছি যে ঠিক আছে 10,00,000 টাকা। তো কাজে বলতেছে ঠিক আছে কেউ কিছু বলা দরকার না, আমি একটা বলে দিই। তো উনি 9,101,000 টাকা বলছেন।
আপনার বয়স হয়েছিল বিয়ের?
জি না, আমার বয়স তখন, আমি ক্লাস SSC পরীক্ষা দিছি তখন, আমার
16 বছর সামথিং, সর্বোচ্চ হলো 15-16 বছর।
হ্যাঁ তখন ছিল। তো তখন আবার আমার
কাজী কত বয়স দেখালো?
ওখানে 20 বছর দিছে।
20 বছর দিয়েছে?
হ্যাঁ।
এরকম বিয়েটা যদি কেউ করায় এবং এটা যদি কোনোভাবে আইনি ঝামেলায় যায়, তাহলে মানে ওনারা তো ফাঁসবেন, ফাঁসবেনই, কাজী সবার আগে ফাঁসবে আর কি।
তো যাই হোক, তো আমাকে ওই তো 9,01,000 টাকায় বলছে। বলার পর তো বিয়েটা হয়ে গেছে। হওয়ার পর সেই যেখানে চাকরি করে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আমাকে নিয়ে গেছে। ওই দিনই ট্রেনে চলে গেছে আমরা। যাওয়ার পর ওইখানে একটা রুম নিল, রুম নেওয়ার পর কিছু জিনিসপত্র কিনল।
বাড়ির কথা আপনার মনে পড়েনি, বাড়িতে কি হচ্ছে?
অবশ্যই পড়ছে। তখন আমি তাকে অনেকবার চেষ্টা করছি, তখন তো আমার হাতের কাছে ফোন ছিল না, কারণ আমি সাথে করে ফোন নিয়ে আসিনি। আর তাকে আমি অনেকবার বলছি যে বিয়ে যেহেতু হয়ে গেছে, তখন তো বাড়ি থেকে কোনো সমস্যা করবে না, বাড়িতে জানানোটা জানাই। বলে যে না না, এখন বাড়িতে জানালে সমস্যা করবে, আমি আগে আমরা আগে একটু সেটেল হই তারপর বাড়িতে জানাবো। তখন মানে সে যেভাবে বলতেছে সেভাবে, কারণ মানে তার কথা যদি আমি একটু মানে নজর করি, সে আমাকে ছুরি টুরি দিয়ে ভয় দেখায়, তারপর হাত কাট নিয়ে মানে ভয় দেখায়, তখন আমি আসলে এতটা ইয়ে ছিলাম না। তো বাড়িতে কী হয়েছিল না হয়েছে সেটা আমি তখন জানি না। তো তখন আমাকে ওইখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে আমাকে একটা রুম নিল। রুম টুম নেওয়ার পর মানে টুকটাকি যা লাগে আর কি সব নিছে। নেওয়ার পর তো চলতেছি, তখন যাচ্ছি বাড়িতে কী হয়েছে তো না হয়েছে সেটা তো আমি জানি না। তখন ওইখানে গেলাম। তো নেওয়ার পর সেই তো সারাদিন চলে গেল। তো আমি রান্না বান্না করলাম, তো সেই কোথায় গেছে আমি জানি না, সারাদিন সে বাসা ছিল না।
রুম কি আগে থেকে নিয়ে ছিল নাকি ওর রুমে গিয়ে উঠলেন?
না, সে ওইখানে মানে আগে থেকে একটা রুম নিয়েছিল সে। তো রাত্রেবেলা তো সে আসছে, এসে কিছু ফুল টুল দিয়ে রুমটা সাজাইলো।
নিজে নিজে?
হ্যাঁ, না নিজে না, সে আর তার এক বন্ধুকে নিয়ে, বন্ধুর সাথে দিছে, সে কোথায় গেছে আমি জানি না। তো তার বন্ধু, তার এক কলিং, উনি আবার বিয়ে করছে, বোনই আবার ওইখানেই থাকে। সে আমাকে বাইরে তালা দিয়ে চলে গেছে। তো আমি সারাক্ষণ রুমের মধ্যে ছিলাম। তো রুমের মধ্যে থাকার পর সে বিকেলের দিকে আসছে, আর সে আমাকে বলতেছে তুমি রেডি হও। আমি বলছি কেন রেডি হবো, কোথায় যাবো? বলে যে আমার এক ফ্রেন্ডে দাওয়াত দিচ্ছে, রাত্রে ওইখানে খাওয়া দাওয়া করবো। তো আমি বলছি আমি রেডি হবো কি, আমি তো তখন আমার তো মানে
কিছুই নেই, ইনফ্যাক্ট
কিছুই নেই। হ্যাঁ, আমি রেডি হবো কি? সে আমার জন্য একটা শাড়ি কিনলো, 1,200 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, আর নর্মালি বাসা পড়ার জন্য 2টা 3 পিস কিনছে। তো আমি আসছি, নিয়ে আসার পর সে আমাকে বলছে রেডি হওয়ার জন্য। তো রেডি হয়েছি, রেডিমেডি হয়ে আমরা ওই ফ্রেন্ডের বাসায় গেছি। যাওয়ার পর ওইখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রিটার্ন আসছি। ওই ফ্রেন্ডের বাসায় যখন খাওয়া দাওয়া করতে গেছি, তখন বাসা মানে আবার খাওয়া দাওয়া করে যখন আবার বাসা আসছি, তখন দেখি ফুল টুল দিয়ে সাজানো রুমটা। তো তখন সে আমাকে, তখন আমি শুয়ে পড়ছি, কারণ মানে আমার মানে টেনশন হইতেছে যে বাড়িতে কী হচ্ছে। তখন আমি এই জিনিসটা টেনশন করতেছি, তখন আমি বারবার তাকে বলতেছি যে বাড়িতে ফোন দেন। সে বলতেছে না, বাড়িতে এখন ফোন দেওয়া যাবে না, বাড়িতে এখন ফোন দিলে তোমাকে সবাই নিয়ে যাবেন। আমি যেটা বলতেছি সে এড়িয়ে দিতেছে। তখন রাত যখন হয়েছে তখন আমি শুয়ে গেছি। তো সেই দোকানে গেলো, দোকানে গিয়ে আমার জন্য আমার খুব মাথা ব্যথা করতেছে, আবার পুরো শরীর জার্নিং করছি, পুরো শরীর মানে ব্যথা হয়ে গেছে। সে আমার জন্য ব্যথার কিছু ওষুধ নিয়ে আসতে গেছে। তখন আসে দেখে যে মানে আমি, তখন আমার চোখটা একটু বুঝে আসছে। তো আসে আসছে, সে যে দরজা খুলছে আমি টের পাইছি। টের পাওয়ার পর আমি ওই সেভ মতোই শুয়েছি। শোয়ার পর আমি একবার এক পাশে গিয়ে শুয়েছি। তো শোয়ার পর সে আসছে, আইসে আমাকে উঠেইলো, বলে যে তোমার না শরীরে ব্যথা করতেছে, ওষুধ খাও। তো আমি ওষুধটা খাইছি, খাওয়ার পর কিছুক্ষণ পর ব্যথাটা একটু কমে আসতেছে, এরকম অনুভব হইতেছে। তখন সে আমাকে বললো যে তুমি কি ঘুমাই যাবাম? আমি বলছি যে হ্যাঁ আমি ঘুমিয়ে যাবো। তো বলতেছে কেন, আজকে মানুষের জীবনের একটা প্রথম রাত আমাদের, আর এই রাতের জন্য মানুষ হাজার হাজার বছর অপেক্ষা করে, তুমি এই রাতেই ঘুমিয়ে কাটিয়ে দিবে। আমি বলছি আমার কাছে এটা কোনো রাত মত মনে হয় না, আমি আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। বলো যে না, আমার সাথে কথা বলো। আমি বলছি যে আপনার সাথে আমি কথা বলবো কালকে। তার কথা আমি আসলে এক কান দিয়ে নিতেছি, আর কান দিয়ে ফেলে দিচ্ছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো রকম একটু সুযোগ পাই আমি পালিয়ে যাবো,
বাড়িতে গিয়ে তারপর সব ঘটনা বলে দিব,
বল দিব, হ্যাঁ পালিয়ে যাবো। তখন আমি, তখন আমার খুব ঘুম আসতেছে, তখন আমি একবার মানে বসা অবস্থা ঘুমিয়ে গেছি। তখন ঘুমিয়ে যাওয়ার পর সে আমাকে মনে হয় শোয়াইছে, তখন আমি আর বলতে পারবো না কি হয়েছে। তখন সকালে সে আমাকে আবার তালা মেরে চলে গেছে, অফিসে চলে গেছে। তো
আশেপাশে ফ্ল্যাটে কেউ ছিল না আপনাদের?
হ্যাঁ ছিল।
তো আপনি তো ওখানে নক করে বললেও তো বলতে পারতেন,
মানে গেটটা মোবাইল ছিল, মানে করেন দরজাটা ছিল বাইরে আর ভিতরে আবার আরেকটা ইয়ে ছিল, মানে গ্রিলের মতো।
আচ্ছা, মানে হলো সম্ভব না,
সম্ভব না,
চিল্লালো হয়তো অনেকে শুনবে না।
হ্যাঁ
আচ্ছা,
আর পরে কি করছে, তখন আমি উঠছি, উঠা ফ্রেশ হয়েছি, ফ্রেশ ফ্রেশ হয়ে আমি নাস্তা খাইনি, আমি চাটা শুধু খাইছি আর পরোটা খাইনি। তো না খাওয়ার পর এখন আমি রান্না বান্না কোনো কিছুই করি না, সে দুপুরে খাওয়ার জন্য আসছে, বাচ্চা ঠিক কিছু সমস্যা না, রান্না করে না, আমি হোটেল থেকে নিয়ে আসছি। তখন সে হোটেল থেকে মাছ আর কি জানি নিয়ে আসছে, আমার মনে নেই। তো নিয়ে আসার পর সে মানে আমাকে খাই দিতে চাইতেছে, তো আমি খাই নেই। তো সে আমাকে দু তিনবার এরকম করতেছে, তখন আমি কি করছি, মানে আমি মানে প্লেটটা ফেলতে চাই নাই, তো মানে ধাক্কা দরবার একটু জোরে লেগেছে, প্লেটটা মাটিতে পড়ে গেছে, পরে কাঁচের প্লেট ছিল, ওটা ভেঙে গেছে। দেওয়ার পর মানে সে রাগ করে ফেলছে, সে আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলছে, ধাক্কা দেওয়ার পর আমি একটা দেয়ালের মধ্যে গিয়ে একটু বাড়ি খেয়েছি কপালের মধ্যে, তখন কপালটা ফুলে গেছিলো। তো ফুলে যাওয়ার পরে তখন আমি বুঝছি যে মানুষ আমার বিয়ের একদিন না যেটা আমার উপরে এরকম টর্চার চর্চা শুরু করতেছে, সে মানুষ আমাকে কীভাবে সারা জীবন ভালো রাখবে সেটা আমার ভালো জানা হয়েছে। তো বলে যে কী জানি কয় না, তোকে তুই যতই ইয়ে করস, চালাকি করস, তুই এখানে যেতে পারবি না, তোকে যেটা আমি বিয়ে করছি এখানে থাকতে হবে। তখন এভাবেই আমি আসলে একটা না প্রায় দুই দিন খাইনি, দুই দিন মানে শুধু একটু চা খেয়েছি আর কিছু না, চা খাই আর পানি খাই। তখন আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো তখন সোমবার দিন ছিল, সেই অফিস থেকে লাঞ্চের সময় আসছে, আসার পর আর সে আসছে, আমি গোসল করতে গেছি। তো গোসল করতে গেছি, তো গোসলখানার আবার ভিতরে একটা দরজা আসছে, মানে একটু বড়, মানে একটা মানুষ কোনো মানে বাইরে হতে পারবে, তখন তখন সে যখন অফিসে থাকবে না, তখন আমি ভিতরে মানে চেষ্টা করতাম যে কোন দিক দিয়ে ব্যয় হওয়া যায়। তখন আমি ওই বাথরুমের ভিতরে ওই জায়গাটা দেখছি, দেখার পর আমি মানে ওটার মধ্যে একটা কোমর ছিল, কোমরটার উপর দাঁড়িয়ে ওটার মধ্যে আবার একটা মোড়া দিয়ে আমি দেখছি যে ভিতরে মানে দাঁড়ানোর মতো কোনো পজিশন আছে কিনা। তখন দেখছি যে না, ভিতরে মানে নিচে দাঁড়ানোর মতো একটু জায়গা আছে, মানে একটা পা রাখা যাবে। তখন আমি কি করছি, তখন তো সেই আমি বাথরুমে চলে গেছি, জামা কাপড় নিয়ে গেছি, আমি মানে ভাবছিলাম যে সে যদি জড়িয়ে এসে পড়ে তখন আমি এটা ওজা দেখাতে পারবো যে আমি গোসল করতে গেছি। তো সে আমাকে, সে আসছে, আসার পর আমি তো বাথরুমে ছিলাম, সে আসছে, আসতে আমি শুনে নিই, সে অনেকক্ষণ হয়েছে মনে আসছে। তো আমি মানে চেষ্টা করতেছি ওইটার উপরে ওঠার জন্য, কিন্তু উঠতে পারতেছি না। তো আমি যে মোড়া দিয়েছি, সে মোড়াটা মানে কোমরটা একটু প্লাস্টিক টাইপের, এটা একটু পিছলে হয়ে গেছে। তো ওইটা পিস মানে স্লিপ খেয়ে আমি পড়ে মনে করেন একবার পুরোপুরি অজ্ঞান হয়ে গেছি, আর শরীরটা খুব দুর্বল ছিল, আমি খাই নেই, মানে অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই আওয়াজ পাইছি, আওয়াজ পাওয়ার পর সেই দরজাটা ধাক্কাইতেছে, তো দরজার সিট কিনেছিল সেটাও মানে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে খুলে গেছে। খুলে যাওয়ার পর সে আমাকে রুমে আনছি, রুমে আইনা তো একটা ডাক্তার আনছে, ডাক্তার আনার পর ডাক্তার বলতেছে কি ব্যাপার, উনি তো খুবই দুর্বল, ওনাকে একটা স্যালাইন দিতে হবে। তো বলছি ঠিক আছে স্যালাইন দেন। তো ডাক্তার আমাকে একটা স্যালাইন দিল, স্যালাইন দেওয়ার পর আমার জ্ঞান আসছে, আমার হাতে স্যালাইন দেওয়া, সে আমার পাশে বসে আছে, আমার মাথায় হাত বলে দিতেছে। তো সে বললো যে তোমার সমস্যা কি, তুমি খাওয়া দাওয়া করো না কেন, তুমি কি মরে যাবে নাকি? আমি বলছি যে হ্যাঁ আমি মরে যাবো। বলে যে তুমি মরে গেলে আমি থাকবো কি করে? আমি বলছি আপনি কীভাবে থাকবেন সেটা তো আমার জানার বিষয় না, যখন আমি আপনার কাছে ছিলাম না তখন তো আপনি ছিলেন, এরকম বলতেছে। তখন মানে আমি সব কথা তার মানে খুব, সে যদি নর্মালি কথা বলে আমি একটু মানে রাগ দেখে কথা বলি। পাঁচ ছদিন চলে যাওয়ার পর সে একদিন রাত করে আসছে, আসার পর আমি শোয়া ছিলাম, মানে ঘুমিয়ে ছিলাম আবার ছিলাম, মানে এরকম একটা অবস্থা। সে আসা মনে করেন এক ধরনের আমার উপর জোরাজোর করতেছে, সেরকম স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন যেটা হয় সেটা ওই দিন মানে ফার্স্ট ওই দিন হয়ে গেছে
আপনার অনিচ্ছা সত্ত্বে।
হ্যাঁ আমার অনিচ্ছা
সত্ত্বে। সো ইট ওয়াজ রেপ, লিগালি যদি এটা বলি আইনত এটা হচ্ছে রেপ। এবং অনেকের ধারণা নাই, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে বিয়ে করার পরে এই ধরনের সম্পর্ক এটা রেপ হয় না, কিন্তু বাংলাদেশের নারী নির্যাতন আইন অনুযায়ী আপনারা যদি ইন ডিটেলে যান তাহলে বিবাহোত্তরও রেপ হয়, এবং স্ত্রীর অনিচ্ছা সত্ত্বে যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে যাওয়া হয় তাহলে সেটা রেপের পর্যায়ে পড়ে, এবং এটার জন্য কিন্তু চাইলে স্ত্রী আইনত অ্যাকশনও নিতে পারেন। সো ইট ওয়াজ রেপ অ্যাকচুয়ালি।
তারপর সে আমার সাথে যোগাযোগ করে এরকম সেদিন তিনবার সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে। তো তখন আমি এক পর্যায়ে মানে নিস্তেজ হয়ে গেছি, আমার কোনো হুঁশ ছিল না। তো হুঁশ না থাকার পর সকালে আমি মানে হাঁটতেই পারতেছি না, মানে এরকম একটা অবস্থা। পরে উনি অফিসে যাওয়ার সময় ওই দিন আর আমাকে তালা দিয়ে যায়নি, যেদিন তার আগের দিন যে ফিজিক্যাল হয়েছে তো তার সকাল থেকে সে আমাকে তালা দিয়ে যায়নি, দরজা খোলাই ছিল। তো সে আমাকে বললো যে যদি খারাপ লাগে নিচে তার আবার এক বন্ধুর আম্মা থাকে, তো উনি ওনার সাথে গিয়ে কথা বলতে পারবে, আমি ওনাকে বলে যাবো, উনি তোমার সাথে এসে কথা বলবেন। তো তখন আমি তখন আর তালা বাইরের তালা দিয়ে যায় নাই। তো আমি তখন চিন্তা করলাম যে মানে আমার মনে একটা ধারণা আসছে যে যেহেতু এতদিন বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমাদের মধ্যে কোনো কিছু ছিল না, তখন আমি বাড়িতে চলে গেলাম, মানে আমি আমি বলতে পারতাম যে আমি পারফেক্ট, আমার মধ্যে কোনো ইয়ে নেই।
সি দিস ইজ দ্য সেন্স, সেন্স অফ সোসাইটি, সেন্স অফ ভার্জিনিটি, সেন্স অফ আওয়ার সোশ্যাল এথিক্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল করবেন এটা। ওকে,
তখন
ও মনে করতেছে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না, সুতরাং আমি যেভাবেই হোক এখান থেকে এসকেপ করলো আমি বলতে পারবো যে না আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। এইটা হচ্ছে আমাদের প্রিমিটিভ থট অফ সোসাইটি, মানে একদম প্রাগৈতিহাসিক আমলের একটা ধারণা। আর যখন এটা হয়ে গেছে ওর মধ্যে একটা চেঞ্জ আসছে, চেঞ্জটা কি? হ্যাঁ বলো।
হ্যাঁ, তখন আমি ভাবলাম যে মানে চলে গেছিলাম, মানে আমি গেটের গেট পর্যন্ত চলে গেছি, উপর থেকে নিচে নেমে গেট পর্যন্ত চলে গেছি। চলে যাওয়ার পর মানে দেখতেছি আমি মানে আমার হাত তো খুব কষ্ট হইতেছে, তো আমি কাঁদতেছি। তখন দাঁড়ান আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনার কী হয়েছে? আমি বলছি যে না কিছু হয় নাই। তাহলে তাতে কাঁদতেছেন কেন? তো আমি বলছি যে না আমার আসলে একটু শরীরটা খারাপ, হ্যাঁ এই জন্য। তো বলছি আমি কি আপনাকে বাসায় দিয়ে আসবো? তো আমি বলছি যে না ঠিক আছে। তখন মানে আমার কথা শুনে ওই যে তার বন্ধুর আমার কথা বলো, উনি আবার বিয়ে হয়ে আসছে, বলে যে কী ব্যাপার ঋতু, তুমি কেন বাইর হয়েছো? তোমার নাকি শরীর খারাপ, তুমি বাইর হয়েছো কেন? চলো চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তখন ওই আমাকে ধরে ধরে আমাকে রুমে আইনা শোয়াই দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তখন মানে কারো মানে একটা ফোন যে পাবো, মানে কারো কাছ থেকে নিয়ে আমি ফোন করবো, মানে ওইরকম একটা জানি। তখন উনি আবার আসছে কিছুক্ষণ পর, বলে যে তুমি কি তোমার কি খিদা লাগছে বা কিছু খাইবে? আমি বলছি যে না আনছি, আমার খিদা লাগা নাই, আপনি আমাকে একটু গরম পানি করে দেন। বলে যে গরম পানিতে কী করবা? বলে যে আমি একটু বাথরুমে যাবো। পরে উনি আমাকে একটু গরম পানি করে দিচ্ছে, আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। পরে বলছে আমি বলছি কি আপনার কাছে কি ফোন আছে? বলে যে কেন? বলছি আমি আর তো আমার আম্মুর সাথে কথা বলবো, আমার আব্বুর সাথে কথা বলবো, আসলে তাদের কথা খুব মনে পড়তেছে, আমার খুব খারাপ লাগছে, একটু কথা বলে আমার কাছে ভালো লাগে। বলছে রিতু তুমি কিছু মনে করো না, রবিউল তো আমাকে না করছে তোমার কাছে ফোনটা না দিতে। তো তখন ভাবলাম যে বলেও লাভ নেই, তখন ভাবলাম যে যাই হবার হয়ে গেছে, বিয়ে তো একবার হবেই, তো আমার ভাগ্য হয়তো এটা ছিল।
আপনি মেনে নিলেন?
হ্যাঁ আমি মেনে নিছি,
মানে এটা হয়তো মানতোই না যদি গতরাতে এই ঘটনাটা না ঘটতো,
না ঘটে। হ্যাঁ,
এবং দেখুন একটা মেয়ের কাছে, আমাদের সমাজে একটা মেয়ের কাছে এই বিষয়টা কতটা ইম্পর্ট্যান্ট, এবং সেন্স অফ দ্য সোসাইটি যেটাকে বলি, আমাদের ধারণাটা এভাবেই দেওয়া হয়েছে ছোটবেলা থেকে যে একটা মেয়ের সঙ্গে এটা হয়ে যাওয়া মানে হচ্ছে তার সব কিছু গেছে, সব কিছু শেষ, ছেলেটার কথা কিন্তু চিন্তাও করা হয় না। এবং দেখুন ও বিয়ে হওয়ার পরেও ফাঁক ফকর খুঁজছে যে যেভাবেই হোক না কেন বের হয়ে যাবে, যখন এটা হয়ে গেছে তখন সে নিজের মনকে বুঝ দিচ্ছে যে না বিয়ে তো একটাই হয় মানুষের জীবনে। ওকে ফাইন, তার মানে চিন্তা করে দেখুন, এবং খুব জেনে খুব আশ্চর্য হবেন, কিছুদিন আগেও এরকম একটা নিয়ম ছিল সরকার থেকে, এরকম একটা আইন বাধ্যবাধকতা বোধ হয় এরকম একটা অনুমতি দেওয়া হয়েছিল ল করে, যে রেপ করে যদি তাকে বিয়ে করা হয় তাহলে তার শাস্তিটা ওরকম শাস্তি হবে না, এরকম একটা কোনো, আমি ইন্ডিয়াল জানি না, এরকম একটা ছিল যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে, পরবর্তীতে তো বোধহয় সংশোধন করা হয়েছে, আমি ইন্ডিয়াল জানি না, যারা ল নিয়ে ভালো পড়াশোনা করবেন তারাই বা জানবেন। সো এটা কিন্তু সরকার ইচ্ছা করে করেনি, এটা আমাদের সামাজিক চালচিত্র, হ্যাঁ আমাদের সামাজিক চালচিত্র, এবং খুব ভয়ানক রকমভাবে একটা বিশাল রকমভাবে একটা রং কনসেপশন, এবং এই রং কনসেপশনটা যুগের পর যুগ ধরে আমরা আমাদের সামাজিকতায় আমরা লালন পালন করে চলেছি। ভেরি ভেরি রং কনসেপশন, একটা শারীরিক সম্পর্ককে জীবনে এত বড় কজ হিসেবে দেখা হয়, এত বড় ইম্পর্ট্যান্ট বিষয় হিসেবে দেখা হয়, যেটা পুরো জীবনটাকে মল্ড করে ফেললে, পুরো জীবনটাকে দুমড়ে মুচড়ে ফেললেও কিছুই যায় আসে না, বরং একটা শারীরিক সম্পর্ক হয়ে গেছে তার মানে ঠিক আছে ওর কাছে আমি ধরা বাঁধা। সো ভেরি রাবিশ থিঙ্কিং, ভেরি ভেরি রাবিশ থিঙ্কিং, বিকজ আলটিমেটলি তো এই একটা জিনিস আটকে রাখতে পারে না মানুষকে। এই মেয়েটার ক্ষেত্রে কি হয়েছে দেখেন, সামনের দিকে আগাই আমরা বলেন, তারপর
তারপর
আপনি মেনে নিলেন, নিজেকে নিজে বোঝাচ্ছেন?
আমি নিজেকে নিজে বুঝেছি, তখন ভাবলাম যে যা হবার হয়ে গেছে। তো এক পর্যায়ে তো এ কদিন আমি তার সাথে খুবই মানে খারাপভাবে আচরণ করতাম, বা সে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি তার উল্টোটার মানে উত্তর দিতাম। তো আজকে আসছে, আসার পর আমি রান্নাবান্না করছি, রান্নাবান্না করা তারপর গোসল গোসল করে ঘরটার মুছে দিচ্ছে, আমি বসে রয়েছি, সে আসলে একসাথে খাবো। তো সে আসছে, আসার পর আমরা একসাথে খাইছি, খাওয়ার পর সে বলতেছে তোমার তো মন খারাপ, চলো আমরা একটু ঘুরতে যাই। তো আমি বলছি কোথায়? বলে যে এখানে একটা নদী আছে, ওইখানে নদীতে বিকেলবেলা সবাই ঘুরতে যায়, তো চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই।
আমরাও একটু ছোট্ট করে ঘুরে আসি প্রিয় শ্রোতা, মাত্র দুই মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আর এই ফাঁকে আপনাদেরকে বলছি যারা জীবন গল্প বলার জন্য এখানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। আর যারা জীবন গল্প এবং সিক্রেটসের যে বইটি বাজারে এসছে আমার সেটা কিনতে চান তারা ফোন দেবেন 16297 এই নম্বরে, আরও একবার বলছি 16297 এই নম্বরে বইটি আপনার বাসায় পৌঁছে যাবে। বইমেলা থেকে কিনতে চাইলে চলে আসুন 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টলে। ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। বাই দ্য ওয়ে, আরও একটি নাম্বার আছে যেটা 24 ঘন্টা খোলা থাকে, আপনি চাইলে ওখানেও ফোন দিয়ে বাসায় বসে বইটি সংগ্রহ করতে পারেন। বইয়ের মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। ফোন নাম্বারটি হচ্ছে 09638771771। আরও একবার বলছি 09638771771। ফিরছি 2 মিনিট পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আর একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প 90.4 FM। আমি আজকে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে ঋতু আছে তার জীবন গল্প নিয়ে। ঋতুর এই গল্পটি আপনি পুরোপুরি পেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে। এই মুহূর্তে আপনি চলে আসুন আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে, সাবস্ক্রাইবের পাশেই রয়েছে বেল বাটনটা, তা ক্লিক করে অন করে নেবেন প্লিজ। ওকে,
তখন ওই যে একটু একটু বাইরে যেতাম বা সবার সাথে একটু, বা মেয়ে যারা ছিল বা আন্টি যারা ছিল তাদের সাথে একটু কথাবার্তা বলতাম, তাদের সাথে একটু ফ্রি হয়ে গেছি। তখন একদিন আমাকে এক আফু, মানে উনি আমার সিনিয়র অনেক, উনি আমাকে একদিন বলে কি ঋতু তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো, বলে যে তুমি আসলে রবি তো তোমার হাজবেন্ড, এখন তুমি বললে হয়তো তোমার মন খারাপ হতো। আমি বলছি সমস্যা না, আপনি বলেন। বলে যে দেখো তোমরা একসাথে চলাফেরা করো, আসলে তোমার সাথে আসলে তোমরা দুজনকে একসাথে মানায় নাই, তুমি কোথায় রবিউল কোথায়, মানে ওর নামে বিভিন্ন রকমের কথা বলতেছে। তখন আমার কাছে আসলে খারাপ লাগবে, কেন এই কথা বলবে। তো এখন তখন একটা দিক, যখন আমি ওকে মন থেকে মেনে নিছিলাম যে আমার যেহেতু বিয়েটা হয়ে গেছে তখন যা হবার আসো হবে, তখন আমি পুরোপুরিভাবে ওকে মানে ভালোইবাসছি, মানে পুরোপুরিভাবে ওর প্রতি দুর্বল হয়ে গেছি। তো তখন আমি ওকে বললাম যে দেখেন আপনি অফিস থেকে ছুটি নিতে পারবেন। তো বলে যে কেন, আমি বলছি আপনি আগে নেন, তারপর আমি বলতেছি। তাকে আমি 3 মাস বাসে রাখছি, 3 মাস বাসে রাখছি বলতে মানে যাতে কেউ কিছু বলতে না পারে, বা তার স্বাস্থ্যের দিক থেকে, তার মানে ফেসের দিক থেকে, বা তার বাইরে মানে যেতে এরকম বলতেছে, তার আমার ফ্যামিলি তো কখনো মেনে নিবে না। তখন আমি তাকে মানে ডাক্তারের সাথে কথা বলে বিভিন্ন রকমের রুচিকর, যাতে রুচি হয় খাবার, ওষুধ বা পুষ্টিকর যে খাবারগুলো আছে একটা মানুষ বা ভালো মতো ইয়ে হওয়ার জন্য, সবগুলোই আনছি। তো 1 মাস যখন হয়ে গেছে, এখন ও তো চাকরি করে না, এখন 1 মাস একটা মানুষ 1 মাস বসে বসে খেলে কতদিন যায়, আর ওর তখন এক্সট্রা কোনো টাকা নাই। তো আমি কি করছি, ওই যে ঢাকায় থাকাকালীন যে রিয়ার কথা বললাম, তো রিয়ার কাছে আমি ফোন দিলাম। পরে রিয়াকে আমি সব কিছু বলছি, বলার পর আমি বলছি যে দেখ তুই এটা কারোর কাছে বলিস না, এখন আমি একটু সমস্যা আছি, আমার কিছু টাকা লাগবে। তো বলে যে কত টাকা, তা আমি বলছি 10-15 হাজার টাকা হলে হবে। যে একটা বিকাশ নামে দেশে আমাকে 15 হাজার টাকা পাঠাইছে। 15 হাজার টাকা পাঠানোর পর আমি তার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খাবার, মানে যেগুলি কাজে আসে বা পুষ্টিকর যে খাবারগুলো সেগুলো নিছে। যেমন তো তাকে 3 মাস পর পুরোপুরিভাবে হয়ে উঠছে, মানে আমি যেরকমটা চাইছি সেরকমটা হয়ে গেছে। তো 3 মাস পরে তখন থেকে মনে করে আমাদের সংসারটা খুবই একটা সুখী সংসার, সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে প্রচণ্ড ভালোবাসি। এখন এই ভালোবাসা দিয়ে একটা হ্যাপি ফ্যামিলি আমাদের। তো এর মধ্যে আমি তাকে বললাম যে দেখেন আমার তো বিয়ে কিন্তু 1 বছর চলে গেছে এইভাবে। তো চলে যাওয়ার পর আমি বললাম, 1 বছর পর বললাম যে আমি তো SSC পরীক্ষার আমার ভালো একটা রেজাল্ট আসছে, তো আমি ইন্টারে ভর্তি হতে চাই।
1 বছরের মধ্যে আপনি কোনো যোগাযোগ করেননি বাড়িতে?
না, কোনো যোগাযোগ করিনি।
ওর লেখাপড়া কতদূর ছিল?
উনি মাস্টার্স কমপ্লিট করছে।
ওকে, রবিউল মাস্টার্স কমপ্লিট করা। ওকে,
বাচ্চাদের পড়ার জন্য তো অন্তত আমার কিছু জানা দরকার। বলে যে না, সেটা যতটুকু জানা অতটুকুই এনাফ। তো আমি বলছি ঠিক আছে এখন সে যেভাবে বলতেছে সেভাবেই, তো এভাবেই চলতেছে। দেড় বছর চলে যাওয়ার পর তখন আমি হঠাৎ মনে করেন আমার ফিওর হচ্ছে না প্রায় দুই মাস ধরে, তো আমি একটু টেনশনে আছি। তো তারপর হচ্ছে তখন আমি একটু টেনশনে পড়ে গেছি, তখন আমি ওকে জানাইনি। তো না জানানোর পর আমি নিজে নিজে একটা ডাক্তারকে শিখেছি, তো বলে যে আপনি তো প্রেগনেন্ট। তো আমি বললাম না এটা সম্ভব না, আমি এখন এই মুহূর্তে বাচ্চা নিতে চাই না। তো বলে যে কেন আপনাদের, বলে যে আপনার কি বাচ্চা আছে? আর আমি বলছি যে না আমাদের বাচ্চা নেই, এটা প্রথম আমি আমি এখন বাচ্চা নিতে চাই না। তো বলে এটা আপনার হাজবেন্ড জানে? তখন ও কিন্তু এটা জানে না। তো আমি বলছি যে হ্যাঁ এটা ও জানে, ও নিতে চাচ্ছে না। তো আমি বলছি যে তাহলে তো বলে যে তাহলে এটা যদি রাখতে না চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে অ্যাবর্শন করতে হবে, বলছে আপনি এই অ্যাড্রেসে চলে যান, ওনারা যা করার করে দিবেন। মানে এটা করার পর একটু অসুস্থ ছিলাম, পরে এভাবে চলতেছে, চলতে ভালোই আছি ভালোই। তারপর আবার আমি আবার প্রেগনেন্ট
সেকেন্ড টাইম কনসেপ্ট করলেন।
হ্যাঁ করার পর তাই সেটা আমি তাকে জানাই, প্রথমবারের কথা তো আমি তাকে জানাইনি। তো দ্বিতীয়বার যখন হয়েছে তখন আমি তাকে জানাইছি, তখন আমার তিন মাস হয়ে গেছে। তিন মাস হয়ে যাওয়ার পর তো বলছে না আমি তো এখন বাচ্চা চাইতেছি না, কারণ আমি তোমাকে এখন আমাদের বাড়িতে নিয়ে যাইনি, এখন যদি বাচ্চা হয়ে যায় তখন মানুষ কি বলবে, আমি এখন বাচ্চা তুমি যেটা যা করো তাড়াতাড়ি করো। তখন ও ডাক্তারকে চাইছি, ডাক্তারকে চাইছে, তো ওই আবার ওই ভাবি আমার বলছে যে একটা হোমিও ডাক্তার আছে ওইখানে গেলে হোমিওতে ওষুধ দিলে ওইটা নাকি হয়ে
যায়। আপনি এটাকে অ্যাবর্শন করেছেন না করেন নাই?
না করিনি।
সেকেন্ড টাইমটা কি আপনার বেবি?
হ্যাঁ।
ওকে তারপর?
হ্যাঁ তারপর যাই হোক এটা অনেকবার ইয়ে করছি, তো
ট্রাই করছেন ব্যবস্থা করার জন্য।
হ্যাঁ অনেকবার ট্রাই করছি,
ট্রাই করছি কিন্তু হয়নি।
মানে এটা করতে গিয়ে আমি নিজে মরে যেতেছি। তো পরে তারপর যাই হোক এটা হয়ে মানে তখন মানে তখন থেকে সে আমার উপর মানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। তারপর সে আমাকে বিভিন্ন রকমের মানে এক কথা দুই কথা ভালো কথা বলে সে আমাকে আমার সাথে খারাপ ব্যবহার করে, আর আমার বাপ মা নিয়ে সে আমাকে গালিগালাজ করে। তো করার পর
করে চেঞ্জটা দেখলেন? হ্যাঁ কনসেপ্টটা করার পরে।
হ্যাঁ কনসেপ্টটা করার পরে চেঞ্জটা দেখি। না পর ওই আমরা যে রুমে থাকতাম যেখানে থাকতাম সেখান থেকে পানি মানে পানিটা নিয়ে যে আনতে হয় সেটা একটু দূরে, ঠিক আছে না? তো আমার যখন বেবি আমার বেবি যখন সাত মাসের প্রেগনেন্ট আমি তখন মানে বালতি ভরে ভরে মানে অনেক বড় বড় বালতি ভরে ভরে ওইখান থেকে পানি আনতে হয়। তো সেটা আমার জন্য খুবই বিপজ্জনক, সব যে দেখে সে বলে যে তুমি এই কাজ করো কেন, মানে সে আমার কাছ দিয়ে বিভিন্ন রকমের জামা কাপড় বা তার শার্ট প্যান্ট মানে এগুলো ধোয়াইতো, বা এখন যেগুলো আমার জন্য
করা উচিত না সেগুলো
করাইতো। তো আমি একরকমের করতাম সব কাজ করতাম। তো করার পর যখন আট মাস হয়ে গেছে তখন সে আমাকে বলছে যে পরীক্ষা করে কে মানে আলট্রা মানে আল যেটাকে মানে পরীক্ষা করলে ছেলে হয় না মেয়ে হয় জানার জন্য। তো আমি বলছি তুমি কি হইলে খুশি, বলে আমার ছেলে চাই। তখন আমি বললাম যে এটা তো যদি ছেলে না হয়, বলে যে ছেলে না হলে যদি মেয়ে হয় তাহলে মেয়ে হলে মেয়ের বিয়ের টাকা আমি দিতে পারবো না। তখনই সে মানে মেয়ের বিয়ের প্রসঙ্গে কথা উঠেছে যে মেয়ে যখন বিয়ে দিবে তখন মেয়ের বিয়ের টাকা সে দিতে পারবে না, আমার বাবার বাড়ি থেকে দিতে হবে। আর মেয়ে যদি হয় মেয়ে সুন্দর হতে হইবে, ফুটফুটে হতে হইব, মেয়ে যদি কালো হয় তাহলে সে মেয়ে কখনো সে রাখবে না, সে পালক দিয়ে দিবে।
সরি ফর দিস ওয়ার্ড, মানে আমি এই ওয়ার্ডটা অনেক উচ্চারণ করাটা ঠিক হচ্ছে না, বাট এটাই আমার এক্সপ্রেশন ভেরি জেনুইনলি ভিতর থেকে যেটা আসছে এবং এটা কোনো প্রকার এডিট না হয়ে অনেক যাক আমি চাই। ওকে বলেন
তারপর কি হয়েছে। তো আমি গেলাম আমার ওই ভাবিকে নিয়ে গেলাম, তো উনি বলছে যে মেয়ে হবে, তো দেওয়ার পর বলছে যে মেয়ে হবে। তখন যখন ওনাকে ওকে জানাচ্ছে তখন সে আমার উপর খুব রাগ করছে, মানে আমাকে মানে আমি পারে না মানে মারবে না ধরবে সে বুঝতে পারতেছে না। তো পরে
ও মাস্টার্স পাস ছিল রাইট?
হ্যাঁ
এটা তো জানা উচিত, ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা তো মেয়েদের উপর নির্ভর করে না, সম্পূর্ণই ছেলেদের উপরে।
তবে সে আমাকে তখন সে তখন বলতেছে যখন শুনছে যে আমার মেয়ে হবে তখন সে আমার বাড়িতে যোগাযোগ আস্তে আস্তে যোগাযোগ করার চেষ্টা করতেছে। তখন সে আমাকে প্রথমে আমার আম্মুর কাছে ফোন দিয়েছে, তো আমার আম্মু এটা
সে নিজে ফোন দিয়েছে?
হ্যাঁ সে নিজে ফোন দিয়েছে।
আচ্ছা
তো ফোন দেওয়ার পর সে বিস্তারিত জানো যে যা হল হয়ে গেছে এখন আপনারা মেনে নেন। তখন আমার আম্মু এটা অ্যালাউ করে নাই যে আমার মেয়েকে পাঠিয়ে দাও, তোমার আসার দরকার নেই, আমরা আমার মেয়েকে অ্যাকসেপ্ট করবো কিন্তু তোমাকে তো আমরা অ্যালাউ করবো না। তখন সে তখন আসে আমার আব্বুকে ফোন দিয়েছে, আমার আব্বুকে ফোন দিয়েছে, আমার আব্বুর কাছে সে খুব কান্নাকাটি করছে, আমিও খুব কান্নাকাটি করছি। করার পর আমার আব্বু বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তো সে বলতেছে দেখেন ঋতু তো মানে আপনার প্রেগনেন্ট বা ওর তো বেবি হবে, এখানে তো দেখাশোনার মতো করার মতো কেউ নেই, এখন আমাদের বাড়িতে ওকে নিয়ে যেতে পারি নেই, তো ওকে ওখানে কে দেখবে, আপনারা যদি চান তাহলে ও প্রথম বাচ্চাটা আপনাদের এখানেই হোক। তো আমার আব্বু বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তখন আমার আব্বু আসার সময় হয়েছে, তো আমার আব্বু আসবে, তো বলছে ঠিক আছে আমি বাড়িতে যাই, বাড়িতে যাই ওদিকে আমার সাথে কথা বলে দেখতেছি। তো দেখছে বা আমার আব্বু বাড়িতে আসছে, আসে আমার আম্মুর সাথে কথা বলে, আমার আম্মুর কোনোরকম মানাইছে, মানানোর পর তো আমরা গেলাম। এর আগে এখানে একটা ঘটনা হয়েছে যে আমি যে বললাম না যে একটু দূর থেকে পানি আনতে হয়, তো আমি বললাম যে আমরা এখানে থাকবো টাকা দিয়ে থাকবো, আমরা তো এখানে মানে টাকা ছাড়া থাকতেছে না, তাহলে তুমি একটা ভালো দেখে একটা রুম নাও যেখানে পানিটা নিয়ে একটু কাছে পাওয়া যায়, তো আমি এখানে থাকবো না। তো বলে যে আমি যেখানে থাকবো তুই সেখানে থাকতে হবে। তখন থেকে সে আমাকে তুই তুই করে ব্যবহার করে, তুই সেখানে থাকতে হবে আর না থাকলে তুই চলে যা, তাম বলছে আমি এই অবস্থা কোথায় যাবো। তখন এক কথা দিকে তাম বলছে মানে একটু বেশি ইয়ে গেছে যে আমি এখানে থাকবোই না, আমি এখানে চলে যাবো, আমি কি এখানে টাকা টাকা ছাড়া থাকি নাকি। তখন সে আমাকে অফিস থেকে দুপুরবেলা খাইতে আসছে, তার কোমরে একটা বেল্টছে, সে বেল্ট দিয়ে এই প্রেগনেন্ট অবস্থা আমাকে খুব মারছে, খুব মারছে। কেউ এসে আমাকে ধরে নেই, দরজা বন্ধ করে সে আমাকে খুব মারছে। মারার পর আমি শুয়েছিলাম, তো আমি শুয়ার থেকে উঠতে পারতেছি না। তো ওই ভাবিটা আসছে, আসছে ভাবিটা মানে ওনাকে, উনি ছিল না, রবিল ছিল না। তো
শুধুই মেয়ে সন্তানকে কেন্দ্র করেই আপনাদের মধ্যে এই ধরনের আচরণ
আচরণ? হ্যাঁ। তখন আমি আমার বেবি হওয়ার এক সপ্তাহ আগে আমাকে বাড়িতে দিয়ে আসছে, দিয়ে আসার পর
বাড়িতে যাওয়ার পরে রিঅ্যাকশনটা কি দাঁড়ালো? এতদিন পরে বাড়িতে গেলেন, কয় বছর পরে বাড়িতে গেলেন?
এই তো তিন বছরের মাথায় বাড়িতে গেছি।
তিন বছরের মাথায়, ওই যে আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেল, এটা তো কিডন্যাপ, অফকোর্স কিডন্যাপ। এবং তারপরে তিন বছর ধরে এইরকম একটা মানুষের সঙ্গে থেকে,
তখন বাড়িতে সবাই আমাকে দেখতে আসছে, মনে করেন বাড়িতে গ্রামে বাড়িতে যেটা হয় আর কি, বিশেষ করে তো যা হওয়ার সবাই নানান কথা বলতেছে। যাই হোক, পরে ওকে দেখছে, দেখার পর ওনাদের পছন্দ এখন না হইলেও মেনে নিতে হবে,
কারণ আপনার বাবু চলে আসছে পেটে,
বাবু চলে আসছে। হ্যাঁ, তখন আমাদের বাড়িতে যেমন আমরা বৃহস্পতিবারে গেছি, তো উনি শুক্রবারে চলে আসছে, ওনাদের বাড়িতে চলে গেছে। ওনাদের বাড়িতে যাওয়ার পর আমার আব্বু বলছে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের ফ্যামিলি জানতে। তো ওনাদের ফ্যামিলিকে জানাইছে, জানানোর পর ওনার ফ্যামিলি বলছে ঠিক আছে সমস্যা নেই, আমরা নিয়ে আসবো বেবি হোক, বেবি হওয়ার পর আমরা বেবি এবং বেবি মাকে দুজনকে একসাথে নিয়ে আসবো। তো আমার আম্মু মানে ও এমন একটা মানুষ যে মনে করেন যদি কাউকে ওর ভালো লাগে তাকে এমনভাবে সে বশ করবে যে মানে মানে ও চায় যে মানে ও মনে করে যে ওর মানে যেমন আমাকে দ্বারা যদি ওর কোনো উপকার আসে বা ওর কোনো কাজে লাগে যে আমাকে এমনভাবে বশ করবে যে আমি ওকে ছাড়া কোনো কিছু বলবো না,
মানে
ও। হ্যাঁ, এরকম একটা টাইপের ছিল। তো ও আমার আম্মুকে, আমার আম্মুর সাথে কথাবার্তা বলতে বলতে ও আমার আম্মুকে মনে করেন খুবই ইমোশনাল করে ফেলছে, যে আমার আম্মু বসতে গেলেও ওকে ডাকে, মানে শুইতে গেলেও ওকে ডাকে, মানে এরকম একটা অবস্থা। এখন আমি যে ওনার মেয়ে এটা ওনার আমার আম্মু ভুলে গেছে। তো পরে কি যাই হবে, তো আমার আবার আমার আম্মাকে বলে গেছে যে বাচ্চা যদিও মানে মানে চেষ্টা করার জন্য যে নর্মালি বাচ্চাটা হওয়ার জন্য সেটা যেতে পারছে না, তো সে যাওয়ার সময় আমার মা আমার আম্মাকে একটা কথা দিয়ে যায় নাই কোনো মানে বাচ্চা হলে বা কী আসে বিষয়ে। তো যেদিন আমার বাচ্চা হওয়ার আগের দিনই মানে আমার বাপের ব্যথা ব্যথা শুরু টুরু হয়েছে, সেদিন আমাকে জানাইছে যে দেখো আমার এরকম অবস্থা, তুমি আমি একটু ফোন টোন দিও। তখন আমার বাবু হয়েছে রবিবারে 11টায় আর ওকে আমি জানাইছি শুক্রবারে।
আচ্ছা,
শুক্রবার চলে গেছে, রাত গেল, শনিবার দিন গেল,
রবিবারের দিন হয়েছে, শুক্রবারে জানিয়েছেন কেন, রবিবারে কেন জানাননি?
মানে শুক্রবারে পরে তো রবিবার হয়েছে, আমি বলি আমার যখন মানে বাচ্চা হওয়ার আগে যে ব্যথা ট্যাথা যেটা হয় আর কি,
ওই সময় জানিয়েছে।
হ্যাঁ, ওই সময় আমি জানিয়েছি, সেটা শুক্রবার থেকে শুরু হয়েছে।
বাচ্চা হওয়ার পরে সঙ্গে সঙ্গে সে জানছে?
হ্যাঁ, না, সঙ্গে সঙ্গেই জানছে, যেটা আমার আমাদের বাড়ি থেকে সে জানাইছে। কিন্তু সেটা মানে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে আমাকে একটাবার ফোন দিল না যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি।
আচ্ছা,
তো আমার ব্যথা দেখে আমার আব্বু খুবই কান্নাকাটি করতেছে, তো আমার আব্বু বলতেছে আমার মেয়েকে আমি এভাবে রাখবো না, আমি হাসপাতালে নিয়ে চলে যাবো। তখন সে আমাকে হাসপাতালে নিয়ে যায়, নিয়ে সিজার করাছিল। তো সিজার আমার বেবিটা হয়, তো বেবিটা হওয়ার পর আমার বেবি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। তো হওয়ার পর আমার আব্বা জানাইছিল ওনারে যে তোমার মেয়ে হয়েছে, ও আমার আব্বাকে বলে যে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে।
প্রথম কোশ্চেন ছিল এটা?
হ্যাঁ, মানে মেয়ের মা সুস্থ আছে বা মেয়ে সুস্থ আছে কিনা সেটা জানতে চাইনি, সে প্রথমে জানাইছে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে। তখন আমার আব্বা এখানে একটা মানে রেগে গেছে যে এটা কেমন কথা যে মেয়ে কালো হয়েছে না সুন্দর হয়েছে। তখন আমার আব্বু ওর সাথে মানে রাগ করে দুই তিন কথা বলে না, তখন আমার আমার সাথে যোগাযোগ হয়েছে, সে আমার আমার সাথে কথা বলে না, আমি তো হাসপাতালে ছিলাম। তো তখন কোরবানি ঈদের 5 দিন আগে আমার মেয়ে হয়েছে, তো কোরবানি ঈদের ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর মনে করেন সে ছুটি পাইছে, তো ছুটি মানে কোরবানি ঈদের মেয়ে হওয়ার 2 দিন পর সে বাড়িতে আসছে।
আচ্ছা,
বাড়িতে আসার পর সে আমার মেয়েকে একবার দেখতে আসেনি, মানে সে বাড়িতে চলে গেছে। তো আমি তাকে বারবার ফোন দিই যে মেয়েকে দেখতে আসার জন্য, দেখে আসার জন্য, যে মেয়ে, সে বলে যে না আমি একবার ঈদের পরে গিয়ে মেয়েকে দেখে আসবো। তা আমি বলছি মানুষ মেয়েকে মেয়ের মানে বাচ্চা হইলে বা বাবু হইলে মানুষ সঙ্গে সঙ্গে তার মেয়েকে আগে দেখতে আসে, বা ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আগে দেখতে আসে, কিন্তু তুমি তো আসলা না। বলে যে আমার যদি কয় আমি কেন যাইনি তুই জানোস? আমি কি কেন? বলে যে আমার যদি ছেলে হইতো না আমি গরু জবাই করে সবাইকে নিয়ে ফুরতে পারতাম, কিন্তু মেয়ে হয় না দেখে আমি মেয়েকে দেখতে জানি। সে আমাকে ড্রিকলি এভাবে বলছে। তো বলার পর আমি তখন খুব কানাকাটি করছি, তো আমি কেমন কথা এটা আবার? তো বলছি ঠিক আছে তোমার আসতে হইবে না, তো আমাদের ঈদের পরে এখন তাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে, এখন একটা আনুষ্ঠানিকতার দরকার। তো আমার আব্বু মনে করেন
যারা ধর্ম মানেন, যারা রিলিজিয়ন মানেন, তারা নিশ্চয়ই এটা জানেন যে দেয়ার ইজ এ হাদিথ অন দিস, যে সৃষ্টিকর্তার তিনটা জিনিস খুব প্রিয় এবং তিনটা জিনিস আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, এবং তিনটাই আমরা কেন জানি খুব অপছন্দ করি। এক নম্বর হচ্ছে তিনি যাকে খুব পছন্দ করেন তিনি তাকে কন্যা সন্তান দান করেন, আলহামদুলিল্লাহ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তিনি খুশি হলে বৃষ্টি দেন, বৃষ্টিও আমরা অপছন্দ করি, এবং তিনি যদি কারোর উপর খুশি হন তো সেই বাড়িতে তিনি মেহমান পাঠান। এটা একটা হাদিস এবং দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য, আমরা মেয়ে সন্তান হলে অখুশি হই। সবাই হন না অফকোর্স, কেউ কেউ শুধু মেয়ে সন্তানই চান, এরকম বাবাও আছেন দুনিয়াতে, এরকম পরিবারও আছেন, কিন্তু বেশিরভাগের সিনারিওটাই বোধহয় এরকম কষ্টকর। শুধু এটা তো কিছুই না, এরকম হয় যে সন্তান হয়েছে মেয়ে তাকে ছুঁড়ে ফেলা হয়েছে, এই যুগেও আমরা বসবাস করি। ইনফ্যাক্ট আমরা গল্পটা একটু সামনের দিকে আগায় নিতে চাই। হ্যাঁ বলেন, তারপর
তো তারপর মানে এখন আমি তাদের বাড়িতে প্রথম যাব, এখন আমার বাবা চাইতেছে যে আমাদের তো প্রথম মেয়ে, আমাদের বাড়ির প্রথম মেয়ে, তার যেহেতু বিয়েটা ওইভাবে হয় নাই, আমরা একটু ছোটোখাটো একটা আনুষ্ঠিত করি। তখন তো ওর ফ্যামিলি থেকে বলছে ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। তো ওর যে মানে প্রথম যে আমাদের বাড়িতে আসছে মেয়ে দেখার জন্য, আমার মেয়েকে দেখার জন্য, তো সেখানে আমার মানে দাদিরা ছিল বা নানুরা ছিল, তো বলছে যে মানে মেয়েকে যখন কোলে নিছিল তখন বলছে যে মানে দাদিরা বলতেছে যে মেয়েকে কোলে নেওয়ার আগে মেয়েদের হাতে কিছু দিতে হয়। তখন সে বলতেছে আমার হাতে আমার কাছে তো কিছু নাই, আর ঈশ্বর সবার সামনে বলতেছে, আমি বলছি তোমার কাছে 10 টাকাও নাই, বলে যে না আমার কাছে 10 টাকাও নেই। তখন আমি তার আগে ঈশ্বরাই তার পকেটের মধ্যে 1000 টাকার একটা নোট দিয়ে দিছি, তো বলছে ঠিক আছে তুমি মেয়ের হাতে দাও। তো সে মেয়ের হাতে এটা দিছি, দেওয়ার পর তো খাওয়া দাওয়া করে সেই টাকাটা
নিয়ে বাবা হয়ে কিছু দিতে হয়।
হ্যাঁ আচ্ছা, এটা আমাদের মানে দাদিরা বলে
আপনাদের কাস্টম, সেটা মানে আপনাদের নিয়ম এটা।
হ্যাঁ, যে বাবা মানে প্রথমবার সন্তান মুখ দেখার জন্য একটু কিছু দিয়ে দেখতে হয়।
আচ্ছা আচ্ছা।
তো তখন সে বলছে আমার কাছে তো টাকা নেই, তো আমি বলছি তোমার কাছে 10 টাকা নেই, বলে যে না আমার কাছে তো টাকা নেই আমি খরচ করে ফেলছি। তো আমি বলছি ঠিক আছে, তো আমি তার পকেটে 1000 টাকার একটা নোট দিয়ে দিই, তো আমি সেটা সে মেয়ের হাতে দেয়। সে খাওয়া দাওয়া করার পর মেয়ের মানে যাওয়ার সময় সে মেয়ের হাত থেকে টাকাটা নিয়ে চলে গেছে, আমি এর তো সেটা জানি না। তখন আমি যখন তার সন্ধ্যার সময় মানে দেখতেছি যে ওর হাতে টাকা নেই, তখন আমি আমার মাকে জিজ্ঞেস করছি যে আমার ওর হাতে টাকাটা কোথায়, বলছে আমি কি জানি এটা তো ওর আব্বুর কাছে ছিল, নি কে নিছে। তখন আমি ওর ফোন করছি, কি ব্যাপার মেয়ের হাতে টাকা কই, বলে আমি নিয়ে এসেছি আমার হাত খরচের টাকা নেই। তো পরে যাই হোক,
আমি হাসবো না কাঁদবো আমি ঠিক বুঝতে পারছি না, সাথে স্টুপিড ইউ আর, আমি জানি না এগুলো কতটুকু সত্যি, বাট ইফ ইউ আর মানে ইফ ইউ রিয়েলি লাইক দিস কাইন্ড অফ হাজব্যান্ড, ইউ ডোন্ট হ্যাভ এনি পটেনশিয়ালিটি টু বি আ হাজব্যান্ড, বিলিভ মি। বাপ হওয়ার তো যোগ্যতাই নাই, এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। হ্যাঁ বলেন।
পরে তো ওদের বাড়িতে যাওয়ার জন্য আনুষ্ঠানিকতা দরকার, এখন আমার আব্বু মানে আমার আব্বু বলতেছে যে এখন মানে আমাকে কিছু দিবে, এখন ওনাদের কোনো কিছু চাইদা আছে কিনা। তো যখন সে আমাকে বিয়ে করার কথা বলছে, তখন আমি তাকে বলছি যে আমাকে বিয়ে করতে হলে শ্বশুর বাড়িও পাইবো না, কিন্তু শ্বশুর বাড়ির কোনো কিছু আশা করতে পারবো না। তখন সে আমাকে বলছে একটা কথা যে আমি তোমাকে চাইছি তোমাকে পাইছি, আমার আর কিছু লাগবে না।
ইনফ্যাক্ট ও যে সিচুয়েশনে ছিল সেই সিচুয়েশনে সে এটাই বলবে,
হ্যাঁ
এছাড়া কোনো ইয়েও নাই।
হ্যাঁ তখন সে এখন যেহেতু আমার আব্বা যেহেতু এখন একটা আনুষ্ঠানিক তারা ইয়ে করতেছে, তখন সে অনেক কিছু চেয়ে বসছে।
রাইট, এবং আমি জানতাম যে ঘটনাটা কোন দিকে যাবে। আমরা সেজন্যই বলি প্রিয় শ্রোতা যে জীবন নাটকের চেয়ে নাটকে, আমি চিন্তাও করতে পারি নাই যে যে ছেলেটার সঙ্গে ও শুধু ফোকালটা ভাল লাগে, কথাটা ভাল লাগে, সে কারণে সে ছেলেটার সঙ্গে কথা বলবে এবং ছেলেটা তাকে ব্ল্যাকমেল করে এত বড় একটা ঘটনা তার জীবনে ঘটিয়ে দেবে। এবং ঘটনা শুধু ঘটায়নি, এই ছেলে এখন তার বাড়ির মধ্যে ঢুকেছে এবং ঢোকানোর পরে সে তার আসল রূপ বের করছে। দিস ইজ অ্যাকচুয়ালি লাইফ, বিকজ উই কান্ট প্রেডিক্ট যে আজকের পরে কালকের দিনটা আমার জন্য কি, বা এক ঘন্টা পরে আসলে কি, এক ঘন্টা পরে আমি আমির থেকে ফকির হয়ে যেতে পারি বা ফকির থেকে আমির হয়ে যেতে পারি। দিস ইজ অ্যাকচুয়ালি লাইফ, কিন্তু এটাই আসলে জীবনের ধারাপাত, কখনোই অনুমান করা যায় না যে একটা বাঘ থেকে আরেকটা বাঘ কীরকম। এবং সেজন্যই আমরা সবসময় বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। আমরা আরও একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। আর এই ভাগে আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি আমার এই গেস্টকে দেখতে চান, ও দেখতে মার্শাল অপূর্ব সুন্দরী, এবং যেটা ওর হাজব্যান্ড ওকে বারবার বলছিল যে আমার আমার মেয়েটা সুন্দর হতে হবে, সুন্দর হতে হবে, আই ডোন্ট নো হোয়াট আ স্টুপিড লজিক, কেন এই কথাটা বলছিল, কারণ সে নিজের প্রতি নিজে থ্রেটেন ফিল করে কিনা যে আমি তো দেখতে সুন্দর না, কোনো কারণে যদি আমার মতো হয়ে যায় আমার মেয়েটা তাহলে তো সমস্যা, মানে এইরকম কোনো ব্যাপার স্যাপার ছিল কিনা। সো সাচ এ স্টুপিড বয়। সো ওকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে এবং আপনাদের সবার প্রতি অনুরোধ, লাইক বাটনে ক্লিক করে পেজটাতে অ্যাক্টিভ থাকবেন, পেজটাতে লাইক দিয়ে দেবেন। আনফর্চুনেটলি আমি আমার পেজটি এখনও ভেরিফাইড করতে পারিনি, বাট পেজটি চেনার একটাই মাত্র উপায়, 14 লাখের ওপরে ফলোয়ার আছে, এছাড়া আমার অসংখ্য ফেক পেজ আছে যেটাতে এত ফলোয়ার নেই। সো 14 লাখের ওপর ফ্যান ফলোয়ার যেটাতে পাবেন সেটাই হচ্ছে আমার রিয়েল পেজ। ফিরে আসছি মাত্র 2 মিনিট পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love. Hate. educate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokio.
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প আর জি কিবরিয়ার সাথে 90.4 ঢাকা এফএম এ। আমি আমার আজকের যে গেস্ট ঋতু, কথা না বাড়িয়ে তার কাছে আবার এসেছি। ঋতু, তারপর কি হল?
তারপর সেই এখন বলতেছে যে আমার
যৌতুক, যেটাকে বলে,
যৌতুক যেটাকে বলে, তো তার একটা ঘর দিছে, অনেক বড় একটা ঘর দিছে, সেটার 4টা রুম। তো তাদের রুমে অনেক কিছু না, এখন মানে বলতে
ফার্নিচার লাগবে,
তাদেরকে এক ঘরের পানি সে দিতে হবে, এক ঘরের পানি সে দিতে হবে। তো আমার আব্বু সেটার মানে রাজি ছিল, যে তো ওনার প্রথম মেয়ে, তো যা আছে বেশ তাই দিবেন। এখন ফ্রিজ থেকে শুরু করে সোফা থেকে শুরু করে এভরিথিং যত কিছু আছে সম্পূর্ণ কিছু দিছে। তো এরপরে ওর আব্বা মা বলছে যে মেয়ে তো, মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসবে বা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসবে, তখন বলবে যে মেয়ের সাথে কিছু নেই বা সোনা দানার ব্যাপারে যেটা বলছে। তো আমার বাবা কি করছে, আমাকে প্রায় 5.5 বড়ি স্বর্ণ দিছে, এক বড় ফার্নিচার দিচ্ছে বা 7.5 বড় স্বর্ণ দিচ্ছে। এবার ওদের ওদের পক্ষ থেকে গিয়ে মনে করে,
এই পুরুষগুলোর কি লজ্জা করে না? আমাকে একটা একটা কথা বলেন তো, আপনারা তো আল্লাহ হাত দিছে, দুইটা পা দিছে, যেই ভদ্রমহিলাকে আপনি এত এত জোর জবরদস্তি করে ব্ল্যাকমেইল করে চোখে মলম মেখে নিয়ে গেলেন, দেড় দুই তিন বছর কোথাও আসতে দিলেন না, বাবু আসতেছে আপনার, এবং যেখানে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ আপনার উপরে সেটা নির্ধারণ করার বিষয় দিয়ে দিয়েছেন, এবং সেটা সম্পূর্ণই ছেলেদের শরীরগত বিষয়, ক্রোমোজোমের যে বিষয়টা থাকে সবাই জানে আজকাল, XY XX, তো সেইটাও আপনি ব্লেসড, এরপরও আল্লাহ আপনাকে এত ভালোবেসে একটা সন্তান দিছে, এবং সেই সন্তানও দেখতে যথেষ্ট পরির মতো সুন্দর, এবং তারপরও আপনি তার কাছ থেকে কি আদায় করতেছেন, যৌতুক আদায় করতেছেন। এটা আসলে আমি বলবো কি জানেন, আপনার বাপের ভুল, মানে টু বি অনেস্ট, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আমার আমি আমি যদি ওই জায়গায় চিন্তা করি তাহলে আমি যেটা করতাম যে ধৈরা ঠ্যাং ভাঙ্গা গুড়া গুড়া দিতাম, মানে এগুলো হচ্ছে আমার একদম ওয়াইল্ড ফিলিং, যেটাকে বলে
মানে যে অবস্থা ছিল সবাই বলে মানে শুনে বলে যে
আমি জানি এখানকার অবস্থা, জানি আমি একটু ক্রোনোলজিক্যাল স্টেপ বাই
স্টেপ মনে করেন তো দিল যা কিছু আছে সব দিল, তারপর সে আর মানে প্রাইভেট চাকরি করবে না, তার ভালো লাগে না, সে একটা সরকারি চাকরি করবে,
এটাও আপনার বাপকে জোগাড় করে দিতে হবে।
হ্যাঁ, তো আমার আব্বু এখন সরকারি চাকরি করতে গেলে একটা একটা মোটা অ্যামাউন্ট দরকার। তো আমার বাবার একটা ভালো বন্ধু ছিল, উনি একটা সোনালী ব্যাংকের একটা পোস্টে কর্মকর্তা ছিলেন, তো ওনাকে বলছে, বলার পর ওইখানে 3 লক্ষ টাকা ঘুষ দিতে হইব, তো 3 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। আমার আব্বা তার ওনাকে ডিরেক্টলি বলতে পারে না, আমার কাছে বলছে, আমার কাছে বলে না, আমার আম্মার কাছে বলছে, আমার আম্মা আমার কাছে বলছে, তার আমি ওর কাছে বলছে, ও বলে যে তোমার আব্বারা বলো এখন একটু ম্যানেজ করে দিতে, আমি পরে দিয়ে দিব। তা আমি বলছে যে দেখেন আপনাদের জামাইয়ের কাছে তো এখন টাকা পয়সা নেই, আপনি একটু ম্যানেজ করে দেন, ওর হাতে টাকা হলে দিয়ে দেবে। তারপর আমার আব্বা দিল, তারপর ওই টাকাটা আর কখনো সে ফেরত দেয় নাই, তাকে একটা চাকরি পাইয়ে দিছে, সে টাকাটা আর কখনো সে ফেরত দেয় নাই। ফেরত না দেওয়ার পরে এইভাবে চলে গেছে। এখন বাচ্চারা যখন ছোট থাকে তখন তো একটু চিলেচিলি করে রাত্রের বেলা ঘুমানোর জন্য, তো তখন শীতের দিন, তো মেয়েটা রাত্রেবেলা মানে হঠাৎ ঘুম থেকে উঠছে, উঠে মনে করেন কানাকাটি করতেছে, তখন সে আমাকে বলতেছে যে বাইরে থেকে একটা বালতি পানি নিয়ে আসো, আইনা মেরে বালতির ভিতরে ডুবিয়ে রাখো, সকালবেলা উঠেই মানে তো চিলেচিলি করতেছে কেনা, তার চিলেচিলি করবে না। তেমন তুমি কি পাগল হয়ে গেছো, ও এতটুকু একটা বাচ্চা কি বুঝে, তুমি কি জানি
কোথায় মধ্যে চুবাই রাখতে বলতেছে, পানির মধ্যে চুবাই রাখতে বলতেছে।
হ্যাঁ, শীতের দিনে এক বালতি পানি আই না পানির ভিতরে ওরে চুবাই রাখতে, আর সকালবেলা উঠেইতে, ও চিলেচিলি করে কেন? তারপর তখন আমি খুব কানাকাটি করছি, তখন আমি ওরে নিয়ে বাইর হয়ে গেছি, রাত্রেবেলা বাইর হয়ে গিয়ে আমি বারান্দার মধ্যে এসে সারা রাত কাটাইছি। কাটার পরে তখন সে আবার তাদের বাড়িতে গেলাম, যাওয়ার পর মনে করেন তার বাবা মা 4টা ভাই, অনেক বড় একটা সংসার, আমি কখনো ভাত রান্না করি নেই, তাদের বাড়িতে গিয়ে সম্পূর্ণ কাজ করতেছে, তারা গরু পালেন, ধান করে, সব কিছু করছে, তার বাবা কখনোই মানে কাজের মানুষ রাখে না,
সবগুলো বউদের দিয়ে করে,
বউদের দিয়ে করে, আমি প্রথম, সে বড় সবার।
আচ্ছা,
তো আমাকে সম্পূর্ণ কাজ করতে হয়, 3 বেলা রান্না করতে হয়, ভাত রান্না করতে হয়, 1 বেলা নাস্তা বানাইতে হয়, সবকিছু আমাকে করতে হয়, আমার মেয়েকে সামলাইতে হয়, সে পক্ষে মানে তাকে
মানে এগুলো তো কিছুই করতে না, এখন রীতিমতো সমুদ্রে গিয়ে পড়ছি।
হ্যাঁ, সমুদ্রে পড়ছি। তো যাই হোক, কানাকাটি করতাম, তখন আমি মানে কাউকে কোনো কিছু বলতে পারতাম না, এখন কাউকে কোনো কিছু বলতে গেলে বলবে যে তোমার পছন্দ মতো করছে, আসলে পছন্দটা কি আমার ছিল না, ঘটনাটা অন্য কিছু ছিল, এটা তো আসলে এখন কেউ বললে বিশ্বাস করবে না। তো যাই হোক কষ্ট মানে মানিয়ে নিতাম। তখন আমি তাকে বলছি যে আমি যদি আমি এখানে থাকতে পারবো না, এত কাজ আমার দ্বারা সম্ভব না, একটা মানুষ রাখুক, আমি তো বলছি যে আমি করবো না, একটা মানুষ রাখুক, তো আমার জন্য একটা হেল্প হয়। তো বলছি ঠিক আছে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো। তো আমি ওকে ওর সাথে ওর আমরা নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর ও তো তখন সিলেট হবিগঞ্জ গেছে। তো আমার মেয়েকে আমি সাথে নিতে পারবো, তখন আমার মেয়ের বয়স তিন মাস, আমার মেয়েকে আমি সাথে নিতে পারবো না। তো আমার মেয়েকে আমি কার কাছে রেখে দেবো? বলে তো তোমার বোনের কাছে রেখে দেবো। আমার বোন তখন ক্লাস এইটে পড়ে, বলে তো তোমার বোনের কাছে রেখে দেবো। আমি বলছি না, এতটুকু বাচ্চা আমার বুকে দুধ খায়, এখন ও কীভাবে থাকবে? বলে যে আমি তো কথা জানি না, তুমি যদি বাচ্চা নাও আমি তোমার তোমার কি জানি নিতে পারবো না, এখানে তুমি কাজ করো যাই করো মরো বাচ্চা এখানে থাকতে দেবো। তখন আমি আমার বোনের আমার আমার সাথে কথা বলছি, আমার তোর বোন যদি তোরা রাখতে পারে তো মেরে তো তুই দিয়ে যা। তখন আমার বোনের সাথে কথা বলছি, তো আমার বোন বলছে জাফু আমি এতটুকু বাচ্চা কীভাবে সামলাবো, ও আর মাকে খুঁজবে। তো আমি বোন তুই একটু কষ্ট করে রাখ, দু একদিন হলে ও ঠিক হয়ে যাবে।
ওকে কোলে নিত না, আদর করতো না,
আপনার করতো না, কোলে নিত না, মানে মানে ওকে সহ্য করতে পারতো না। বললাম না ও চিলে চিলে করলে এরকম কথা বলে, তার ওকে কোলে নিত
মানুষ।
তারপর সে আমাকে আমি তাকে রেখে গেছি, আমার বোনের কাছে রেখে গেছি, দূর মানে যা লাগে কিনে টিনে দিয়ে গেছি, দেওয়ার জব করে আমি চলে গেছি। তখন মনে করেন এখন ও আমার বুকে দুধ খায়, এখন আমার অবস্থা তো খুবই খারাপ, এখন আমি সারা দিন রাত 24 ঘন্টা কাঁদতেছি আমার মেয়ের জন্য, যদি কানাকাটি করি বলে মানে খুব মারে।
মানে আমি একটু আপনার মেয়ের ব্যাপারটা একটু জানতে চাই, আপনার মেয়ে কি আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণ ফিড পেত, মানে পেত না?
না, আমার আমার মেয়ে আমার কাছে ছিলই না।
তাহলে ও খাবারটা পেত কোথা থেকে?
ওকে আলগা খাওয়াইতে হতো।
আলগা খাওয়াটা কোথা থেকে পেত? কি গরুর দুধ?
গরুর দুধ, সুজি, এরকম।
তো গরুর দুধ সুজি তো ওই বয়সের জন্য উপযুক্ত না, এটা একটা ভালো খাবার।
এখন তো
বাবা সেটা কিনে দিত না।
না, আমার মানে আমাদের কাছে থাকাকালীন সম্পর্ক থাকাকালীন আমার মনে হয়নি কখনো আমার মেয়েকে একটা মানে জামা কিনে দিছে, সম্পূর্ণ কিছু আমার বাবা দিছে, সম্পূর্ণ আমার আমার কষ্ট হয়েছে, আমার কষ্ট।
আপনি ওর বাড়িতে থাকতেন, তারপর আপনার বাবা দিত?
আমার বাবা পাঠাইতো।
আচ্ছা,
তারপর তাও আমার মেয়েকে আমি রেখে গেছি, রেখে যাওয়ার পর আমার বোন আমাকে রাত্রেবেলা রাত তিনটের সময় ফোন দিয়ে বলে,
আপনার কাবিন নামে কত জন ছিল দেন মোহর? 9 লাখ টাকা,
9 লাখ 100 টাকা।
এই এই কাবিন নামাটা কি আপনার কাছে ছিল?
না, আমি তো কাবিন নামা দেখিনি কখনো, আমাকে দেখাইনি।
ওকে ফাইন, সেটা সেটা মানে আরো কত কি বের হবে, এই জন্যই বলি জীবন নাটকের চেয়ে নাটকীয়। হ্যাঁ বলেন।
তারপর আমার বোন আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে আফু ও তো খুব কান্নাকাটি করতেছে, তোরা খুঁজতেছে, মানে ও তখন মানে কয় আমার মানে আমার মেয়ের কান্নাকাটি মানে শুনে আমার মা সহ্য করতে না পারে, আমার মা আমার নানুদের বাড়ি চলে গেছে, যে বাচ্চা একটা বাচ্চা মানুষ কান্দে এমনিতে মানুষের খারাপ লাগে, আর ও তো একটা বাচ্চা ওর মা নাই কাছে। তখন রাত তিনটার সময় আমার বোনে কি করতো, আমার বোন দীর্ঘ দেড় মাস কোনো ঘুম নাই, সারাটা দিনের বেলা যখন যেভাবে মানে পারতো কাটাইতো, রাত্রেবেলা তো ওর মানে এখন রাত্রেবেলা বাচ্চারা তো এমনিতে মাকে খোঁজে, রাত্রেবেলা কি করতো উঠানের মধ্যে সারা উঠান হাঁটতো, হাঁটতে হাঁটতে তো ও কাঁদতে 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 মনে করেন ঘুমে যেত, ঘুমানোর পর মনে করেন এক সময় অনেক সময় কি করে নিঃশ্বাস বন্ধ যেত, এরকম একটা অবস্থা। তারপর ও আমি ওকে এইভাবে বলার পর ও আমাকে মানে কখনোই ওকে কাছে থাকতে দেয়নি, বলার যে ও ঠিক হয়ে যাবো, বাচ্চা মানুষ এরকম এক দুই মাস থাকলে পরে ঠিক হয়ে যাবো। কারণ আমার বোন মানে আমার মেয়ের মানে প্রতিদান মানে আমার মেয়ের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, আমার বোনের ঋণ আমার বোন আমার মেয়ের মানে মেয়ের জন্য যতটুকু করছে।
আপনার ছোট বোন?
হ্যাঁ, আমার ছোট বোন।
আপনার ছোট বোন কি আপনার শ্বশুর বাড়ি গিয়ে থাকতো?
না, মানে আমাদের বাড়িতে রেখে গেছি।
আচ্ছা,
আমার বাবা মা তো আজ পর্যন্ত আমার শ্বশুর বাড়ি কি জিনিস দেখেনি।
আচ্ছা ঠিক আছে, তো আপনার ছোট বোনই ওকে পালতো নিজের মায়ের মতো আদর দিয়ে?
হ্যাঁ আদর।
কেন রেখে গেলেন আপনার বাড়িতে এত লোকজন আপনার শ্বশুর বাড়িতে?
হ্যাঁ, ওইখানে ওখানে গেলাম, এখনো কাজ কর্ম, এখন আমি তো এত কাজ করতে পারতেছি না।
তো আর শাশুড়ি বা অন্য কেউ দেখেন এই মেয়েটাকে?
কেউ দেখে না, মানে সারাদিন ওনাদের বাড়িতে থাকার পর খাট থেকে দুদিন পরে গেছে, মানে আমি সারাদিন কাজ করতাম, এখন কাজ করতে কাজ শেষ করতে পারতাম না, এখন মেয়েকে সময় দেবো কীভাবে? তখন এটা ওকে দেওয়ার পর আমার আম্মারা বলছি, আমার আম্মা ওকে বুঝেছার পর ও আমার সাথে ওর সাথে আমার নিয়ে গেলো, তখন মেয়েকে নিবে না ও, কারণ ও মেয়েকে নিলে ওরা তো ঘুমাইতে পারে না। তখন আমি মেয়েরা রেখে গেছি, রেখে দেওয়ার পর আমার মেয়েকে ওরা আমার বোনেরা পালছে টালছে, প্রায় 6 মাস আমার মেয়ের সাথে আমার কোনো রকম দেখা হয়নি। 6 মাস পর আমি আমার বাড়িতে আসছি, আসার পরে মনে করেন মেয়েটি এটা আমার কাছে রাখছি, তখন এই 6 মাসে তো মেয়েটি একটু একটু শিখে, এখন মেয়ে আমাকে চেনে না, যখন আমি বাড়িতে আসছি তখন মেয়ে আমাকে চেনে না।
এই সময়টাতে এত মানে খুব খুব ট্রেমেন্ডাসলি ওদের মধ্যে চেঞ্জটা হয়, বিকজ আমি তো রিসেন্টলি বাবা হয়েছি, সো আমি নিজেও আমারও একটা মেয়ে আছে, আমার মাত্র 3 থেকে 3.5 মাস বয়স, এক দুই দিন আমার মেয়ের সাথে আমার কমিউনিকেশনটা খুব মানে গ্যাপ হয়ে যায়, কারণ আমি খুব 4:30 বের হই বাসাতে, না আমি খুব নষ্ট যখন আপনি যখন কথাগুলো বলতেছিলেন না আপনার হাজব্যান্ডের চেহারা আমার সামনে ভাসতেছিল, আমার মনে হচ্ছিল আমি কাছে পাই আমি ওকে পেটাবো, বিকজ আমার ভেতরের ফিল্ড আমি বুঝতে পারতেছি। আমি সরি টু সে যদি আপনার কথাগুলো সত্যি হয়ে থাকে, ইজ রিয়েলি নট গুড ম্যান, আমি আপনাকে বলতেছি রেডিওতে লাখ লাখ মানুষ শুনতেছে, আপনার মানুষের মানুষ হওয়ার যোগ্যতা নাই, মানে আপনি আপনার স্ত্রীর প্রতি যেটা করেছেন সেটা তো একটা ভয়াবহতম অন্যায় যদি সত্যি হয়ে থাকে, কত আমরা দুইজনকে সামনাসামনি বসাইনি, আর আপনার স্ত্রী যেটা বলছে আপনার সন্তানকে নিয়ে মানে এটা সহ্য করার মতো না। যেটা বলছিলাম যে আমি 4:30 বের হই, অ্যান্ড ফিরি হচ্ছে রাত 8-9টার সময়, সো এই সময় আমার দেখা যায় আমার মেয়ের সঙ্গে আমার ভিডিও কলে কথা হচ্ছে বা আমার লাইফের স্টাইলটাই এরকম। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে সারাদিন পরে বাসায় গেলেও আমাদেরকে তাকায় থাকে, চেনে না ঠিক মতো, এই সময়টাতে খুব র্যাপিডলি এই ব্রেনের এই বিষয়গুলো খুব মুভ করে এবং ছয় মাস পরে যদি মা আসল মা যদি বাচ্চার কাছে যায় তো স্বাভাবিকভাবেই তাকে চিনবে না, এবং এটা মার জন্য খুব কষ্টকর, খুবই কষ্টকর। হ্যাঁ বলুন। তারপর
আমি বাড়িতে আমাদের বাড়িতে গেছি, তখন মেয়েকে আমি আমার কোলে আনতে চাই, মেয়ে আমার কোলে আসতে খুব ছেলে কান্নাকাটি করে, আমার বোনের কোলে গেলে আবার খুবই মানে ভালো একবারে হাসি খুশি, আমার কোলে আসতে চায় না সে, মানে আমার কোলে আসলে সে মানে খুবই কান্নাকাটি করে, মানে আমাকে দেখতেই পারে না। তখন আমি ওকে বলতেছি যে আমি বলতেছি দেখো তোমার কারণেই তো আমার আজকে অবস্থা, আমার মেয়ে আমার নিজের মেয়ে আমাকে চিনতেছে না, বলে যে চিনবে একটু কয়েকদিন থাকলে তারপর চিনবে, তো বলে আমি বলছি যে না। তারপর আমি দীর্ঘ এক মাস ছিলাম, বাট মেয়ে আমাকে কোনোভাবেই চিনে না, মানে আমাকে দেখলে মেয়ে চিলে চিলি করে, মানে এরকম একটা অবস্থা। তো তারপরে যাই হোক কোনোরকম প্রায় এরকম 5-6 মাস আমাদের বাড়িতে ছিলাম, থাকার পরে আস্তে আস্তে মেয়ে আমাকে চিনলো।
আপনার বোনকে কি মা ডাকতো নাকি?
হ্যাঁ আমাকে মা ডাকতো না, ও আমার বোনকে আম্মু করে ডাকতো, আম্মু ডাকতো না মাম্মাম ডাকতো। তো পরে এখন আমার বোনেরও, এখন আমার বোন অবিবাহিত, এখন অপরিচিত একটা কেউ যদি আসে এরকম অবস্থা দেখে যে আমার বোনকে মারা যায়, এটা অবশ্যই বলবো যে মেয়ের বিয়ে হয়ে গেছে বা মেয়ে বাচ্চা কাচ্চা। তারপরে আমার বোন আবার একটা সমস্যা পড়ে গেছে কি, ওরে সারা কোথাও যেতে পারতো না, আমার মাকে এত ইয়ে করতো না, ও কিছু মানে ওকে সারা কোথাও যেত, ও যখন আমার বোন আবার মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় যেতে পারতো না, বুক লাগাই দিলে চিলে চিলে শুরু করতো, বুক হাতটাই ধরে রাখতো, যেতে দিত না, এরকম একটা অবস্থা। এখন আমি চলে গেছি বাড়িতে, চলে যাওয়ার পর আমি আমার কাছে রাখতাম, ডাক্তার ডাক্তার আমাকে একটু চিনছে, চেনার পর সেই মনে করেন এখন কোরবান আসছে, কোরবান সামনে কোরবান, এখন যে মানে আমরা যেহেতু এখন শ্বশুর বাড়িতে চলে গেছি, এখন তো শ্বশুর বাড়িতে আমাদের গ্রামের নিয়ম হচ্ছে মনে করেন কোরবানে রমজানের সময় শ্বশুর বাড়ি সবাইকে জামা কাপড় দিতে হয়, তারপর সামাই চিনি বা যেটা লাগিয়ে দিতে হয়, আবার কোরবানের সময় একটা যার সামর্থ্য যতটুকু একটা ছাগল দিতে হয় বা যার সামর্থ্য বেশি সে একটা গরু দিতে হয়, তার সাথে সব রকমের মশলা 5 কেজি 5 কেজি মানে 5 কেজি তেল মানে এরকম আপ যাবতীয় সব কিছু দিতে হয়। তো এখন কোরবান আসতে মানে কোরবান আসতে আরও 15 দিন বাকি, তো আসলে আমার শ্বশুর বাড়ির লোক 15 দিন আরও অপেক্ষা করতে পারেনি যে আসলে ওরা দিবে কি দিবে না। তো আমার কি জানে কি আমার মেয়েকে আমাকে বলতে পারে না, দেখলি আমার মেয়েকে বলতেছে, আমার মেয়ের নাম হচ্ছে উম্মে হাবিবা, তো বলতেছে হাবিবা তোর নানু, তোর নানুদের মনে আজকে এবছর টাকা পয়সা নাই, তো নানুরা মনে এবছর তো দাদুদেরকে কিছু দিতে পারবে না।
এটা কি নিয়ম নাকি?
হ্যাঁ এটা আমাদের এদিকে নিয়ম,
কালচার, মানে হচ্ছে নানুর বাড়ি থেকে দাদুর বাড়িতে আসতে হবে।
হ্যাঁ
কেন দাদুর বাড়ি থেকে নানুর বাড়িতে যেতে পারে না?
না না
পাপ করে ফেলেছে, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে বৈষম্য, সবকিছু মেয়ের বাড়ি থেকে যেতে হবে।
তারপর আমার আম্মা তারপরের দিনই আমার কাকাকে দিয়ে, তখন আপু ছিল না, তখন আমার কাকাকে দিয়েই সবকিছু কিনে কাটা করে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দেওয়ার পর তো এখন কোরবানি ঈদে, এখন একটা বিয়ের অনুষ্ঠানে মানুষ এত মানুষ জানো, কোরবানি ঈদে আমার মানে আমার শ্বশুর বাড়িতে দাওয়াত দিছে, তো আমার শ্বশুর বাড়িতে বলতেছে আমরা শুধু আমাদের আত্মীয় স্বজন নিয়ে আমরা কি একে একে যাবো নাকি, আমরা যদি যাই আমাদের আত্মীয় স্বজন কি বলবে? তো আমার আম্মা বললো যে ঠিক আছে আপনাদের আত্মীয় স্বজন যেহেতু আছে আপনারা দেখেন কয়জন হয় তো আসেন, তো 180 জন হয়েছে আত্মীয় স্বজন
আপনাদের বাড়িতে আসবে কোরবানির ঈদের
দাওয়াত খেতে 180 জন। তো আমার আম্মা তো এখন কি করবে, এখন মুখ বুঝে সব সহ্য করতে হবে, তো আমার আম্মা বলছে ঠিক আছে আসেন, তো আসার কথা বলছে। তারপরে মানে আমার আব্বু আম্মাকে কখনোই বলে নাই যে আপনারা আমাদের বাড়িতে গিয়ে একটু দেখে আসেন, দাওয়াত তো দূরের কথা মানে গিয়ে একটু দেখে আসেন
নিজের আসতে খাওয়ার জন্য,
মানে প্রত্যেক মাসে একবার হইলে ওনাদের বাড়িতে সবাই দাওয়াত পড়ে আমাদের বাড়িতে। তো যাই হোক এখন তারপর কি হয়েছে, এর মধ্যে মনে করে আমার বোন আবার একটা ছেলের সাথে রিলেশন করতো, এখনো হয়তো করে আমি যেবার জানি না কি সত্যি কিনা, তো একটা ছেলের সাথে রিলেশন করতো সেটা আবার, ও সরি এটা বলতে ভুলে গেছি, আমার বোনকে যখন আমার হাজব্যান্ড দেখছে বা রবিলে দেখছে তখন সে আমাকে বলতেছে করি তো তোমাকে একটা কথা বলবো, তার বলে কি কথা, তো বলে যে তোমার তোমার আগে যদি তোমার বোনকে দেখতাম না আমি তোমার বোনকে বিয়ে করতাম।
তো আপনার পায়ে জুতা ছিল না
তখন, আসলে কি বলবো আমি, তুমি গেলে কি বলো, তো
আমি এটা আপনারও কিন্তু ফল্ট, মানে আপনার পায়ে তখন জুতা থাকলে জুতা মেরে দেওয়া উচিত আমি মনে করি হচ্ছে, হলে আমি সরি টু সে, আপনি যদি রিলিজনের জায়গা থেকে চিন্তা করেন তাহলে অফকোর্স এটা একটা অন্যায় এবং আমি যেটা বলছি সেটা অবশ্যই পাপ।
হ্যাঁ তো
কিন্তু যেই ছেলেটা রিলিজিয়াসটিক হতে চলে না তাকে জুতা ট্রিটমেন্ট ছাড়া আসলে অন্য কোনো ট্রিটমেন্টে যাওয়ার কোনো সুযোগ নাই। মানে আমি আসলে আজকে প্রেজেন্টারের বাইরে চলে যাচ্ছি, সরি ফর দিস, আমি ভবিষ্যতে আরও কি বলবো আমি জানি না, কারণ আপনার গল্পটা যেদিকে যাবে আই এম রিয়েলি মানে আউট অফ মাইন্ড অ্যাকচুয়ালি।
তারপর সে মনে করে এখন একজন হাজব্যান্ড কার জন্য সাজে, তার ওয়াইফের জন্যই তো, বা একজন ওয়াইফ বা কার জন্য সাজে,
হাজব্যান্ডের জন্য,
ডেফিনেটলি হাজব্যান্ডের জন্য, সে যখন কোনো শার্ট পরে বা কোনো প্যান্ট পরে বা একটু হাইটেই হয়ে বা একটু বাইরে হতো তখন আমাকে মানে বলে একটু দেখো তো আমাকে ভালো লাগতেছে, বাইরে গেলে মেয়েরা আমাকে পছন্দ করবে, আমাকে দিদি ক্লিয়ার করবে।
এই লোকে আপনি 3 মাস বাসায় থেকে পুষ্টি ইঞ্জেকশন দিয়েছেন?
হ্যাঁ পরে আমি বললাম যে হ্যাঁ ভালোই তো লাগবে, তখন মানে কামাকাটি করতাম কি কি বলবো, আর তখন একদিন মানে সে তখন বিভিন্ন মেয়েদের সাথে কথা বলা শুরু করে দেয়।
আচ্ছা
হ্যাঁ তখন সে বিভিন্ন ভঙ্গিতে মেয়েদের দিকে তাকায়, তো আমাদের বাড়িতে আমার চাচাতো বোন আছে, জেঠাতো বোন আছে, তাদের সাথে বিভিন্ন রকমের, তো তারা আমাকে বলে যে আফরুদুল হবে এমন কেন, এরকম করে কেন, খুঁজে থাক, তোরা কিছু, তোরা একটু দূরে থাকিস, তোরা কিছু বলিস না। তো সে আমাকে এরকম করে বলে যে, তো একবার সে তার বন্ধুর বিয়ে, তো আমাদেরকে দাওয়াত দিয়েছে, তখন আমি শাড়িটির পরে বিয়েতে যেতেছে, বিয়েতে যেভাবে যায়, তো তার বন্ধুরা সবাই আসছে, আমরা একসাথে যাবো। তার এক বন্ধু বলতেছে, ভাবি আপনাকে খুব সুন্দর লাগতেছে। আমাকে এই কথা কেন বলছে? সে আমাকে আর নিলই না ওইখানে। তো আমাকে সে বলে যে, তোমাকে আর আর লোকে কেন সুন্দর বলবে? তা আমি বলছি, তো তুমি যে নিজে শার্ট প্যান্ট পরে নিজে আমাকে বলে যে মেয়েরা তোমাকে লাইক করবে কিনা, তখন আমার কাছে খারাপ লাগে না? তখন আমি একশো বার বলতে পারবো আমি ছেলে, সেজন্য তুমি বলবে নাকি? আমাকে এরকম করে বলে, ঠিক আছে আমি আর বলবো
না। যদি এটা হয়ে থাকে ইনফ্যাক্ট,
তো তারপর কি হয়েছে, সে একবার তো আমার বোন একটা ছেলের সাথে রিলেশন করতো, সেই আমার বোনের রিলেশনটা আমি মানতে পারতেছি না, কারণ আমার বোন যে ছেলের সাথে রিলেশন করতো, সে তো আরও একটু হাই কোয়ালিটি, মানে সে মনে করেন বিদেশে থেকে পড়াশোনা করেন, তো সে আরও একটা হাই কোয়ালিটি, মানে সে চাইতে আসলে যে আমার বোন আরও মানে তার চেয়ে একটু উপর লেভেলের একটা ছেলেকে মানে পছন্দ করুক, বা সেটা কেউ মেনে নিক, বা এরকম উপর লেভেলের কোনো ছেলে আমাদের বাড়ির জামাই।
হ্যাঁ,
তো তারপর আমার বোন যে ছেলের সাথে সম্পর্ক করতো, সে ছেলে কি নাম্বারটা কীভাবে কীভাবে পাইছে পাইয়া, সে ছেলের সাথে আমার বোন আমার হাজব্যান্ডে বলছে যে আপনি যে মেয়ের সাথে কথা বলেন, আপনি জানেন তার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা আছে, আমার মেয়েকে দেখাই দিতেছে। তখন বলছে সে তো বিশ্বাস করে না, তো বলছে ঠিক আছে আমি প্রমাণ চাই। তখন সেই কি করছে, দেখাইছে আনছে, আনছার তো আমার মেয়েকে ওই ছেলের সামনে নিয়ে গেছে, নিয়ে আমার রবি এলো, বলতেছে যে হাবিবা তোমার আম্মুর নাম কি, তোমার আঙ্কেলে গেছে বলো। তো সে আমার বোনের নাম বলে দিছে, কারণ আমার বোনকে সে চেনে, আমার বোন নাম বলেছে যে আমার আম্মুর নাম এটা। তো বলে দিছে, এখন সে তো বিশ্বাসই করবে যে বলে যে এখন সেই মানে আমার বোনের হাজবেন্ড হচ্ছে সেই, আমি কেউ না, মানে ওই ছেলের সাথে সে এরকম ভাবে বলতেছে যে আমি তার হাজবেন্ড, আমি তার, সে আমার আমাদের মেয়ে।
ভেরি নাস্টি স্টোরি। আমরা একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, মাত্র মিনিট দুয়েকের। আমরা রাত একটার পরে এই গল্পটা আজকে কন্টিনিউ করছি, বিকজ দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। একটা মেসেজ মনে রাখবেন যে বৈবাহিক সম্পর্কটা অনেক বড় একটা সম্পর্ক, বিয়ের ব্যাপারটা সিদ্ধান্ত নেবার আগে যত বছরই প্রেম করেন না কেন, যাই কিছু হোক না কেন, আমি সবসময় এই ধরনের গল্পে একটা কথা বলেছি, এটা আমি জাস্ট গল্পের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলি, আই এম নট এ গুরু, আই এম নট এ অ্যাডভাইজার, আমি যেটা বুঝি মানে এত গল্প শোনার পর আমার যেটা মনে হয় যে বিয়ের সম্পর্কে শুধু লাভ এনাফ না, বিয়ের সম্পর্কে শুধু দুইটা পরিবারের অবস্থা এনাফ না, বিয়ের সম্পর্কে অবশ্যই দুটো মানুষ, দুটো মানুষের জায়গাটা থেকে কতটা যৌক্তিক, দুটো পরিবার, দুটো পরিবারের জায়গা থেকে কতটা র্যাশনাল, এবং প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে 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 দেখা, এটা খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট। নইলে শুধু ইমোশন দিয়ে বিয়ে করলে, শুধু লাভ নিয়ে বিয়ে করলে, আমি বলছি না যে এক্সেপশন নাই, বাট এক্সেপশন ইজ নট এক্সাম্পল, এক্সেপশন ইজ নট দ্য রিয়েলিটি, হ্যাঁ, ইজ নট দ্য সিনারি অফ দ্য সোসাইটি। বেশিরভাগ সময় ইমোশনটা একটা স্টেজে গিয়ে ধ্বংস হয়ে যায় এবং তারপরে শুরু হয় জীবনের সবচেয়ে ভয়াবহতম অধ্যায়। সেই অধ্যায় নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, ঠিক রাত একটায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আবার একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে অন্যতম একটা জীবন গল্প এখানে উপস্থাপন হচ্ছে, সে কোথায় ছিলাম ফোন কল এবং সেই জীবন গল্পটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে। কথা না বাড়িয়ে আবারও ঋতুর কাছে ফিরতে চাই। বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে যেটা বলবো যে জীবন গল্পের এই যে আমি ঢাকা এফএম এ যে অনুষ্ঠানগুলো করছি, মাস তিনেকের মতো বয়স হতে চললো এবং সিক্রেট স্বরূপ রবিবার যেটা প্রচারিত হয় রাত 11টায়, সবচাইতে সারা জাগানো বেস্ট গল্পগুলো নিয়ে আমরা এবারের বইমেলায় নিয়ে এসেছি। জীবন গল্প এবং সিক্রেটস দুটো অনুষ্ঠান মিলিয়ে একটা বই বললেই হবে, ঢাকা এফএম এ আর জে কিবরিয়ার বই জীবন গল্প এবং সিক্রেটস নামে। আপনি 101 নম্বর স্টল থেকে এটা সংগ্রহ করতে পারবেন, বর্ণপ্রকাশের 101 নম্বর স্টল। মাঝে মাঝে আমি ওখানে যাই, আমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান, আপনি আমাদেরকে ফোন দেবেন এই নম্বরে 16297। আমি আবারও বলছি 16297, এই নাম্বারটি অফিস টাইমে খোলা থাকে, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর একটি নাম্বার 24 ঘন্টা খোলা থাকে, সেই নাম্বারটি হচ্ছে 09638771771। আরো একবার বলছি, 09638771771। ঠিক আছে, বইটির আপনি অর্ডার দেবেন, বইটির দাম হচ্ছে 200 টাকা, আপনার ঘরে বইটি পৌঁছে যাবে। জি ঋতু, তারপর কি হলো?
হ্যাঁ, তারপর ওই ছেলে তো বিশ্বাস করে ফেলছে, এখন ওই ছেলে আমার বোনের সাথে মনে করেন সম্পর্কে একটা বিচ্ছিন্ন অবস্থায়। তখন আমার বোন আমাকে,
মানে ও কি বয়ফ্রেন্ড ছিল আপনার বোনের?
হ্যাঁ, আমার বোনের বয়ফ্রেন্ড ছিল।
চিন্তা করুন অবস্থা। তারপর?
তারপর আমার বোন আমার কাছে বলো যে আফু এরকম এরকম দুলাবে যে কি করলো। তখন আমি বললাম যে ঠিক আছে, ছেলের নাম্বারটা আমাকে দিয়ে আমি সব বলতেছি। তখন আমি এই ছেলেকে মনে করো ছেলেকে স্যার ক্ষমা টামা চাইছি। তখন আমি বললাম যে উনি এরকমই, আপনার কথা বিশ্বাস করেন। তারপর সেই আমার বোনের সম্পর্কটা কোনোভাবেই ঠিক দিবে না। সে কি করছে মনে করেন, আমার বোনের যে ইমো আইডি ইউজ করতো, তো সেই ইমো আইডি সে হ্যাক করে ফেলছে।
এখন
আমার বোনের কার কাছে মেসেজ করবে সে সব কিছু দেখে। তো আমার বোন হয়তো ওই ছেলের সাথে কিছু সিক্রেট কথা বলছে, সেগুলো দেখছে, কিছু ফ্রিক ফাটাইছে, সেগুলো দেখছে, দেখে ফেলছে। দেখে ফেলার ফলে সে আমার বোনকে ব্যাকলিং করতেছে যে তুমি তুমি এটা কি করতেছো, আমি তোমার আব্বা আমাকে সব কিছু বলে দেবো। তখন আমার বোন একটু ভয় পেয়ে গেছে, বলে যে ওই ছেলের সাথে নামে আমি তোমার মামলা দেবো, যে নারাজি নিচন্দার মামলা, কারণ তোমরা তোমাদের যে মেসেজ দেখ তুমি পাঠাইছো এগুলো দেখে আমি দেখাইবো, দেখাই মামলা দিব, তোমার আব্বুর কাছে বলতেছি, তোমার আম্মার কাছে বলতেছি। তো আমার বোন ভয় পেয়ে গেছে, আমার বোন ভয় পেয়ে গেছে, আমার বলছে। বলার পর আমি সাথে সাথে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে চলে এসেছি। আসার পর আমি, ও আসছে, আসার পর আমি তো বলতেছি তুমি এসব কী করতেছো, তোমার বোন এটা অন্যায় কাজ করতেছে, এটা আমি বাধা দিতেছি, এটা তো আমি খারাপ কিছু করতেছি না। তখন কী করছে সে আমার সবার সামনে এই মেসেজগুলো দেখাচ্ছে, সেগুলো আসলে দেখার প্রয়োজন পড়ে না। তারপর দেখেছি, তারপর আমার ওর কানে আমার বোনে বোনকে আমার জ্যাঠা মেজে জ্যাঠা খুব মারছে
এই মেসেজগুলো দেখে।
এ দেখে মানে এখন ওরা তো জানে গেছে একটা ছেলের সাথে রিলেশন আছে, এখন এগুলো দেখে ছেলের সাথে রিলেশন কেন, এগুলো দেখে খুব মারছে।
এটা তো আরো খুব সুন্দর করে ওয়াইজলি এটাকে সমাধান করা যেতে পারতো, নিজের ঘরের খবর চারদিকে জানা দেওয়ার কোনো মানে তো
মানে হতো না। তো তারপর কি করছে, সে কি করছে, তারপর সে থামে নাই, সে বলতেছে তুমি যদি আমার মানে আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু ওই ছেলের নামে মামলা করে দিব, এমনকি আমি সবকিছু কথা বলি।
এই অধিকারটা খাটাই কিভাবে আমি তো বুঝলাম না, মানে
এটা আমি জানি, এটা আমি মানে এটা আমার বোনের সাথে হয়েছে। এখন আমার বোন আসলে ওই ছেলেকে হয়তো প্রচন্ড ভালোবাসে, সেই জন্য আসলে ও ক্ষতি চায় না, সেই জন্য বলছে ঠিক আছে আপনি কি বলেন। কারণ আমার বোন ওকে অফার করছে যে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করবে।
দাঁড়ান 1 মিনিট, কাকে অফার করছে?
আমার বোনকে।
কি অফার করছে?
আমার হাজবেন্ড।
আর ইউ শিওর?
অবশ্যই, আমি একটা ভিডিও ছিল সেটা আমি নিজেও দেখছি।
কিসের ভিডিও?
এটা জাস্ট ক্যাবিনেটেই মানে এই কিস টিস করছে
আপনার বোনকে।
হ্যাঁ,
সে ভিডিওটা কে করছে?
সেই করছে।
করে আপনাকে দেখাইছে?
আমাকে দেখাইছে। তখন আমাকে দেখা নাই, আমি ওই অবস্থায় আমি ওইখানে চলে গেছি।
আচ্ছা, ঘটনাটা শুনি কি হয়েছে।
তখন সে আমার বোনকে বলছে, আমার বোন আসলে রাজি হয়নি।
রাজি হয়নি মানে ব্ল্যাকমেইল করছে যে তুমি যদি মানে এটা ইয়া করো, মানে
মানে ওনার কথা না শুনে, রবিলের কথা যদি না শুনে তাহলে সেই ওই ছেলের নামে মামলা করে দিবে, মানে নারী নির্যাতনের মামলা করে দিবে। এমনকি সে তার সবকিছু ওকে আছে, শুধু একটা ফোন যাবে মামলা হয়ে যাবে, তাকে বাড়ি থেকে তার ফ্যামিলি সহ তাকে নিয়ে যাবে, এরকম একটা ইয়ে দেখাচ্ছে। তখন এরপর সে আমার বোন তো মনে করেন এখন একটা দুটান অবস্থা হয়ে গেছে। তখন তো যা হওয়ার হয়েছে, তখন আমি হঠাৎ আমি মানে কোন একটা কাজে
আমার বোনকে অফার করেছে, আমার বোন সেটা রাজি হচ্ছে?
প্রথমে রাজি হয়নি, সে আমার বোনকে অনেক ভয়টাই দেখাইছে। তো আমার বোন এটার জন্য খুব কাঁদছে কাঁদছে আরো। সে আমার বোন মনে করেন একটু ঘটনা, যখন
আমি বয়স কত ছিল
ওর? বয়স তখন 16 বছর।
সি দিস ইজ অ্যানাদার কেস যেটা ওর ক্ষেত্রে হয়েছে, যখন ওর বয়সটা ছিল 16 বছর, একইভাবে ব্ল্যাকমেইল করেছে। এই এই ছবলটা ঠিক ওর আপন বোনের ক্ষেত্রেও মেরেছে। হ্যাঁ, তারপর
আমার তখন আমার বোন মানে এটা হওয়ার পর ও নিজের হাতটা সব কেটে মনে করেন ইয়ে করে ফেলছে, মানে সুইসাইড করতে গেছে আমার বোনে।
মানে বোনের সঙ্গে আপনার আপনার হাজবেন্ড এটা হয়েছে?
হ্যাঁ, না হয় নাই, শুধু এমনিতে বাদলে মানে যেটা হয় আর কি, আমি হয়েছে আর এটা ও ভিডিও করছে। তো তখন আমি ওই অবস্থায় ওইখানে চলে ওদেরকে ওই অবস্থা দেখে ফেলছি। দেখে বলার পর ও আর তখন আমার বোনকে তো ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর আমার বোন আমাকে জড়াই ধরে কাঁদতেছে, খুব কান্নাকাটি করে এইসব কথা বলতেছে। তখন আমি যখন বলছি যে তুমি এসব কিছু করতেছো আমি এক্ষুনি সবার কাছে জানিয়ে দিবো, তখন ও আমাকে বলে যে তুই যদি বলস তো আমি বলবো যে তুই তোর বোনকে আমার কাছে দিয়ে গেছিস, ও আমাকে বলতেছে। তাহলে আমি তো এবার কি বলবো, এখানে আমার তো আর কিছু বলার নেই। আমি বলছি তুমি আমাকে এবার ব্ল্যাকমেল করতে পারো না, বলা যে অবশ্যই করবো, তুই যদি এটা কারোর কাছে প্রকাশ করতে চাস আর তোর বোনের ভিডিও আছে সেটা আমি কি জানি নেটে ছেড়ে দিবো, আর তুই যদি কোনো কিছু করতে চাস কারোর কাছে বলতে চাস তো আমি তো উল্টা ফাঁসিয়ে দিবো।
আপনাদের বাড়িতে হচ্ছে?
আমার বাড়িতে, আমাদের বাড়িতে হয়েছে। তখন আমি কি, তখন আমার বোনে আমার
বাবা কোথায় ছিল সেই সময়?
আমার মা আমার নানুর বাড়িতে ছিল।
আপনার বাবা মা?
আমার আব্বা বাড়িতেও ছিল, দেশের বাড়িতে ছিল, আর আম্মা নানুর বাড়িতে ছিল। তখন আমি
বাড়িতে। বড় ভাইরা কোথায় ছিল?
বড় ভাই বাইরে থাকে,
দেশের বাইরে থাকে। মানে আপনাদের বাড়িতে আপনার দুই বোন ছাড়া কেউ নাই?
না, আমার ছোট একটা ভাই আছে, ও হাবিজিতে পড়ে।
তার মানে আপনাদের বাড়িতে শুধুমাত্র আপনারা দুইজন?
হ্যাঁ, আর দাদু আছে। দাদু ধরেন আমাদের তো নতুন বাড়ি পুরান বাড়ি যেটা বলে, দাদুরা পুরাতন বাড়িতে থাকে আর আমরা নতুন বাড়িতে, তো দাদু কাজ টাজ করে চলে যায়, তো সবসময় থাকে না।
ওকে, তারপর?
তো তারপর এখন এসে আমাকে এরকম ব্ল্যাকমেল করছে, আমি আর কিছু বলতে পারি। তখন আমি আমার বোনের কাছে আমার বোনের পা ধরছি, আমি বলছি তুই ওর হয়ে আমার মানে আমার কি জানি ওর হয়ে আমি তোর কাছে মাপ চাইতেছি, তুই ওরা মাপ করে দিস। ফলে যে পরে ও কি করছে মনে করেন, ওই দিন আপনার
হাত পাটকা
টেলিছে, আপনার হাত পাটকা টেলিছে, কাইকে মনে করেন ও সুসাইড করবে এরকম বলে যে আমার জন্য একটা সমস্যা। ওই ছেলে আবার জানে না। তারপর ও কি করছে, ও যেহেতু ওই মানে রবিউল দেখতেছে যে ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করে নাই, ওই ছেলে মানে রবিউল কি করছে, ওই ছেলের বাড়িতে গেছে, আমার আরেকটা সদূর সম্পর্কে চাচাতো বোন নিয়ে গেছে, নিয়ে ওর আব্বা আমার কাছে আমার বোনের নামে বিচার দিয়ে আসছে যে আপনার ছেলে তো অমুক মেয়ের সাথে কথা বলে, ওনার একটা বাচ্চা আছে, ওনার স্বামী আছে, আপনার কেমন ছেলে একটা ম্যারিড মেয়ের সাথে কথা বলে। এখন ওই ছেলের বাপ মা
মানে যেটা বুঝতে পারছি, আপনার বোনকে সে অনৈতিক ভাবে পাওয়ার জন্য মোটামুটি ক্রেজি হয়ে গেছে। হ্যাঁ,
তারপর কি হয়েছে, এখন মনে করে সব মিলিয়ে তো খুবই সমস্যা হয়েছে। তখন আমি আমার ফ্যামিলিকে একটু ইঙ্গিত করছি, পুরোপুরি করিনি, তো আমার আব্বু বলতেছে তোমার এখানে থাকার দরকার নাই, ডিভোর্স হয়ে যাক, এখানে থাকার দরকার নেই। এরপরে মনে করেন ওই ছেলের সাথে অনেক সমস্যা করছে, তারপরে বলছে যে ডিভোর্স হয়ে যাক। আমি বলছি যে আমার আব্বা আমার মেয়েটা কি হবে, আমি যদি আমি হয়তো একটা ভালো ছেলে পাবো, ও একটা ভালো মেয়ে পাবে, আমার মেয়েটার কি হবে, আমার মেয়ে তো মা হারালে বাপ হারালো, তাহলে যে সমস্যা না, আমি মেয়ের ব্যবস্থা করতেছি। তো আমার বাবা কি করছে, ওরে ডিরেক্টলি বলছে যে আমার মেয়ে আসা ছেড়ে দাও, আমার মেয়েকে তুমি পাইবা না, তুমি একটা ডিভোর্স লেটার পাঠাতে। এখন ও যদি ডিভোর্স পাঠাতে যায় তাহলে সম্পূর্ণভাবে কিন্তু আমি সব কিছু পাও না, কারণ আমার যে কাবির নামা বা আমাদের যে সব কিছু নিয়ে গেছে এগুলো তো মানে আমি আইনগত ভাবে আমি পাই, তো সেজন্য ও আমাকে ডিভোর্স দিচ্ছে না।
না না, এটা তো আপনি আচ্ছা, এটা একটা ভুল ধারণা, আমি আজকের অনুষ্ঠানের মধ্যে বলে দিই, দেনমোহরের বিষয়টি যে কেউ যে কোনো পক্ষ থেকে ডিভোর্স দিলে পাবে, যদি মেয়েটাও ডিভোর্স দেয় তাহলেও পাবে, ছেলেটা ডিভোর্স দিলে তাও পাবে। কিন্তু আমরা একটা ভুল প্রেডিকশনের মধ্যে থাকি যে আমরা মনে করি যে মেয়েটা ডিভোর্স দিলে ছেলেটা এটা দিতে হয় না, এটা একটা সম্পূর্ণই ভুল ধারণা। এটা মেয়ের ন্যায্য অধিকার এবং এটা যেই ডিভোর্স দেখ না কেন এটা মেয়ে পাবে। হ্যাঁ, এটা আজকের অনুষ্ঠানের পরে যদি কারো এই ধরনের একটা ভুল ধারণা থেকে থাকে তাহলে এই ধারণা থেকে বের হয়ে আসুন। আইনত এটা হচ্ছে, যদি ডিভোর্সটা মেয়ের পক্ষ থেকে হয় মেয়ের দেনমোহর অবশ্যই পরিশোধ হতে হবে, সেটা ডিভোর্স মেয়ে দিলেও পাবে এবং ছেলে দিলে তো কথাই নেই। হ্যাঁ বলেন।
তারপর মনে করেন এরকম কিছু হয়েছে, এখন তারা আমাকে ডিভোর্স দিবে না, মানে এরকম আমাকে মনে করেন নানানভাবে টর্চার করতেছে, আমার গায়ে হাত তুলতেছে, খুব হাত তুলতেছে। একবার ওদের বাড়িতে মানে তারপরে আমি যখন ওদের বাড়িতে গেছি তখন ও মানে পকেটে 200 টাকা রাখছে, এটা আমি জানি না। এখন ওর ভাই আছে, ওর একটা ভাই আছে, ও আবার একটু হাত মারে মানে ছোট্ট টাইপের আর কি, মনে করেন 100-200 টাকা পাইলে এগুলো নিয়ে যায়গা। তো আমাদের রুমে আমরা যে রুমে থাকি রুমে প্যাকেটের পকেটের ভিতরে 200 টাকা রাখছে। রাখার পর এখন ধানের দিন আসছে, আমরা ধানটা নিয়ে সবাই বাইরে কাজে ব্যস্ত, ও দুপুর আমার হঠাৎ খাইতে গেছে, আমাকে বলতেছে ওই চোরের ঘরে চোর, তুই আমার টাকা দে, মানে ডিরেক্টলি সবার সঙ্গে। আমি তো মানে অবাক হয়েছি, কি আমার টাকা, কিসের চোর, কিসের টাকা, বলে আমি পকেটে 200 টাকা রেখেছি, তুই আমার টাকা নিস না, তুই আমার টাকা দে। আমি তো খোদার কথা, আমি টাকা নেই, আমি করার সাথে হাত দিয়ে রাখতে পারবো, আমি টাকা নিই। তো সে আমাকে খুব গালি গালাজ করছে, গালি গালাজ করার পর আমি মানে এবারে বলছি যে আমি বলছি আল্লাহ যে টাকাগুলো নিছে সে আল্লাহ তার বিচার করে, আর যে যাই মানে যে তাকে মানে অবিচার অন্যায় অন্যায় ভাবে তাকে গালি গালাজ করছে তাকে যেন আল্লাহ বিচার করে। আমি এভাবে বলছি, বলে আমি দরজাটা লাগিয়ে ফেলছি, সে গোসল করতে গেছে, গোসল করে আসছে মানে 5 মিনিটও দাঁড়ায়নি। আমি বলছি যে তুমি একটু দাঁড়াও, আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, তুমি একটু দাঁড়াও, আমি জামা কাপড় চেঞ্জ করি, কারণ আমার পাশের আমার শ্বশুর বাইরে দরজার সামনে আমার দেবর আছে, তাহলে আমি তাদের সামনে কীভাবে এই অবস্থায় দরজা খুলি। দরজাটা খোলার দেরি হয়েছে কেন, সে দরজা মরজা ভাঙিয়ে আমার শ্বশুর আমার খুব খুব গালি গালাজ করছে। তখন তার হাতে একটা বাঁশের একটা কাঁচার ইয়ে ছিল, তো সেটা আইনা আমি ভাবছি, আমি জানতাম যে দরজাটা খুলে সে আমাকে মারবে, তো এভাবে যে মারবে আমি জানি না, আমি মানে তার ভয়ে আমি দরজার পাশে লুকিয়েছিলাম। সে ওখান থেকে আমাকে আইনা এই কাঁচা ইয়ে দিয়ে মানে প্রায় 10-16-17টা বাড়ি দিয়ে দিচ্ছে। তখন সে তার মানে আমার শ্বশুরে মানে আয়সা তো না ধরে তাকে বলতেছে মানে এবার বলছে যে মার ভালো মতো মার, এরকম করে বলছে।
নাথিং টু সে, দিস ইজ আ ভায়োলেন্স ম্যান, দিস ইজ ডেফিনেটলি ভায়োলেন্স, পুরা পারিবারিক ভায়োলেন্স। ওফ গড, কি স্ল্যাং! আমরা স্ল্যাংটা মিউট করতে বাধ্য হলাম কারণ এটা গণমাধ্যমে স্ল্যাংটা যাওয়া উচিত হবে না, বাট যেটা হয়েছে, যেটা দ্বিপাক্ষিকভাবে আমি জানি না কতটুকু সত্যি মেয়েটা বলছে, যদি হয়ে থাকে এটা ভায়োলেন্স এবং এটা পুরো পরিবারে ফেসে যেতে পারে এই এই ধরনের ঘটনা ঘটলে। কারণ ওই মেয়েটা যদি যার উপরে গায়ে হাত তুলেছে, ওই মেয়েটা যদি জাস্ট একটা সরকারি হাসপাতালে গিয়ে ওয়ান স্টপ সার্ভিস যেটাকে বলে ওয়ান স্টপ সার্ভিস থেকে জাস্ট একটা পেপার নিয়ে আসবে যে আমার গায়ে হাত তুলেছে, এটা হচ্ছে ডাক্তার লিখে দেবে যে হ্যাঁ এই হাত তোলার জখম থেকে হয়েছে, এটা নিয়ে থানায় যাবে সঙ্গে সঙ্গে সে অ্যারেস্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বাংলাদেশের নারী নির্যাতন আইন এতটা কঠিন, এতটা প্রখর, কি করলেন আপনি তারপর?
তারপর আমার যে জায়গায় যে জায়গায় বাড়ি সে জায়গায় রক্ত কালো হয়ে জমা দিতে গেছে। তো তারপর আমার আম্মুরে খবর দিচ্ছে, আমার আম্মা আসছে, আসছে আমার আম্মার না মানে উল্টা আমার নামে সত্য মিথ্যা যাস আমার আম্মার কাছে বললে আমার মানে আম্মার আর আমার মাঝে একটা ভুল বুঝাবুঝি রাখছে। তখন আম্মা আমার কথা বিশ্বাস না করে ওদের কথা বিশ্বাস, তখন আমি এগুলো দেখাইছি, দেখানোর পর বলতেছে তোর দোষে তুই মারি খেয়েছিস। এগুলো বলছে তখন সে আমাকে কোনো ওষুধপত্র কোনো কিছু কিনে দেয় না। তখন আমি অনেকদিন ব্যথায় ভুগছি, ভোগার পরে আমি আমার আব্বুর কাছে বলছি, আব্বুর কাছে আমি ছবি তুলে পাঠিয়ে দিছি, দেখে দেখেন আমাকে কি করছে,
মানে গায়ের যে আঘাতের ছবিগুলো
মানে যে জমা দিয়ে গেছে ওটার ছবি তুলে পাঠিয়ে দিছি। তো আমার আব্বু বলছে ঠিক আছে তুই এক্ষুনি চলে যা, আমি বলছি ওটা তো আমার যাইতে দিব না। তখন সে বলছে যে কি আমার শ্বশুর কাছে ফোন দিয়েছে, শ্বশুর কাছে ফোন দিয়েছে আমার আব্বু বলতেছে যে আমাদের বাড়িতে একটা কাজ আছে মেয়ের একটু পাঠান, দুদিন থেকে চলে আসবে। তখন আমি আমার মেয়ের নিয়ে চলে গেছি, চলে যাওয়ার পর আমার আব্বু বলছে যে ওরা ফোন দিয়েছে তো তুমি আমার মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, আমাকে আমি এক মাসের মধ্যে আমি ডিফোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। তখন সে কি করছে আমার আব্বার কাছে মাপটা চাইছে, সাইয়া সে আমাদের বাড়িতে গেছে, গিয়েছে বৃহস্পতিবার গেছে শুক্রবারের দিন, সে আমার মেয়েকে বলতেছে যে আমি মেয়ের ওরে নিয়ে একটু হাবিবের নিয়ে একটু দোকান থেকে ঘুরে আসি। তখন তো আমি জানতাম না তার মনে কিছু
চুরি করে নিয়ে চলে যাবে,
চলে গেছে। তার থেকে আপডেট চাইনি, তার থেকে প্রায় দুই মাস হয়ে গেছে, দুই মাস হয়ে যাওয়ার পর সে আর কোনো যোগাযোগ রাখে নাই তার সাথে, তাদের সম্পূর্ণ সিম তারা চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে।
কতদিন আগের ঘটনা
এটা? আরো ধরেন চার মাস আগের ঘটনা।
আচ্ছা, তারপর
আমি যেতে পারবো না। তখন আমার আব্বা বলছে যে ঠিক আছে এই বিয়ে এখানে তোর ভাগ্যে নাই, তোর মেয়ে যদি তোর তোকে যদি তোর মেয়ে মা বলে মনে করে তাহলে তোর মেয়ে তোর কাছে একদিন ফিরে আসবে, এটা মনে রেখে। তারপর আমি তারপর আমার আব্বারা ওইখান থেকে কোর্টে যেতে করে ডিফোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। তো ও নাকি রিসিভ করেনি, ওইটা আবার কাজে ফিসে চলে
গেছে। কতদিন আগে পাঠিয়েছে?
তিন মাস আগে পাঠিয়েছে।
তিন মাস আগে পাঠিয়েছে ডিভোর্স লেটার। এক পক্ষ থেকে পাঠানোর পরে তিন মাস তেরো দিন অতিবাহিত হলে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। সো আপনি যদি তিন মাস তেরো দিন অতিবাহিত হয়ে থাকে তাহলে অলরেডি ডিভোর্স হয়ে গেছে, যদি প্রসিডিংয়ে কোনো ঝামেলা না থাকে। আমি তার আগে আপনাকে একটা কথা বলতে চাই। একটা কথা হচ্ছে মেয়েটাকে যে নিয়ে গেছে শুধুমাত্র জিঘাংশা থেকে, মেয়েটাকে তো লাভ করে না, সে তার ফ্যামিলির কেউই লাভ করে না, শুধুমাত্র রাগারাগির পর্যায়ে থেকে সে জিনিসটা করেছে
আমাকে কষ্ট দেওয়ার জন্য।
আপনি স্টেপ নেননি কেন, লিগ্যাল কোনো স্টেপ নেননি কেন, আপনি ওকে ইজিলি ডিভোর্সটা কেন দিলেন?
আমি ডিভোর্স দিস কারণ আমার বাবা তো সবকিছু জানে।
না না, আপনি ডিভোর্স তো অবশ্যই দিবেন, কিন্তু আপনি কেন মামলা করেননি?
মামলা করে আমার বাবা মামলা করতে চায়নি, কারণ মামলা করলে মনে করেন এখানে মানুষ হাসাহাসি হবে, সেজন্য বা মান সম্মানের দিকে তাকিয়ে আমার বাবা মামলা করে।
এটি সবচেয়ে বড় ভুল। আর কত হাসাহাসি অফ হবে বলেন, হাসাহাসি কি কম হয়েছে? ওর তো শাস্তি হওয়া উচিত ছিল, এত বড় শাস্তির পর আপনারা ছাড় দিয়ে দিলেন, এটা আপনাদের অনেক বড় একটা অপরাধ। আপনারা যা বলেছেন এখানে সেটা যদি সত্যি হয়ে থাকে, এক পাক্ষিক আমি আবার বারবার বলছি, কারণ আমি হয়তো আপনার হাজবেন্ড এখানে সামনাসামনি থাকলে সে হয়তো তার বলার যুক্তি ছিল, যদি আপনি যা বলেছেন সবকিছু সত্যি হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই মামলা করা উচিত ছিল। আপনার সন্তানকে ফিরে পাওয়ার জন্য আপনার সন্তানের বয়স কত?
আড়াই বছর।
আড়াই বছর আপনার সন্তানকে পাওয়ার আপনার লিগ্যাল রাইট আছে, আপনার সন্তানকে পাওয়ার জন্য আপনার মামলা করা উচিত। আপনি কেন, আমি আজকে সবাইকে রেডিওর মাধ্যমে বলছি, সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, যদি এইরকম নির্যাতনের শিকার কেউ হন, যদি, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি যদি এরকম নির্যাতন হয়ে যায়, যদি মনে করেন যে না সংসারটা আসলেই হবে না, সম্ভব না, তাহলে নইলে এই ধরনের স্টেপে যাওয়া উচিত হবে না, কারণ এটা অনেক সময় হিতবিপরীত হতে পারে। যে আপনি যদি মনে করেন যে সংসারটা আসলে হবে না এবং আপনি বঞ্চিত হচ্ছেন, একটা ডিসিশন যদি আপনি নিয়েই ফেলেন, সরকার কিন্তু প্রুফ ছাড়া, আইন কিন্তু প্রুফ ছাড়া এক কলমও নড়ে না। এইরকম নির্যাতন হলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে গিয়ে একটা প্রুফ নিয়ে আসা উচিত যে আপনার উপর নির্যাতন হয়েছিল। জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে, যে কোনো একটা সময় গিয়ে আপনি অ্যাকশনে দিতে পারবেন। সুতরাং আপনি অনেক বড় ধরনের ভুল করেছেন আমি বলবো। আপনি আজকে মন খুলে কথা বলার জন্য এখানে এসেছেন, কারণ আপনি হয়তো কাউকে সলিউশন দিতে আসেননি, বা আপনার জীবন গল্প শুনে কে কোন লেসন পেলে সেটার জন্য আপনি এখানে আসেননি। আপনার মেয়েটা কী অবস্থায় আছে সেটাও আপনি জানেন না। তারপরেও আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে কি মনে হয় আরও আগে যদি চলে আসতেন তাহলে জীবনটা আরও সুন্দর হতো না?
এখন এটাই মনে হয় যে তখন যদি, তো আমি আমার বারবার এটাই মনে হয় যে যখন প্রথম ফিজিক্যাল রিলেশন হয়েছে তখন যদি আমি আমার মনটাকে চেঞ্জ না করে তখন যদি আমি চলে আসতাম, কারণ আমার
এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য লেসন অফ দ্য স্টোরি। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অনেক মেয়েই আছেন এবং আমাদের সামাজিকতার লেসনটাই এটা, যারা শারীরিক সম্পর্কটাকে এত বড় কিছু মনে করে পুরো জীবনটাকে বলি দিয়ে দেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। এবং আমি আবারও বলতেছি এটা 100% রং। আমরা এই আইএমএ জাহিলিয়া যুগের বসবাস করি না, একটা শারীরিক সম্পর্কের জন্য পুরো জীবনটা শেষ হয়ে যায় না। প্লিজ বি রিমেম্বার দিস, ওর মুখ থেকে এটা বের হয়েছে, আমি এটার জন্য ওয়েট করতেছিলাম যে কথাটা ও বলুক। যদি ও ওই সময়টা চলে আসতো তাহলে ওর জীবনটা আজকে অন্য জায়গায় থাকতে পারত। আপনি লেখাপড়া আর পরবর্তীতে কন্টিনিউ করেননি, রাইট?
করতে দেয়নি আমাকে।
এখন কি অবস্থা? পড়াশোনা করবেন, ভবিষ্যৎ পরিকল্পনা আছে কোনো
কিছু? এখন এরকম অবস্থায় পরিকল্পনা আছে? কারণ আমার বাবা তো আমাকে পুরো সাপোর্ট দিতেছে, বলতেছে যে তুমি যা হয়েছে তুমি ভুলে দাও, যেটা এটা তোমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি ভুলতে পারতাম, যদি আমার একটা মেয়ে না থাকতো তাহলে আমি অবশ্যই ভুলতাম। কিন্তু আমি আমার মেয়েটাকে খুব মিস করি, যে মাঝে মাঝে তার নাম্বারে ফোন দিই যে মেয়ের সাথে কথা বলার জন্য, কিন্তু তার নাম্বার কোনোভাবে আমি অফেন পাই না।
খুব কঠিন, আমি আপনাকে একটা কথা বলি ঋতু, এর পরের পরিস্থিতি হয়তো বা আরও কঠিন হবে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ সবার ভালো চান, হয়তো কঠিন হবে না। আমি যদি কঠিন হয় এমন হতে পারে আপনার পরিবার থেকে আপনি হয়তো নেগলেক্টের শিকার হবেন, আল্লাহ না করুক, আপনার বাবা হয়তো আপনার খুব ভালো, হ্যাঁ হয়তো আশীর্বাদ হিসেবে এসছে। তারপরেও দেখবেন যে একটু এদিক ওদিক হলে হয়তো অন্যরকম কোনো কথা বলবে, নিজের কাছে সহ্য করতে পারবেন না। সুতরাং আমি আপনাকে বলবো পড়াশোনাটা কন্টিনিউ করেন। আপনার বয়স কত এখন?
১৯
চলতেছে। আপনি এসএসসি পাস করেছেন, রেজাল্ট কি ছিল?
৪.৩৩।
আপনার আবার নতুন করে শুরু করার বয়স আছে এবং আপনি খুব ইজিলি সেটা শুরু করতে পারবেন। শুরু করেন, তারপরে নিজের পায়ে দাঁড়ান, একদিন এইসব প্রতিকূলতার বিরুদ্ধে কথা বলতে পারবেন। যদি নিজের পায়ে না দাঁড়ান সারা জীবনে আপনি বোঝা হয়ে থাকবেন, সেটা আরো বেশি কষ্টকর।
এখন দীপস পাঠানোর পর বিভিন্ন জায়গা থেকে আমার জন্য বিয়ের জন্য আসছে আমার বাবা আবার।
নো নো, আমি অবশ্যই আপনার ফ্যামিলিকে বলবো নট নাও প্লিজ। লেখাপড়া করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান, অর্থ রোজগার করেন, তারপর একটা সিদ্ধান্ত নেন, তার আগ পর্যন্ত সিদ্ধান্ত নিন না, নইলে এর চেয়ে ভয়াবহ ঘটনা যে ভবিষ্যতে ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনার বাবা মাকে এটা বোঝান, আজকের এই অনুষ্ঠানটা থেকে শুনতে বলবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ, আপনার মেয়েকে আপনি স্বাবলম্বী না করে তাকে বিয়ে দিয়েন না। আপনার মেয়েকে অবশ্যই লেখাপড়া করান এবং তার নিজের পায়ে দাঁড়ানোর মতো সক্ষমতা অর্জন করার পরে তাকে বিয়ে দেন। ও দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো আছে, ওর বয়স অনেক অল্প, এখনই বিয়ে দেন না, কারণ এর চেয়েও ভয়াবহ ঘটনা কিন্তু ওর সেকেন্ড লাইফে ঘটতে পারে। সো প্লিজ এখনই বিয়ে দেন না। আমরা আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই শুধু একটা কথাই বলে। দুই তিনটা জায়গায় অনেক বড় ধরনের গলদ আছে। একটা হচ্ছে যে এই যেই ছেলেটার কথা আজকে এখানে এসছে রবিউল, তার মতো মানুষ আমাদের সমাজে ভরপুর অনেক আছে, অনেক আছে, অনেক আছে। আমরা সব রবিউলকে সংশোধন করতে পারবো না, কিন্তু রবিউলরা যদি আমাদের জীবনে আসে তাহলে আমাদের কী করা উচিত? সেই জায়গাটায় অনেক বড় একটা শিক্ষা আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। একটা শারীরিক সম্পর্ক পুরো জীবনটা শেষ হয়ে যায় এটা যারা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে। এই ধরনের সেন্স নিয়ে যদি কেউ আপনি আপনার জীবনটাকে বলি দিয়ে থাকেন তাহলে এর চেয়েও ভয়াবহ রকমের শিকারের হতে পারেন। শুধু এটাই মনে রাখবেন আজকের এই জীবন গল্প থেকে। আমরা শেষ করছি প্রিয় শ্রোতা আজকের এই জীবন গল্প। সবার জীবনটা সুন্দর হোক এই জন্যেই প্রতি বুধবার কিংবা প্রতি রবিবার আমরা নির্মম এবং ভয়াবহ রকমের কিছু জীবন গল্পের এখানে অবতারণা করি, যাতে করে আপনারা ভালো থাকেন, যাতে করে আপনার জীবনটা এমন না হয়। আর জি কিবদিয়া, আমার টিম মেম্বার সুশান্ত দা এবং সাফওয়ান, সবার পক্ষ থেকে শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।